আষাঢ় বাংলাদেশ, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, ইয়াস মেঘলা আছি মুহূর্তে শুরু আপনার সাথে। আর বন্ধু, যে মানুষের জন্য, যে মানুষটির জন্য, যে ভালো লাগার ভালোবাসার, যে মানুষটির জন্য আপনাদের এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, এত ভালোবাসা, সেই গুরু এটার সঙ্গে তো যথাসময় যুক্ত হবেন স্টুডিওতে, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। আর আপনার অপেক্ষার প্রহর আরেকটু গুনতে হবে, আর ভালো কিছু পেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না? সবুরের ফল সবসময় মিঠাই হয়। এনিওয়ে, একটু অপেক্ষা করুন বন্ধু, যথা সময়ে প্রবেশ করবেন স্টুডিওতে গুরু এতেশাম, এবং অবশ্যই থাকবেন সাথে আজকের অতিথি বন্ধুও। এবং একটু পরে আমরা ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখান থেকে আমাদের পোস্ট আপলোড করে দিব, তো সেখান থেকে অবশ্যই আপনি কানেক্টেড থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং বন্ধু, অবশ্যই অবশ্যই আশা করছি এবং রিকোয়েস্ট করছি যে আপনি আমাদের ফ্যান পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। তো সেক্ষেত্রে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4ঢাকা FM। এবং আপনি আমাদের এই পেজটি যে রিয়েল সেটি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। 47,000 প্লাস হচ্ছে লাইক, তো সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। অনেক ফেক পেজ আছে, সো প্লিজ এটাতেই লাইক করবেন যেটাতে কিনা 47,000 প্লাস লাইক, অন্য পেজগুলোতে লাইক করবেন না, ওকে? অ্যান্ড অবশ্যই আমাদেরকে SMS করবেন বন্ধু, SMS এর নিয়ম বলে দিচ্ছি। মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ দিয়েও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান যাদের ভালোবাসার কথা, যাদের সফলতার কথা, খুব সহজেই চলে আসতে পারেন। এবং এর জন্য আপনাকে SMS করতে হবে, জানিয়ে দিচ্ছি নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যত খুশি ততবার আপনি SMSটি করতে পারেন বন্ধু। আর যে সমস্ত বন্ধুরা আছেন ঢাকার বাইরে, তারা কিন্তু চিঠির মাধ্যমে তাদের ভালোবাসার কথা জানাতে পারেন খুব সংক্ষিপ্ত আকারে। এবং এর জন্য জানিয়ে দিচ্ছি আমাদের অফিসের অ্যাড্রেসটি, ঢাকা একদম 90.4 নাভানা টাওয়ার 45, গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। আর অবশ্যই বন্ধু, চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না। আর গত প্রোগ্রামে যেটা করেছিলাম যে বন্ধু, আপনারা, আমরা তো ফোনে কানেক্ট করবোই আপনাদেরকে, এবং অবশ্যই আপনি কথা বলতে পারবেন গুরু হিতেশামের সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে। তো আপনি আপনার নাম্বারটি লিখে, আপনার নামটি লিখে আমাদেরকে SMS করুন 16260-তে। তারপর আমরা যখন আমাদের ফোনে কথা বলবো তখন অবশ্যই আপনাকে ফোনে কানেক্ট করে নিব, ওকে? অ্যান্ড আপনাকে জানিয়ে দিতে চাই যে খুব দারুণ একটি সুখবর কিন্তু আছে, যেটা জানাতে চাই, সেটা হচ্ছে quickbuy.com.bd এর সৌজন্যে ঢাকা এফএম 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টের। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি 32-ইঞ্চি LED TV। ওয়াও! এবারের প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক আলোচিত খেলোয়াড়ের নাম কি? অপশন এ মুস্তাফিজুর রহমান, অপশন বি ইমরান তাহির। আমি আবারও বলছি, অপশন এ মুস্তাফিজুর রহমান, অপশন বি ইমরান তাহির। SMS করুন, আর SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ, স্পেস নেম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার লিখবেন, এ আর বি যেটা হচ্ছে আপনার সঠিক অ্যান্সার মনে হয় সেটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। SMS পাঠানোর শেষ সময় 6 মে, শুক্রবার রাত 11:55, ওকে? এবং লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা ততই বেশি। তো দেরি নিশ্চয়ই করবেন না বন্ধু। আর যারা মাত্র কানেক্টেড হলেন তাদেরকে বলছি, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনার পছন্দের অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। তো বন্ধু, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন।
রাফি, রোদের মধ্যে বসে আছো কেন?
মা, আমি তো সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিচ্ছি।
ও তাই? আর এই ভারী চেয়ারটা তোমাকে বাইরে এনে দিল কে?
আমি নিয়ে এসেছি।
বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট আর স্ট্রং।
স্বাস্থ্যকর ও দুধের পুষ্টিতে ভরপুর সিবিএল মাঞ্চি মিল্ক কালচার।
মাঞ্চি মিল্ক, শক্তিতে বুদ্ধিতে।
মা তুমি বুঝতেই দাও কাজটা কত কঠিন,
আর আমি আমি কষ্ট করে ধো আর শুধু নোংরা করি।
কখনো ভাবিনি আজ বলিনি লাগতে পারে খুব নিউ।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল।
দিয়ে দিতে চাই আজ তোমার মন থেকে একটা থ্যাংক ইউ।
স্মার্টফোন সাথে পাচ্ছেন 3,110 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.gramingphone.com। চালু বন্ধু গ্রামীণ ফোন
শুনছেন ঢাকা FM 90.4, চট্টগ্রাম কক্সবাজার সিলেট খুলনা রাজশাহী বগুড়া ময়মনসিংহ রংপুর বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
এই গভীর জঙ্গলে?
আরে থাম, যা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইটের 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
এবার লাইফে মারণ চক্কা
ভাই সব গ্রামীণ ফোন দিচ্ছে মাত্র 2,95 টাকায় ও কাপি আলো এবং 2,945 টাকায় লাভা আইরিস 505 বা টাকাটি 3G স্মার্টফোন সাথে পাচ্ছেন 3,110 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.gramingphone.com। চালো বহু গ্রামীণ ফোন
বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলিকে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখে এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই? ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ।
হ্যালো হ্যালো 1 2 3 4 5 হ্যালো ভাই সব, একটি বিশেষ ঘোষণা, আপনি যেখানেই থাকেন না কেন ঠান্ডা মাথায় আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই জিতে নিতে পারেন 32 ইঞ্চি একটি এলইডি টিভি।
ঢাকা FM কুইক কন্টেস্ট সৌজন্যে quickbuy.com.bd। এবারের প্রশ্ন, বর্তমান সময় বিশ্ব ক্রিকেটে সর্বাধিক আলোচিত খেলোয়াড়ের নাম কোনটি? অপশন এ মুস্তাফিজুর রহমান, অপশন বি ইমরান তাহি। উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় 6 মে শুক্রবার রাত 11:55 পর্যন্ত।
রোদে কিচ্ছু হবে না, এক Active Sunblock আর Floral Freshness নিয়ে Revive Talcum Powder ত্বকের উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে।
The same square quality.
করিনার সৌন্দর্যের রহস্য কি? প্রশ্ন করলে উত্তর মিলবে অনেক। কেউ বলবে ড্রেস, কেউ বলবে মেকআপ, আবার কেউ বলবে জুয়েলারি। আমার সৌন্দর্য, আমার কোমলতা, কনফিডেন্স আর আমার লাক্স পারফিউম। এলো ফ্লোরাল ফিউশন আর সমৃদ্ধ নতুন লাক্স ছড়ায় ফুলের চেয়ে দুগুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স।
মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্ট দুষ্ট চলি পোলার আইসক্রিম।
এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, নে রিভাইভ সালকম পাউডার।
উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে।
The same square quality.
তখন না বার্গার খেলি আবার আইসক্রিম, দাঁতে পোকা হবে তো?
হবে না।
কেন, শুনতে পাচ্ছিস না কি টিসু টিসু? তাই তো, কোথায় হচ্ছে?
আমার মুখের ভেতর, বুঝেছি।
যারা পেপসোডেন্ট জার্মি চেক করে ব্যবহার, তাদের মুখের ভেতর ভীষণ ভীষণ চলে লাগাতার, কারণ পেপসোডেন্ট জার্মি চেক দেয় 12 ঘন্টা সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। পেপসোডেন্ট ডেন্টিস্ট ট্রিটমেন্ট দেশের একমাত্র টুথপেস্ট।
ভালোবাসার বাংলাদেশ।
বুঝতে পারছেন এখন ওয়েলকাম করতে যাচ্ছি গুরু এতেশ্যামকে, বিকজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশ্যাম।
চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকের জন্য প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গাতে পৌঁছে যাচ্ছে ভালোবাসার বাংলাদেশের এই কণ্ঠস্বর, পৌঁছাচ্ছে ভালোবাসার ফেরিওয়ালার এই আহ্বান, পৌঁছাচ্ছে আমি মেঘলা আমাদের সবাইকে মিলে একজোট হয়ে যে প্রয়াস। বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে এই ভালো লাগার বারোটা নিয়ে পৌঁছে যাচ্ছে আপনাদের সকলের কাছে। সকলের জীবন, সকলের মন, সবকিছু ভালো লাগায় পরিপূর্ণ হয়ে উঠুক। সবাই যখন একজোট হয়, সমস্ত শক্তি যখন একসাথে কেন্দ্রীভূত হয়, সমস্ত ভালো লাগার মানুষগুলো যখন একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায়, যে প্ল্যাটফর্মটিকে বড় আদর করে বড় 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 মহব্বতের সাথে আমি বলতে চেষ্টা করেছি, এটি হচ্ছে আমাদের লিসনার্স কমিউনিটি, এটি হচ্ছে আমাদের ভালোবাসার বাংলাদেশের কমিউনিটি। আড়ালে আবডালে কমিউনিটি যে আসলে এস্টাবলিশ করে গেছে ঢাকা এফএম 90.4 কে ঘিরে, দারুণ চমৎকার এক ভালো লাগার আবেশে সবাই আবিষ্ট হয়েছে, সেটা এখন কিন্তু প্রমাণিত। তাই যদি না হবে তাহলে মনে আছে সেই সেই সত্তার সাহেবের কথা, যিনি আমাদের এখানে এসেছিলেন গত বছর জুলাই মাসে? মেঘলা মনে আছে তোর? অলমোস্ট ঈদের, ঈদুল ফিতরের ঠিক সপ্তাহখানেক আগে। এবং এই মানুষটি পাগলের মতো ছুটে বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় পৌঁছেছেন এই চিন্তা করে যে তার স্বপ্নের সেই গাড়িতে আটকা পড়েছে বাংলাদেশের কাস্টমস। যে কোনো ভাবেই সে কাস্টমস থেকে যদি গাড়িটা ছাড়িয়ে নিয়ে আবার নতুন করে পূর্ণ উদ্যমে আবার যদি বিশ্ব ভ্রমণে বেরিয়ে যেতে পারতেন, প্রায় 22টি দেশ পরিপূর্ণ সম্পন্ন করেছিলেন বিশ্ব ভ্রমণের, বাকি পথ চলা বাকি। কিন্তু বাকি পথ চলতে গিয়ে নতুন গাড়ি নিলে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে, সেই গাড়ি নিয়েই কিন্তু বাকি দেশগুলোকে পরিপূর্ণ করতে হবে, সেই সেই পথযাত্রা সম্পন্ন করতে হবে। সেই মানুষেই কিন্তু মানুষটি ছড়িয়ে পড়েছিলেন, কিন্তু বাংলাদেশে আসার পর থেকে যার বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়াজাত কারণে বিভিন্ন জটিলতায় যেই যেই কাস্টমসের রাজস্ব বাবদ তার টাকার পরিমাণ প্রায় 67 লক্ষ টাকার উপরে গিয়ে দাঁড়ায়, যেটি কখনোই সত্তা সাহেবের পক্ষে পরিশোধ করার মতো সামর্থ্য তার ছিল না। কানাডা প্রবাসী এই মানুষ, যার বউ একমাত্র পুত্র সন্তান সবাই কানাডাতে প্রবাসী, তিনিও কানাডাতে ছিলেন, নিপাট ভদ্রলোক একজন মানুষ। শুধু তাই না, আমাদের ঢাকা এফএম কিন্তু তিনি মাসের পর মাস অপেক্ষা করেছেন, কোনোদিন মুখে বলেননি, কিন্তু ঢাকা এফএম এর স্টুডিওর সামনে অপেক্ষা করেছেন যে এই মনে হয় যারা এই ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামের সাথে রিলেটেড তারা হয়তো তাকে বলবেন যে ঠিক আছে আজকের অনুষ্ঠানে আপনি বসুন। কিন্তু বহু অপেক্ষার পরে তিনি এই স্টুডিওতে এসেছিলেন, এই আশা নিয়ে যে তার এই বারোটা যদি পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, এমন তো কেউ থাকবেন যারা অবশ্যই উদ্যোগী হবেন এবং তার স্বপ্নে সেই গাড়িটি তিনি ছাড়াতে পারবেন, যে গাড়ি নিয়ে এই দেশের জন্য আবার বেরিয়ে পড়বেন সমগ্র বিশ্ব পরিভ্রমের পরিভ্রমণের এই পথ পরিপূর্ণ করতে। আমরা একটু ছোট্ট ক্লিপ শুনে আসি সেই সত্তার সাহেবের, আমাদের এই অনুষ্ঠানে যে এসেছিলেন প্রায় বছর খানিক আগে, গত বছরের জুলাই মাসে মুসপ্রাবলি, সেই সময় কিছু চুম্বকীয় অংশ, তারপর আমরা এই সত্তার সাহেবকে নিয়ে কিছু কিছু আপডেট দেওয়ার জন্য, অনুষ্ঠানে কিছু ফলো আপ কিছু আপডেট দেওয়ার জন্য আমরা ফিরে আসব।
আমার জন্ম গ্রামে, বেড়ে ওঠা, বড় হওয়া, লেখাপড়া করা সবই শহরে। আমার ফাদার নাই, আমি আমার ফাদারকে দেখি নাই, তো আমার সিঙ্গেল প্যারেন্টস মাদার, তার ওর প্রেরণা, তার ভালোবাসা এবং বড় ভাইদের ভালোবাসাতেই আমি যতটুকু পারি লেখাপড়া করেছি, এগিয়েছি। শহরে লেখাপড়া করেছি এখানে মুসলিম একাডেমিতে, এরপরে যশোর গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করেছি। তো যাই হোক, এরপরে ঘটনা হচ্ছে আমি এই দেশটাতে আসি আজকে 1800 দিন, 1800 days, দ্যাট ইজ 60 months, 5 years, শুধুমাত্র একটি লক্ষ্য, এই গাড়িটা কি করে আমি ছাড়াবো, গাড়িটা ছাড় করিয়ে নিয়ে আমি বিশ্বের দরবারে ফের বের হয়ে যাব এবং বাংলাদেশের লাল সবুজ পতাকাটা আমার গাড়িতে উড়বে এবং বিশ্ব দেখবে দিস ইজ বাংলাদেশ। আমার এই গাড়িটা যদি আপনাদের সহযোগিতায়, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ছাড়া পাই, তাহলে এই গাড়িটা ইন্ডিয়া হয়ে, নেপাল হয়ে চলে যাবে চীনে, চীন থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড হয়ে এটা চলে যাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দেন সিঙ্গাপুর, তারপর মিডল ইস্ট, মিডল ইস্টের থেকে জর্ডান হয়ে ইসরায়েল হয়ে মিশর, ইরান হয়ে ইউরোপ হয়ে, তারপরে স্পেন হয়ে আবার নর্থ আফ্রিকার মরক্কো, মরক্কো থেকে সাউথে ড্রাইভ করে আমাকে যেতে হবে সাউথ আফ্রিকা, ওখান থেকে আবার সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে আর্জেন্টিনা, এরপর সেন্ট্রাল আমেরিকা। তা আমি শুধু এইটুকু বলবো, আমার স্বপ্নের গাড়িটা দয়া করে বাস্তবে নেওয়ার ব্যবস্থা করে দিবেন, তাহলে আমি আমার পুনর্জন্ম হবে গাড়িটাকে নিয়ে, আবার আমি পৃথিবীর একের তৃতীয়াংশ ঘুরেছি এবং দুয়ের তৃতীয়াংশ বাকি আছে, সেই দুয়ের তৃতীয়াংশটা আমি শেষ করতে চাই, কানাডা ফিরে যাব এবং সেখান থেকে আমি এই গাড়িটা ফের আবার বাংলাদেশে পাঠিয়ে দিব ঢাকা ইউনিভার্সিটিকে, যে আমি যেতে চাই কিন্তু আমার আত্মা বলে না, আমার বডি যেতে চাই কিন্তু আমার মন বলে না, যে তুমি যে কমিটমেন্ট করেছো এটা পুরো না করে তুমি কানাডা যেতে পারো না। আমি শারীরিকভাবে এতটা খারাপের দিকে যাচ্ছি যে মনে হচ্ছে যে আমি কি করব জানি না, আমি কি অল্টো করতে পারবো, আমি কি অল্টো শেষ করতে পারবো, থাকবে না আমি আব্দুল সাত্তার নামে একটা লোক যে পৃথিবীতে জন্মেছিলাম, এই দেশে জন্মেছিলাম, তার অস্তিত্ব হয়তো একদিন বিলীন হয়ে যাবে, যদি আমি এদেশে মারা যাই তাহলে আমার কবরখানায় জায়গা হোক অথবা নাই হোক, ডোমেরা রাস্তা থেকে কুড়িয়ে যদি ড্রেনে ফেলে দেয় আমার কোনো আপত্তি নেই, আমার সুস্থতার দরকার, দরকার গাড়িটা রিলিজ করা, দরকার মন মানসিকতার, যদি আমার মানসিক জোরের এতটুকু কম নাই যে আমার বয়স যাই হোক না কেন আমি ইনশাল্লাহ ড্রাইভ করব, আবার ড্রাইভ শুরু করব সেই 2009 সালের মতো, তারপর একদিন এই বাংলাদেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে সুগঠিতভাবে তুলে ধরে আমি আবার প্রমাণ করব যে বাংলাদেশ বটমলেস বাস্কেট নয়।
এক্স্যাক্টলি, এবং বাংলাদেশ অবশ্যই তলাবিহীন ঝুড়ি নয়, এরকমই স্বপ্ন দেখেছিলেন, এইভাবে আহাজারি পৌঁছে দিয়েছিলেন প্রায় বছর খানিক আগে। আমি গর্বের সাথে, বিনয়ের সাথে, সমস্ত ভালো লাগার সাথে লিসনার্স কমিউনিটির মেম্বার যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে যেখানে যেভাবে শুনতেছেন সবার জন্য বলছি, এই মানুষটিকে প্রায় এক বছর পর আবার আমরা ফোনে নিতে যাচ্ছি। কি হয়েছে মানুষটির সাথে, যে মানুষটির 500 টাকার গ্যারেন্টি নাই, পরের দিন সকালবেলাতে কি খাবে তার গ্যারেন্টি নাই, সে মানুষটির কপালে সেই 67 লাখ টাকার পাহাড় সম করের যে বোঝা চাপিয়ে পেয়েছিল বিভিন্ন জটিলতার কারণে, শ্রীলঙ্কা স্টোন থেকে সে গাড়িটি ছাড়াতে গিয়ে আদৌ কি সেই স্বপ্নের গাড়িতে তিনি ফিরে পেয়েছেন? বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সেই সুযোগ কি তার কপালে জুটেছে? বাংলাদেশের পতাকা গাড়িটিকে নিয়ে সমগ্র বিশ্ব পরিভ্রমণের যে স্বপ্ন, সে স্বপ্ন কি বাস্তবায়নের পথে তিনি পা বাড়িয়েছেন? সেই সব বিষয়গুলো নিয়ে জানবার জন্য ছুটে যাব এখন টেলিফোনের মাধ্যমে সেই সাত্তা সাহেবের কাছে। আমরা একটু সাত্তা সাহেবের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যালো,
আমাদের ভালোবাসার মানুষ আপনি, এসএম গুরু আপনি, মানে অসহায়ের সহায়ত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সদা সর্বদা।
জি, আজকে আপনাকে আমরা নিয়ে আমরা আমাদের ভালোবাসার বাংলাদেশের লিসনার্স কমিউনিটির সামনে নিয়ে আসতে চেষ্টা করছি শুধুমাত্র আপডেটটা দেওয়ার জন্য, আপনার সেই স্বপ্নের গাড়ি যে গাড়িতে আপনি বাংলাদেশের পতাকা দিয়ে বাকি টু থার্ড কাজ, বিশ্ব পরিভ্রমণের পথ যা সম্পূর্ণ আছে তার পরিপূর্ণ করার জন্য আপনি যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, সেই স্বপ্ন থেকে আর কতটুকু দূরে আছেন সেই আপডেটটা আমাদেরকে একটু জানান আপনার নিজের মুখে।
এখন ইনশাল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায়, সকলের ভালোবাসায়, আল্লাহর মেহরবানিতে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সরাসরি হস্তক্ষেপের ফলে এবং মাননীয় নৌমন্ত্রীর সহযোগিতায়, আপনাদের সকলেরই সহযোগিতায় আমি আমার গাড়িটা ফিরে পেয়েছি। যদি এর পিছনে যথেষ্ট খরচ রয়েছে এটা মেরামত করতে হবে। আমি যতটুকু অবস্থায় আমি চালিয়ে নিয়ে এসেছিলাম করাচি পোর্টে, গাড়িটা চালিয়ে আমি কন্টেনার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন খুলে দেখতেছি যে সামনে যতটা খারাপ ছিল তার চেয়ে এখন খুব বেশি খারাপ হয়ে গেছে। এখন এটা কিভাবে হলো আমি জানি না, সম্ভবত ট্রাকে করে টোয়িং করার সময় এটা হতে পারে। আর এই পার্টস গুলো এখন চট্টগ্রামে পাওয়া যায়নি। আমি সারা দিন সকাল থেকে রাত্র 9:30 পর্যন্ত এখানে যত মার্কেট আছে সবগুলোতে ঘুরেছি, কিন্তু দুর্ভাগ্য ওই পার্টস গুলো পাওয়া যায়নি।
অনুষ্ঠানের দিন এর আগে আমাদেরকে বলছিলেন যে আমার বাকি পথ যদি আমি পরিভ্রমণ কমপ্লিট করতে চাই তাহলে এই গাড়ি নিয়ে আমাকে বের হতে হবে, এবং ফাইনালি সেই গাড়িটি আপনার হাতে এসে পৌঁছেছে। কত বছর পর সত্তা সাহেব?
এইটা 6 বছর, অর্থাৎ 2135 দিন অথবা 54,240 ঘন্টা পর এটা আমার হাতে এসেছে।
54,240 ঘন্টা আপনি তো এভাবে বলবেনই, কারণ এই স্বপ্নের সময়টির জন্য আপনি প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আপনি ওয়েট করেছেন, এখনো কিন্তু ভুলিনি। আমার সাথে সাথে লাখো লাখো লিসনার্স কিন্তু ভুলেনি সত্তা সাহেব, সবাই স্মরণ করে, বারংবার ফোন করে করে আপনার খবর নেয় যে মানুষটি চাইলেই একটা অভিজাত জীবন, হয়তো নিশ্চিন্ত একটি জীবন যাপন করতে পারতেন কানাডাতে। সেই মানুষটি দুবেলা খাবার জন্য কষ্ট করেছেন, চিলে কোঠায় থেকেছেন, বৃষ্টিতে ভেজেছেন, রোদে পুড়েছেন, তাও আপোষ করেননি নিজের স্বপ্নের সাথে। সত্তা সাহেব, সবগুলো মিলিয়ে আপনার অনুভূতির কথা বলুন। আমাদের এখনো এই মুহূর্তে মিলিয়ন অফ লিসেনার্স তারা পাগল হয়ে আছে আপনার এই অনুভূতি গুলো শুনবার জন্য।
আমি আমি আপনার ঢাকা 90.4 এর এফএম এর ভালোবাসার বাংলাদেশের প্রতিটা শ্রোতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের আমি বিশ্বাস করি সকলেই আমার জন্য দোয়া করেছেন, এবং তাদের দোয়াতেই আল্লাহ পাকের মেহরবানিতে আমি আমার গাড়িটা ফিরে পেয়েছি। আমার কোনো শত্রু নাই, আমার কোনো আক্ষেপ নাই। আমার জীবন থেকে 6টি বছর হারিয়ে গেছে, অর্থাৎ 2135টি দিন হারিয়ে গিয়েছে। গাড়ি পাওয়ার আনন্দে ওই 2135 দিন আমি ভুলে গিয়েছি। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, না সরকারের বিরুদ্ধে, না কোনো পার্টিকুলার পার্সনের বিরুদ্ধে, না কারোর বিরুদ্ধে। বরং আমি এটাই বলবো, যেহেতু আমি দেশটাকে ভালোবাসি, এইটা আমার ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য আমি সদা সর্বদা লড়ে যাচ্ছি। এইটা পৃথিবীটা তো এমন একটা জায়গা নয় যে এটা শুধু গোলাপের পাপড়ি দিয়েই বিছানো, এখানে মন্দ এবং ভালো থাকবে আছে। অনেকে আমার কাছ থেকে টাকা নিয়েছে এই গাড়ির ব্যাপারে, 3-4 লক্ষ টাকাও নিয়েছে, আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে আর দেয় না। যদি জোর করে চাইতে যায় বলে তুই বাংলাদেশে কি করে থাকিস আমি দেখে নেব। যাই হোক, আমি এসবই বলে গিয়েছি, এসব আর বলতে চাই না। আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেছেন, আমার গাড়িটা আমার হাতে ফিরে এসেছে, এই জন্য আমি আল্লাহ তোমায় লাখ কোটি শুকরিয়া। আর আপনাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ যে হ্যাঁ, আপনারা আমাকে ভালোবেসে আল্লাহর দরবারে হাত তুলেছেন, তাই আল্লাহ কবুল করেছেন। সরাসরি তো আল্লাহ কাউকে কারো বাড়ি গিয়ে বা কোনোভাবেই সাহায্য করেন না, কোনো না কোনো একটা মাধ্যম চাই, সেই মাধ্যমেই আল্লাহ পাক মানুষকে সাহায্য করে থাকেন। এবং সেই মাধ্যমটা আমার জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জনাব আবুল মাল মুহিত, উনার সক্রিয় সহযোগিতা এবং নবমন্ত্রী মহোদয়েরও সহযোগিতা, সাথে সাথে আরো অন্যান্য যারা আছেন ওনারা সকলে আমার জন্য সহযোগিতা করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমি গাড়িটা ফিরে পেয়েছি। যে লাস্ট এক সপ্তাহ আমি ঢাকা থেকে এসেছি, সোমবারে অফিস এনবিআর গিয়েছিলাম, এনবিআর থেকে আমি ফিরে চিটাগাং এসেছি, 44 ঘন্টা ওই হাউস থেকে পোর্ট থেকে 1 নম্বর গেট 5 নম্বর গেট 10 নম্বর গেট করতে করতে সারাটা দিনে আমি এত টায়ার্ড, মনে হচ্ছে আমাকে ধরে কেউ যদি একটু ঘোরায় তাহলে ভালো হয়। গাড়িটা মুক্তি পেয়েছে, গাড়িটা যখন গেটের বাইরে আসলো, আমি এবং আমার সাথে আরেক ছেলে ছিল ভদ্রলোকের নাম হচ্ছে মিলন, আমরা দুইজন সারা রাত ওই গাড়ির মধ্যে বসে, অর্থাৎ 11:30 থেকে সকাল 7টা,
তার আগ মুহূর্তে মনে হয় আমার সাথে কথা হলো আপনার যে গাড়িতেই আছেন এখন।
জি জি, আমি গাড়িতে বসেছিলাম সারা রাত শুধু গাড়ি পাহারা দেওয়ার জন্য, আর ওইখানে যারা ছিল তারা আমাদেরকে সাপোর্ট করেছে। তো এক ভদ্রলোক আনসার ওখানে ডিউটিতে আসলে উনি আমাকে দেখালো, দেখেন ওই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, সেই একটা গ্রুপ, এই তিনটা গ্রুপ এই এলাকা নিয়ন্ত্রণ করে, তাদের যখন যা খুশি তারা তাই করে ফেলে, তো কিছু করে নাই। তো এই অবস্থার মধ্যে দিয়ে গাড়িটা আমি বিভিন্ন জনকে দেখিয়েছি, বিভিন্ন জন বিভিন্ন রকমের কোটেশন দিয়েছে, কারো 5 লাখ, কারো 7 লাখ, কারো 3.5 লাখ,
4 লাখ।
আর এই মেরামতের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইঞ্জিন কভার, এরা বলে বনাট, ওই যে হুড আর কি, আর সামনের একটা বাম্পার যেটা পাকিস্তানের বালির মধ্যে হারিয়ে গিয়েছিল, আর ডান পাশে ফেন্ডার এবং ডান পাশে ধ্বজা, এই 4টা জিনিস জরুরি।
ওকে, আমরা কথা বলছি সত্তর সাহেবের সাথে, যার স্বপ্ন স্পর্শ করার গল্পগুলো আমাদের পৌঁছে যাচ্ছে আমাদের লিসনার কমিউনিটির কাছে। এবং যখন এই কথাগুলো বলছি, আমরা আসলে বারবার বলার চেষ্টা করি যে ভালোবাসার বাংলাদেশ একটি স্টুডিওর মাধ্যমে, আমাদের তো আসলে ক্ষমতা নাই, বাট আমরা বিশ্বাস করি যে একের কথা যখন লাখো মানুষের মাঝে ছড়িয়ে যায়, সবার মানসিক অবস্থা যখন একজোট হয়ে যায়, তখন কেউ না কেউ তো দাঁড়িয়েই যায়, কারো না কারো সহযোগিতার হাত তো প্রসারিত হয়েই যায়, তখন হয়তো একটা মিরাকল হতে বাধ্য। এরকমই একটি মিরাকলের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং স্পেশাল থ্যাঙ্কস টু স্পেশালি বাংলাদেশ গভর্নমেন্টের স্টেক হোল্ডারা যারা আছেন, আমার কথা প্রসঙ্গে এসেছে মাননীয় অর্থমন্ত্রীর কথা, কথা প্রসঙ্গে এসেছে মাননীয় নৌমন্ত্রীর কথা, তাদের কাছে আমাদের রাজ্যে কৃতজ্ঞতা যে তারা এই চমৎকার কাজটি করার পেছনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এবং আমরা এটি এই বিশ্বাসেই, এই আশাতেই, এক্সপেকটেশন রেখেই কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমরা কিক করি, যাতে করে কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে আমাদের ভালো লাগার এই জায়গাগুলো তৈরি হয়। আমরা একদম স্বপ্ন ছুতে চলেছি এই মানুষটির ভেতর দিয়ে, তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। এক 1/3 পথ তিনি অলরেডি পরিপূর্ণ করেছেন, বাকি 2/3 এখনো করতে বাকি। এই বিশ্বভর পরিভ্রমণটা চমৎকারভাবে তিনি শেষ করবেন, আমিও চাই যে এরকম স্ট্রাগল থাকুক, তবেই হয়তো শেষ হাসি যখন তিনি হাসবেন সেটি হবে অনেক অনেক গর্বের, এবং সেই বিজয়টা হবে সত্যিকার অর্থে অনেক বেশি অর্থপূর্ণ। এবং আপনাকে সাথে নিয়েই আমরা আমাদের এই কথা আপাতত আমরা শেষ করতে যাচ্ছি, এবং এই এই প্রেক্ষিতে আমরা কিছু ফোন কল নিতে চাইব আমাদের লিসনার্স যারা বন্ধু আছেন তাদের কাছ থেকে। শেষ মুহূর্তে আমাদের লিসনারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে মিস্টার সত্তর সাহেব।
অনেস্টলি আমি দৈহিকভাবে অসুস্থ, কিন্তু মানসিকভাবে আমি 100% ফিট, যে ইনশাল্লাহ আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমি বাংলাদেশকে হাইলাইট করবই করবো, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনাদের দোয়া, আমি জানি বাংলাদেশ এক গরিব দেশ, তারপরেও আপনারা যারা আছেন তাদের অনেকেরই সদিচ্ছা আছে, যারা একটা ভালো কিছু করতে চান কিন্তু করার সুযোগ নাই, ও পরিস্থিতিও তৈরি হয় না, যদি বা তৈরি হয় সেগুলো ওই অঙ্কুরেই মারা যায়। তো তাই আমি সবাইকে বলবো, আপনারা সবাই যদি একযোগে একটা ভালো কিছু করেন, আমাকে নয় যে কোনো বিষয়ে একটা যদি ভালো কিছু করেন, তাহলে আমরা এই দেশটার বুকে আবার সুন্দর হাসি দেখতে পাবো।
ওকে সত্তর সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই দেশটা আমাদের নয়ন মণি, অনেক রক্ত জড়িয়ে এই দেশটাকে আমরা অর্জন করেছি, এটাকে আমরা আমাদের নয়ন মণি করে রাখতে চাই, এটাকে আমরা বিসর্জন দিতে চাই না, এটাকে এক্সকিউজ মি এটাকে আমরা ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না, এটাকে আমরা দেখতে চাই যে বাংলার মানুষ খেয়ে পরে আর্থিক ভাবে সচ্ছলতার সাথে তাদের সবকিছু সামনে রেখে আল্লাহ দরবারে প্রার্থনা করছে যে আল্লাহ পাক তুমি এই দেশটাকে দীর্ঘায়ু দান করো এবং এই দেশের সার্বিক কল্যাণ দান করো। আমিও সবার সাথে কণ্ঠ মিলিয়ে এই কথাটাই বলতে চাই, হে পাক পরদেগার তুমি বাংলাদেশটাকে হেফাজত করো এবং বাংলাদেশটাকে তুমি আরো সামনে এগিয়ে নিতে যা করণীয় আমাদের নেতা নেত্রীদেরকে সেই মন মানসিকতা সেই ধৈর্য সেই কর্মক্ষমতা সবকিছু তুমি দান করো, যেন আমরা আমাদের দেশটাকে আরো সুন্দর ভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।
ওকে সত্তর সাহেবের কথা কেটে কেটে যাচ্ছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের ভালোবাসা বাংলাদেশের ঠিক প্রায় বছর খানেক আগে যিনি এসেছিলেন আমাদের স্টুডিওতে, সেই মানুষটির সাথে যিনি তার স্বপ্নের সেই গাড়িটি নিয়ে গোটা বিশ্ব পরিভ্রমণ করতে চান এবং সেই জটিলতা থেকে ফাইনালি তিনি মুক্তি পেয়েছেন, তিনি তার স্বপ্নের গাড়িটা পেয়েছেন, এবং সেই ব্যাপারে একটি আপডেট দেওয়ার জন্য আমাদের ভালোবাসা বাংলাদেশের যারা লিসনার্স যারা জানতে চান যে কি হচ্ছে গেস্টদের সাথে, বিভিন্ন সময় যারা এসেছেন আমাদের স্টুডিওতে তাদের সাথে কি হচ্ছে, তার একটি আপডেট আমরা এখানে দিলাম। আমরা কিছু টেক্সট এখন নিব মেঘলা, এবং সম্ভব হলে কিছু ফোন কল আমরা অ্যাটেন্ড করবো, দেন আমাদের রেগুলার আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ফিরে যাবো।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু আছেন আমাদের সাথে, টেক্সট করছেন এবং কমেন্টও করছেন, এবং বন্ধু অবশ্যই টেক্সট কমেন্ট বেশি করে করতে থাকুন। এবং আপনার জন্য নিয়ম তো জানিয়ে দিচ্ছি আরো একবার, মেসেজ অপশনে যাবেন মোবাইলের, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা আপনার এরিয়া লিখবেন, তারপর আপনার SMS লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে কমন SMS, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে আমরা অলরেডি পোস্ট আপলোড করেছি, সেখান থেকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে। আর সেক্ষেত্রে আমি জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি www.facebook.com/90.4 ঢাকা FM। আর বন্ধু আপনাকে জানাতে চাই যে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন যেখানেই যান, ব্যাগ প্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। আর এই মুহূর্তে যারা সাথে আছেন তাদের কিছু টেক্সট এবং কমেন্ট করব। যেমন শাকিল আহমেদ আছেন, গুরুকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে এই ফলো আপটি অনেক ভালো লেগেছে। শোয়েব আক্তারও যুক্ত হয়েছেন, লিখেছেন যে ওকে গুরু তোমার অপেক্ষায় থাকি পুরো সপ্তাহ জুড়ে, অনেক ভালো লাগছে। এবং হিমেল খানও আছেন আমাদের সাথে, বিপ্লব সরকার লিখেছেন যে খুব ভালো লাগছে যে সাতক্ষীরায়ও শুনতে পাচ্ছি ঢাকা FM এবং ফলো আপটি ভীষণ ভালো লেগেছে। এরকম করে বিভিন্ন সময় যদি ফলো আপটা করা যায় সে কথাটি জানিয়েছেন। রাজীব হাসান বলেছেন যে আমরা কেমন আছি জানতে চেয়েছেন। নাদিম আছেন আমাদের সাথে, উনি আমাদের এই প্রোগ্রামটি শুনছেন। কিরণও যুক্ত হয়েছেন এবং নাবিল খান আছেন আমাদের, আমাদেরকে সালাম জানিয়েছেন এবং কেমন আছি সেই কথাটিও জানতে চেয়েছেন। এই মুহূর্তে আছেন আমাদের সাথে জাহাঙ্গীর আদম আছেন, রিকন আছেন, রিপন ওকে, এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে আর অনেক বন্ধু, যেমন ওকে ঐশী আছেন, আছেন নাইম হোসেন, এই মুহূর্তে আছেন মজিদ আলিম, রিমিও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন ফারুক আহমেদ, আমরা কেমন আছি জানতে চেয়েছেন এবং উনি বলেছেন আমি ইন্ডিয়া থেকে শুনছি এবং রেগুলার উনি আমাদেরকে শুনেন এবং খুব ভালো লাগে, বাও ফারুক থ্যাংক ইউ। মোহাম্মদ সাব্বির সরকার যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, আমরা কেমন আছি সেটাই জানতে চেয়েছেন এবং বলেছেন যে আমরা
আমাদের অনেক বড় ভক্ত, বাহ খুব চমৎকার। আর বন্ধু আরো একবার বলে দিতে চাই, যেভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইচ ডি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং বন্ধু যদি আসতে চান আপনি আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা, আপনার সফলতার কথা, তাহলে খুব সহজেই আপনি আসতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার এলাকা, আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর গুরুকে সাথে নিয়ে বলতে চাই, আমাদের ফেসবুক ফ্যান পেজ যে আছে তার অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakaFM। এবং অনেক ফ্যান পেজের ভিড়ে, অনেক ফেক পেজের ভিড়ে আপনি আমাদের রিয়েল পেজ যেটা সেটা বুঝবেন আমাদের লাইকিং এর পরিমাণ দেখে, এবং লাইকিংটা হচ্ছে 47,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বরাবরের মতো, সবসময়ের মতো রিকোয়েস্ট করবো যে বন্ধু প্লিজ এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7, এবং এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে লাইক করবেন, রিকোয়েস্ট করছি যে লাইক করবেন, এবং কমেন্ট আপনি করতে পারবেন যত খুশি ততবার, চাইলে আপনি আমাদের পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। কিছু SMS করছি, আছেন এই মুহূর্তে হাসান আমাদের সাথে মিরপুর থেকে, এবং কিছু ফোন কল আমরা নিতে চাই। তো বন্ধু আপনি ফোন করতে পারেন, ফোন নাম্বারটি বলছি 09611904904, আবারও বলছি 09611904904। আপনার
ঠিক টাইম এগুলো আমরা চাই যে কিছু ফোন কল নিতে, যেহেতু সত্তা সাহেবের এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে অনেক কষ্ট ছিল, অনেকেই জানতে চাচ্ছিল যে আসলে ফাইনালি তার কি হলো, কি কি অবস্থায় আছে পুরো ব্যাপারটি, সেটির আমরা একটা আপডেট দিতে পেরেছি অনেক দেরিতে। এখন এই রিলেটেড যদি কেউ কোনো অনুভূতি জানাতে চায়, কেউ কথা বলতে চায়, সেই কথাগুলো বলতে পারে। তার মধ্যে ছোট্ট আরেকটা আপডেট দিয়ে নিই যে লাস্ট যে অনুষ্ঠানে দুইজনকে আমরা অলরেডি ফোনে নিয়েছিলাম সেই আমার বন্ধুকে,
রাইট,
আমার বন্ধুকে, এবং সেই সাথে ফোনে নিয়েছিলাম গত অনুষ্ঠানে যে গেস্ট সীমাকে, তাই তো? এবং এই দুজনের ক্ষেত্রে আপডেট হচ্ছে যে আমার বন্ধুর ক্ষেত্রে যে আপডেট যে তার উপযোগী কোনো বন্ধু, অনেকে হান্ড্রেডস অফ টেক্সট এসেছে যেখানে সবাই তার বন্ধু হতে চায়, সবাই তার সাথে কমিউনিকেট করবার জন্য আগ্রহ পোষণ করেছে, কিন্তু এটা নিতান্তই তার কল, নিতান্তই আমার বন্ধুর কল, রুমার কল। সে চিন্তা যদি করে যে কাউকে সে ফ্রেন্ড হিসেবে বেছে নিতে চায়, সেটি তার ব্যাপার। অবশ্যই আমাদের পেজে পুরো ইনফরমেশন গুলো আছে, এবং সীমার ক্ষেত্রে অনেকেই কিন্তু যোগাযোগ করেছে, স্পেশালি তার যারা সাক্ষী ছিল এবং তার এন্ড থেকে বিভিন্ন জন যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা এখনো মানে বস্তুনিষ্ঠ কোনো কিছু দেওয়ার মতো অবস্থাতে আপাতত নাই, টেকনিক্যাল কারণে আমরা এই ব্যাপারগুলো এখনো ডিসক্লোজ করছি না, বাট বস্তুনিষ্ঠ আপডেট যখন আসবে সাথে সাথে সীমাকে সাথে নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা ভালো একটা আপডেট দিব, এই প্রতীক্ষায় থাকলাম। ফোন কল আমরা কিছু নিয়ে নিই সত্তা সাহেব, রিলেটেড ফার্স্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি গুরু, আমি মঞ্জুর রশিদ বলছি, রংপুর থেকে।
রশিদ সাহেব আমাদের সাথে ছিলেন, সত্তা সাহেব যিনি শুনেছেন তো সবই, বহু এক বছর পর উনি যেভাবে পরিসংখ্যানটা কিভাবে দিলেন জানো, 22,740 ঘন্টা যিনি ওয়েট করেছিলেন তার গাড়িটা 54,000, রাইট?
তো আমি
জি জি
তার জন্য প্রার্থনা করছি, আমরা সকলেই যেন তার জন্য প্রার্থনা করি,
জি,
সে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় এবং আমাদের ভালোবাসার বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের যে গৌরব, বাংলাদেশের যে ইতিহাস, সেগুলো যেন সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়।
জি, থ্যাংক ইউ আপনার এই দোয়া, আপনার এই প্রার্থনা সবার জন্যই প্রযোজ্য। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের এই বন্ধু, আমরা এই আপডেট কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে যখনই সুযোগ পাবো আপডেট দিয়ে থাকবো। আমরা কিছু আরো ফোন কল নিই মাঝে মাঝে এই সুযোগে, যদি টেক্সট কেউ করে থাকেন স্পেশালি 16260 তে অথবা আমাদের পোর্টে, SMS পোর্টে, এবং সেই সাথে ফেসবুকে, সেখান থেকে কিছু আপডেট কিন্তু মেঘলা দিয়ে দিতে পারিস।
এক্স্যাক্টলি, আমরা একটা ফোন কল পিক করতে যাচ্ছি। ওকে, আছে আমাদের সাথে মোহাম্মদ রাসেল, উনিও সাধুবাদ জানিয়েছেন এই ফলো আপটি করবার জন্য, একটি ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু, আমি গাজীপুর থেকে বলতেছি।
হ্যাঁ, কে বলছেন?
গুরু,
জি কে বলছেন?
গুরু, আমার নাম মিলন, আমি গাজীপুর থেকে বলতেছি।
হ্যাঁ মিলন, প্লিজ বলেন, মিলন আপনি তো শুনলেন সত্তা সাহেবের কথা, মনে আছে কি? আপনি কি শুনেছিলেন এই এই অনুষ্ঠানটি? এটি হয়েছিল প্রায় বছর খানেক আগে, এবং ফাইনালি উনি উনার সেই স্বপ্নের গাড়িটা ফিরে পেয়েছেন যে আপডেটটি দিলেন। আপনার অনুভূতি কেমন শোনার পর? কেমন মনে হচ্ছে, কেমন লাগতেছে আপনার কাছে?
না গুরু, আসলে ভালো লাগলো কথাটা শুনে যে উনি গাড়িটা ফিরে পাইছে, তো ওনার যে স্বপ্ন, স্বপ্নটা বাস্তব হতে চাইছে, তো উনি ভালো
আমাদের সাথে কথা বলছেন। জি জি মিলন সাহেব, কথা বলছেন গাজীপুর থেকে মিলন, আমাদের আমাদের ভালোবাসা বাংলাদেশেরই একজন শ্রোতা, এবং সবার এই ফিডব্যাক নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা।
গুরু আমি আপনার একজন মানে খুব ভক্ত, আপনাকে খুব ভালো মিস করি।
জি আপনাকেও মিস করি, আপনারও আমি ভক্ত, কারণ আপনি না থাকলে আমার আসলে কোনো এক্সিস্টেন্স নাই। আর
জি আমরা কোনো মিস করি না, প্রতি সপ্তাহেই শুনি গুরু।
জি অবশ্যই শুনবেন, কারণ এখানে আমরা ভালোবাসার একটা সংস্কৃতি এস্টাবলিশ করার চেষ্টা করছি। এই যে একজন মানুষের প্রয়োজন, একজন মানুষের প্রয়োজনে সমগ্র বিশ্বের ভালোবাসা প্রবণ মানুষগুলোকে একজোট করতে পারার চেষ্টা, একজোট হয়ে যাওয়া, একজন মানুষের চাওয়াটাকে সবার চাওয়া মনে করা, এন্ড ফাইনালি সেই মানুষটার স্বপ্ন যখন পূরণ হয় তখন সমগ্র মানুষ একজোট হয়ে খুশিতে আহ্লাদিত হওয়া, এবং সেই অনুভূতি, ভালো লাগার অনুভূতিগুলো এখন শেয়ার করা, এটি হচ্ছে একটা সংস্কৃতি তৈরি করার জন্য একটা অভ্যাস বা চর্চা। সেই চর্চার মধ্যে আমরা আছি যাতে করে ভালোবাসার সংস্কৃতি এস্টাবলিশড হয়, কারণ ভালোবাসার সংস্কৃতি এস্টাবলিশড হলে আমাদের কার পিছিয়ে থাকতে হবে না, সেই চেষ্টাতে আছি। পরবর্তী ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
সিঙ্গার মানিকগঞ্জ থেকে বলছিলাম।
জি নাম আপনার?
নাম ফুলচান।
ফুলচান, আমাদের আজকে এক এক বন্ধুর খবর আপনি শুনলেন সত্তা সাহেব, যিনি বছর প্রায় ৬ বছর পর তার গাড়িটা খুঁজে পেয়ে মানে ফিরে পেয়েছেন আর কি। সব মিলিয়ে এই অনুভূতিটা, আপনার অনুভূতি কেমন এই ঘটনাটি শোনার পর?
গুরু
জি প্লিজ বলছেন।
আমি একটা কথা বলতে চাই আপনাকে।
জি বলেন ফুলচান বলেন।
আমি হলো সিঙ্গার মানে কথা বলছিলাম। ফুলচান?
জি ফুলচান।
প্রতিবন্ধী লোক?
জি বলেন ফুলচান। হ্যালো ডিসকানেক্ট কি নাকি? হ্যালো ফুলচান, না লাইন তো আছে মনে হয় এখন। হ্যালো ফুলচান প্লিজ বলুন। আপনার ফোনের অপেক্ষা থাকবে, যদি কোনোভাবে আবার আপনাকে আমরা ফোনে কমিউনিকেট করতে পারি, অথবা আপনি চাইলেই কিন্তু 6260 আপনার নাম লিখে নাম্বারটা দিয়ে রাখতে পারেন, আমরা কল ব্যাক করতে পারি। আমরা পরবর্তী আরো দু একটি ফোন কল নিয়ে আজকে রেগুলার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা ফিরে যাব। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
ওয়ালাইকুম সালাম।
জি
ওয়ালাইকুম
সালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু।
জি
গুরু আমি মাসুদ বলছিলাম।
হ্যাঁ মাসুদ ভাই কেমন আছেন?
গুরু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কলিমা।
ব্রাহ্মণবাড়িয়া? জি জি
গুরু আমি ভালো আছি। আমি আপনার এবং মেঘলাপুর খুব
আবারও সেই কথাটি, সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন স্মার্ট ব্যাগ। আর বিরতির আগে আরো একবার বলতে চাই বন্ধু, অবশ্যই বেশি বেশি করে এসএমএস করবেন 16260 এই নাম্বারটিতে। আপনি যদি ফোনে কথা বলতে চান গুরু হিতেশামের সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, তাহলে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার নামটি লিখে পাঠিয়ে দিন 16260-তে। যত খুশি ততবার যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্ট দুষ্ট চলি পোলা আইসক্রিম।
শাহ
এই গভীর জঙ্গলে?
আরে থাম, যা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
এবার লাইফে মারণ চক্কা
ভাই সব, জামিন কন্ডিশন মাত্র 2595 টাকায় ওকাপি আলো এবং 2945 টাকায় লাভা আইরিস 505 পাটাপাটি 3G স্মার্টফোন, সাথে পাচ্ছেন 3110 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.joinphone.com। চলো বন্ধু, জামিন ফোন।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইটের 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, রিভাইভ সালকাম পাউডার।
সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে।
জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্টু দুষ্টু চলি পোলার আইসক্রিম।
ফাইজুল সাহেবের একে গল্প ছোট তার দুনিয়া, যাওয়া পাওয়া অল্প, ক্যামেরা 247 হ্যান্ড ফোর্টিন জানতে চাইলে কম।
আছে মোটামুটি
এতক্ষণ, একদিন লাগলে যে ধাক্কা ধাক্কা, এবার লাইফে মারণ চক্কা।
ভাই সব, জামিন কন্ডিশন মাত্র 2595 টাকায় ওকাপি আলো এবং 2545 টাকায় লাভা আইরিস 505 পাটাপাটি 3G স্মার্টফোন, সাথে পাচ্ছেন 3110 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.joinphone.com। চলো বন্ধু, গ্রামীণ ফোন।
রাফি, রোদের মধ্যে বসে আছো কেন?
মা, আমি তো সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিচ্ছি।
ও তাই? আর এই ভারী চেয়ারটা তোমাকে বাইরে এনে দিল কে?
আমি নিয়ে এসেছি।
বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট আর স্ট্রং।
স্বাস্থ্যকর ও দুধের পুষ্টিতে ভরপুর সিডিএল মাঞ্চি মিল্ক কনসিস্টেন্ট।
মাঞ্চি মিল্ক, শক্তিতে বুদ্ধিতে।
মা, তুমি বুঝতে না কাজটা কত কঠিন।
আর আমি, তুমি কষ্ট করে ধো আর সুজ নোংরা করি।
কখনো ভাবিনি আজও বলি রাখতে পারে খুব নিউ।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল।
তবুয়ে দিয়ে দিতে চাই আজ তোমার মন
আপনার পরিবারের মতো আমরাও আপনাকে থ্যাংক ইউ জানাতে নিয়ে এসেছি জাকা অ্যাডভান্স, স্মার্টেস্ট টেবিল ফর্মুলা আর সবচেয়ে বেশি ক্লিনিং এজেন্ট। আপনার কাপড় ধোয়ার কষ্ট কমায় বহুগুণ জাকা অ্যাডভান্স ওয়াশিং পাউডার। বাসায় জাকা নিয়ে যাওয়া মানেই জানিয়ে দেন থ্যাংক ইউ।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম প্যাকে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলি কে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিম কে চ্যালেঞ্জ করা যাক মুখে এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানি ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই। ফেয়ার এন্ড লাভলি, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। ঢাকা
ভালোবাসার বাংলাদেশ।
বন্ধু সবাইকে আরেকবার ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সাথে আছি মিঠা এবং আছেন গুরুহিতে সব এবং আছেন স্টুডিওতে আজকের অতিথি বন্ধু। আর বন্ধু অবশ্যই অবশ্যই আপনি টেক্সট করছেন এবং টেক্সট করবেন। তো নিয়মগুলো আরেকবার বলে দিতে চাই, একই নিয়ম যারা কানেক্টেড হয়েছেন নতুন করে তাদেরকেই বলতে চাই। শুধু তাদের জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260।
যাতে করে সেই নাম্বারে আমরা কল ব্যাক করতে পারি, কারণ অনেক সময় তারা যখন একসাথে ফোন দেন তখন আমাদের হয়তো লাইনটা ঘন ঘন কেটে যায়, যে কারণে আমরা এইভাবে অনেক সময় ফোন করার চেষ্টা করি যাতে করে আমরা এখান থেকে কল ব্যাক করতে পারি। ফার্স্ট ফোন কল অলরেডি ফোনে আছেন একজন, তাই তো? সেটা 16260 তে যিনি টেক্সট করেছেন তাদের মধ্য থেকে ফোন করে পাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, আমরা আরেকবার
সেই একই নাম্বার আমরা ট্রাই করি। এই ফাঁকে তুই দু একটা টেক্সট নিয়ে নে।
রাইট, আমরা বৃষ্টিকে ট্রাই করছি। আছেন আমাদের সাথে মোহাম্মদ মাহাদি, আছেন নাসির, আব্দুল মুনিমও যুক্ত হয়েছেন, কাজল আছেন, সাফি আছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, শিকদার, বৃষ্টি আছেন, আলমগীর হোসেনও যুক্ত হয়েছেন, আছেন সোহেল, নিম আছেন, আছেন মোবারক, নীল আছেন আমাদের সাথে এবং আছেন এই মুহূর্তে আনিসুজ্জামান, জসিমু আছেন কেরানীগঞ্জ থেকে এবং মাসুদ আছেন আমাদের সাথে, হাফিজ যুক্ত হয়েছেন সিলেট থেকে, আছেন রবিউল, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং ওকে মতিউল আছেন সিলহেট থেকে এবং আছেন আর অনেকগুলো, ইমরান আছে, আছেন আমাদের সাথে রবিন, ইব্রাহিমও যুক্ত হয়েছেন, আছেন ফাহিম গাজীপুর থেকে এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে ওয়াসিম। ওকে, তো বন্ধু অবশ্যই অবশ্যই আপনি টেক্সট করবেন, আরেকবার বলে দিচ্ছি 16260 তে আপনি টেক্সট করবেন আমাদেরকে, আপনার ফোন নাম্বারটি লিখে আপনার নামটি লিখে আমাদেরকে টেক্সট করবেন আর আমরা এখান থেকে আপনাদেরকে ফোনে কানেক্ট করব। আর বন্ধু যারা আসতে চান আমাদের এই ভালোবাসার প্রোগ্রামটিতে, আপনি যদি শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, সফলতার গল্প, তাহলে অবশ্যই সেটা করতে পারেন এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ এবং স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর আমরা বৃষ্টিকে কানেক্ট করতে পেরেছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
হ্যাঁ ভাইয়া, কেমন আছেন?
জি ভাই, ভালো আছি আমি, আপনি কেমন আছেন?
মেঘলা আপু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মেঘলা আপু কেমন আছে?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যাঁ, আচ্ছা কার হাসি বেশি সুন্দর, মেঘলা নাকি বৃষ্টি? দেখি তো
বৃষ্টি আজকে বলে দিয়েছে।
ও আচ্ছা, বলে দিয়েছে, ওয়েলকাম। আমি তো বাধ্য এখন বলতে, না তোমারটাই বেশি সুন্দর, বাট মেঘলার ওই যে ডিনামাইট টাইপ হাসিটা আছে একটা দিয়ে দে বৃষ্টির জন্য। মেঘলা আর যেমন আছে যে একটু বেশি কিলিং। ওকে বৃষ্টি, আর কিছু?
হ্যাঁ ভাইয়া, বলছি গত সপ্তাহে আপনাদের একটা প্রোগ্রাম ছিল না, যে লিজাপুর যে প্রোগ্রামটা, যে প্রয়াস হিসেবে কান্না করছিল, তো ওই দিন আপনাদের অনেক ট্রাই করছি বাট ফোনে কানেক্ট পাইনি, তো আর কি যে ওই যে ভাইয়ার কথা বলছিলেন, যে ভাইয়ের সাথে কথা বলার কথা আর কি, তো ওই ভাইয়াদেরই একটা টিপ আছে বুঝছেন, যা ওরা যারা ফ্রেন্ড সার্কেল ওরা মেয়েদের সাথে এটাই করে বুঝছেন, যে কথা বলে এই করে সেই করে। আমার একটা বড় আপু আছে, তো বড় আপুর সাথে উনারই এক ফ্রেন্ড বুঝতে পারছেন, মানে এরকম কথা বলছে দেড় দুই মাস পরে এনাদের বাসায় আসার কথা, এটা সেটা অন্য কথা, পরে যখন এদের বাসায় আসার কথা তখন হঠাৎ করে সিমটিম অফ করে দিছে বুঝতে পারছেন। এই হলো ওনাদের অবস্থা। তো ওই আপুটা বলছিল যে এই সপ্তাহে আপনাদের ঢাকায় ফিরে যাবে বুঝতে পারছেন।
বুঝতে পারছি। আপনি 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 চাইলে আমাদেরকে এই নাম্বারে ওনার নাম্বারটা দিয়ে রাখতে পারেন, আর আমরা লাস্ট যে অনুষ্ঠানটি হয়েছে সীমার ব্যাপারে আমরা এখন স্ট্রং ফলো আপ করছি, আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি তার বিভিন্ন এন্ডে। যদি ব্যাপারটা এরকম হয় যে ধরনের ঘটনা তারা প্রায়শই ঘটাচ্ছে বা এ ধরনের প্ররোচনার শিকার হচ্ছে আমাদের অনেক অনেক বন্ধু, তাহলে অবশ্যই স্টেপ আমরা খুব অন্যরকম ভাবে নেওয়ার চেষ্টা করবো, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে এটার ভেতরে ইনভলভ করানো যায় কিনা সেই চেষ্টা আমরা করবো। আপনাকে অনেক ধন্যবাদ এ ধরনের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বৃষ্টি, আর আপনি বৃষ্টির মতোই থাকেন, এভাবে হাসতে থাকবেন কিন্তু সবসময়।
অসংখ্য ধন্যবাদ।
জি ধন্যবাদ আপনাকেও। আমরা পরবর্তী ফোন কলে যাবো মেঘলা। মেঘলা তুই এত বেশি মন খারাপ করিস না, তাহলে কিন্তু যে কোনো সময় বৃষ্টি হয়ে ধরে পড়বে।
আমি মোটেও মন খারাপ করছি না।
মেঘলা এন্ড বৃষ্টি,
বাহ।
The next one call. Hello, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
জুরো, আমি চট্টগ্রাম থেকে চম্পা বলছি।
চট্টগ্রাম থেকে? চম্পা দিয়ে একটা গান শোনা না মেঘলা, এটা শুধুই আমি তুই চম্পা আর আমাদের ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর যারা আছে সবার জন্য চম্পার পক্ষ থেকে। চম্পা দিয়ে কোনো গান কি আছে? সাত ভাই চম্পা জাগরে জাগরে অনেক আগের গান। আচ্ছা যে কোনো একটা পছন্দের গান। হ্যাঁ হ্যাঁ, ও চম্পারই একটা পছন্দের গান শুনি। চম্পা, হ্যালো চম্পা, আপনার একটা
গান শুনে চাও।
হ্যাঁ হ্যাঁ, না না, এই যে অলরেডি আপনার জন্য, শুধুই আপনার জন্য, তুই কি সত্যি সাত ভাই চম্পা দিয়ে দিয়েছিস? তুই পারিস শুনে। ওকে, একটা লেজেন্ডারি সং, ওল্ড ইজ গুড। চম্পা, দিস ফর ইউ। জিও মেঘলা, থ্যাংক ইউ মেঘলা। জানি এই গানটার সাথে যে কত স্বপ্ন মিশে আছে, কত ভালো লাগা মিশে আছে। আমরা তো কনজারভেটিভ একটা মিডল ক্লাস ফ্যামিলি, বুক ফেটে যায় ভালোবাসার কথা বলতে, কিন্তু কখনো বাবা মাকে বলতে পারে না যে বাবা আম্মা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সেই ফ্যামিলির মেম্বার হয়ে আমরা যে দুই একটা মুভি দেখেছি না একসাথে, এটা হচ্ছে জীবনে প্রথম দেখা মুভি। হলে বসে বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে দেখা মুভি, দিস দ্য ফার্স্ট টাইম এভার আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে সিনেমা দেখা। চম্পা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কারণে এই গানটা শুনবার সুযোগ হলো। চম্পা কি ফোনে নাই? চম্পা কি আছেন? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, দারুণ একটা গান, অনেক স্মৃতি, অনেক কিছু একসাথে মনে পড়ে গেল একদম ফ্ল্যাশব্যাকে। জি কি যেন বলছিলেন চম্পা, প্লিজ বলুন।
গুরু, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমার কালকে পরীক্ষা তবুও শুনতেছি, না শুনে থাকতে পারতেছি না। ঠিক আছে, আপনাদের ওইখানে যাওয়ার আমার একটা ইচ্ছা আছে, কিন্তু এখন হয়তো আমার হাতে সময় নাই বা পরিস্থিতি নাই যাওয়ার, এক সময় ইনশাল্লাহ যাব।
চম্পা
স্থানে হলেও যাব।
চম্পা একটা ছোট্ট অনুরোধ আছে, আপনি কি আমাকে পছন্দ করেন রাইট, বা আমাকে, আমার প্রশ্নে তো মিনিমাম শ্রদ্ধাবোধ আছে আপনার, আমার বিশ্বাস আছে তো?
জি।
যদি তাই থেকে থাকে আপনার কাছে অনুরোধ, এখন এই মুহূর্তে এই প্রোগ্রামটি শোনা বন্ধ করেন। আপনার জন্য ইন্ডিভিজুয়ালি আমি দরকার হলে ফোনে আপনাকে প্রোগ্রাম করে শোনাবো, তাতে আমার কোনো আপত্তি নাই। এখন এই মুহূর্তে প্রোগ্রাম শোনা বন্ধ করেন। আপনি যদি মোটামুটি রিভিশন দেয়া বা পড়া যদি মোটামুটি হয়ে থাকে, তাহলে রেস্ট নেন, সকালবেলায় উঠে ভালোভাবে পূর্ণ উদ্যমে পরীক্ষাটা দেন, পরীক্ষা যেন কোনোভাবেই খারাপ না হয়। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি চাইলে আপনার নাম্বারটা দেয়া আছে এখানে, আমরা দরকার হলে ফোন করে আমি আপনার জন্য প্রোগ্রাম করব, তাও ভালো, বাট আপনি এখন প্রোগ্রাম শোনা বন্ধ করেন প্লিজ। জাস্ট ব্যাক টু দ্য স্টাডি, পড়ালেখা কমপ্লিট করেন, পরীক্ষাটা ভালোভাবে দেন, ঠিক আছে চম্পা? না এখন পারেন, আমি অনুরোধ করতেছি আপনাকে জাস্ট বন্ধ করেন অনুষ্ঠান শোনা। রেডিওটা তো পাশে চলতেছে, তাই তো? রেডিওটা বন্ধ করে দেন, ওই যে গলা টিপে মানুষ মারে না ওইরকম টাইপের রেডিওটার এই যে সুইচটা, এই 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 বন্ধ করে দিলাম, প্রোগ্রাম শোনা শেষ।
আপনার কথা শুনবো?
কই শুনবো না, বন্ধ করছেন কিনা আমাকে কনফার্ম করেন, বন্ধ করলেন কি?
হ্যাঁ আমি অফ করে
দিব না, দিলেন কি অফ করে?
হ্যাঁ অফ করে, হ্যাঁ অফ করে দিছি ইনশাআল্লাহ।
দিছি দিব না, দিলাম কি না, দিলেন?
হ্যাঁ দিয়ে দিছি।
ভেরি গুড, আর অন করেন না, আমার অনুরোধ, অন করতে গিয়ে আপনি আপনার এই গুরু এতেশামের কথা মনে করেন, আর বিশ্বাস করেন যদি সত্যি খুব মন চায় আপনি আবার টেক্সট পাঠায়েন, আমি আপনাকে ফোনে প্রোগ্রাম শোনাবো। আর এই যে আমি বারবার একই ডায়লগ মারি না, এই তো কথাটা শুধু আপনার জন্য, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, এটা শুধুই চম্পা মানির জন্য। চম্পা ভালোভাবে পরীক্ষা দিন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা আপাতত ক্ষান্ত দিই নাকি না, লাস্ট ফোন কল? ওকে, আমরা আবার ফোনে আসবো অনুষ্ঠানের শেষে, কিন্তু তার আগে আজকে যার জন্য আমাদের প্রতীক্ষা, আজকের রেগুলার যিনি গেস্ট, তিনি অলরেডি আমাদের ভালোবাসা বাংলাদেশের এই এই কাউচে অলরেডি এসে বসেছেন হট সিটে, এবং তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, স্বাগত জানাচ্ছি আপনাকে।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
দুবাইয়ে বসে বা সৌদি কোন প্রাসাদে বসে হয়তো ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এই প্রোগ্রাম হতে পারে না,
যেহেতু
ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রাম হচ্ছে, রাইট? এক এক সময় এক এক জায়গায় গিয়ে আমরা, না না হতে পারে না যে লাইভ প্রোগ্রাম করতেছি, তো ওই রকম মনে হচ্ছে যেরকম কোনো কাউচে আমরা বসা, সামনে আমাদের আজকের অতিথি বন্ধু, মানে তার পুরো গেট আপটা কিন্তু অনেকটা ওই রকম, তাই বাংলার জায়গায় চলে আসছে আর কি। যাই হোক, কেমন অনুভব করছেন, অনুভূতি কেমন এই ভালোবাসার স্টুডিওতে এসে?
গুরু আমার মানে আমি খুব নার্ভাস ফিল করতেছি, বাট আমি আমার মনে হচ্ছে
নার্ভাসনেসটা কিভাবে ফিল করে বলেন তো, এটা বহুভাবে আমি চেষ্টা করি ছুঁয়ে দেখার জন্য, ফিল মানে তো অনুভূতি, রাইট? একটু টাচ টাচ করে দেখার জন্য, নার্ভাসনেস কি, কোন কি ধরনের জিনিস, টক টক ভাব যেভাবে অনুভূত হয় যখন মানুষ নার্ভাস হয়,
না গুরু?
তাহলে কি এটা, মানে কেমন লাগতেছে বলেন দেখি?
মানে একটু ভয় ভয় লাগতেছে।
আরে ভাই, অনুষ্ঠানটা তো আপনার, স্টুডিও তো বেঁচেই আছে শুধু আপনার জন্য, এই একটা মাত্র জায়গা যেখানে সাধারণ মানুষের জন্য সবাই তাকিয়ে থাকে, কেউ কিন্তু এখানে সেলিব্রিটির কথা শুনতে চায় না, শুধুই শুনতে চায় সাধারণ মানুষের সাধারণ কথাবার্তা। আপনি আছেন বিধায় আমি আছি, মেঘলা আছে, মেঘলা হাসি মানুষ শুনে, আরেকবার দিয়ে ওর দিকে তাকিয়ে দে, আর ভয় দর্শন মাটি করে দে, তাকায় দেখেন কেমনে হাসি, ভয় আছে নি আনু, একটু বাকি আছে, রাইট? একদম শেষ মুহূর্তে আরেকবার দে, দেওয়াটাকে খুন করে ফেল, শেষ লাস্ট ডান, আছে ভয়
না গুরু? এখন আর ভয় নেই,
ভেরি গুড, জাস্ট স্টার্ট, জীবনের কথা ছাপ দেন নিজের মনের মধ্যে, একদম ওপেন করে বলেন সবকিছু।
জি গুরু, আমি হচ্ছে শারমিন, আমি ছোটবেলা থেকে স্টার্ট করব, আসলে আমি আমার সব ছেলেমেয়েরা বাবা মার কাছে অনেক মানে প্রিয় থাকে, তারপর আমি হচ্ছি আমার, আমরা তিন বোন এক ভাই, আমার বড় বোন হওয়ার 8-9 বছর পর আমার দুইটা ভাই বোন মারা যাওয়ার পর আমি হয়েছি, তো মানে সবকিছু থেকে দেখা গেছে আমার বাবা মা আমার একটু এক্সট্রা অন্যরকমই কেয়ার নিত। তারপর হচ্ছে আমার আমার দাদা ছিল, আমি আমার দাদার সবচেয়ে আদরের নাতনি ছিলাম, ছোটবেলা আমি আমার আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি, আর আমি হচ্ছে সব সময় আমার দাদার সাথে নামাজ পড়তাম, তো এইভাবেই ছোটবেলাটা আমার কাটে, অনেক ভালোভাবেই কাটে। আর আমি ভালো মানে যে কখনো কোনো কিছুর জন্য কষ্ট করছি ফ্যামিলিতে, কোনো কিছু চেয়ে পাই না, ওরকম না। হ্যাঁ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, প্লাস হচ্ছে মানে আমি অনেক স্টুডেন্ট ভালো ছিলাম, তো ছোটবেলা পড়াশোনা ছাড়া আর অন্য কোনো দিকে, আর ছোটবেলা থেকে আমার একটাই ছিল, আমি কেউ আমাকে যদি বিয়ে নিয়ে দুষ্টমি করতো আমি প্রচন্ডভাবে কান্নাকাটি করতাম, আর হচ্ছে এটার জন্য দেখা যায় মানে সবাই একদম রেকর্ড করা ছিল যে আমি বিয়ের জন্য, এত আমার আমার কাজিনরা বলতো দেখবো তুই কখনো বিয়ে করিস কিনা, সেগুলো বলতো তো পড়াশোনা মানে হচ্ছে মানে কি আমাকে বিয়ের কথা কেন বলবে?
বললো কেন? কেন বিয়ে দিয়ে দিচ্ছে বা বিয়ে দেওয়ার কথা বলবো?
হ্যাঁ বিয়ের কথা বলে আমার লজ্জা
না বললে আমি আবার কেমন অর্ধেক অর্ধেক বুঝি। হ্যাঁ তারপর
তারপরে এভাবে ছোটবেলাতে আমার কাটে। আর আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, তো আমার হচ্ছে আমার আব্বুর আমাকে নিয়ে অনেক আশা ছিল যে আমাকে বড় হয়ে আমাকে মেডিকেল পড়াবে। বাট আনফরচুনেটলি আমার হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টটা মানে এ প্লাস আসে না। এটার জন্য আমার ফ্যামিলি থেকে আমার আব্বু আমার চেয়ে বেশি সে মানে কান্না করে ফেলে। আমার টিচার আমার অনেক বেশি আদর করত, তো এত ভালোবাসার মধ্য দিয়ে বড় হয়েছি যেটা হচ্ছে মানে প্রকাশ করার মতো না। তারপর এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হব, আর আমার কলেজটা হচ্ছে আমার আমার বাসা থেকে যেতে মাত্র 15-20 মিনিট লাগে। তারপর আমার আব্বু চিন্তা করছে যে কলেজে গিয়ে আসতে প্রাইভেট পড়ে আসতে আসতে রাত হয়ে যায়, তারপর সময় নষ্ট, আমার রেজাল্ট যদি আরো খারাপ হয়। এই জন্য আমাকে হোস্টেলে দিয়ে দিছে। তো হোস্টেলে গিয়েও দেখা যেত মানে সবার কাছে একটাই রেকর্ড করা স্টুডেন্ট ছিলাম যে সারাক্ষণ পড়ার টেবিলে বসে থাকি। এটার জন্য আঙ্কেল আমার অনেক আদর করতো, আমাদের যে হোস্টেল হোস্টেল সুপার ছিল উনি। তারপর আমার ফ্রেন্ডদের মধ্যেও বড় আপুরও আমার অনেক লাইক করতো, কারণ হচ্ছে সবাই হোস্টেলে গিয়ে দেখি সবাই একটা দুইটা তিনটা করে প্রেম করে, শুধু আমি হচ্ছি মানে তাদের থেকে আলাদা ছিলাম।
কয়টা করে প্রেম করে?
আপুরা আমার অনেক দুষ্টামি করতো, তারা একজন কথা বলতো আরেকজন যায় দেখা করতো।
আচ্ছা আচ্ছা,
এরকম করতো। তো তখন হচ্ছে তখন তো আমাদের হোস্টেলে ফোন ইউজ করতো বড় আপুরা, বাট আমরা তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, আমরা হচ্ছে ফোন ইউজ করতাম না। তারপর 2010 এর দিকে আমি বাসা থেকে মোবাইল নিয়ে যাই। মোবাইল নেওয়ার পরে তখন আমার যে রুমমেট ছিল ওরও মোবাইল ছিল, তো ওর হচ্ছে ফোনে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়। সেটা ভাইয়াটা হচ্ছে সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তো। তো ওর ভাইয়া আবার আমাকে একদম ছোট বোনের মতো দেখতো। আর আমি কি করতাম, যখন আমার আমার রুমমেট যখন ভাইয়ের সাথে কথা বলতো, তখন হচ্ছে আমি মানে এত জোরে জোরে পড়তাম, আর ভাইয়া হচ্ছে মানে আমার পড়ার সাউন্ড শুনে সে হাসতো, মানে ডিস্টার্ব করতাম যে তোরা কথা না বলতে পারে। তারপর এভাবে ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হতো। তারপর একদিন ভাই আমার ফোন নাম্বারটা চায়, চাওয়ার পরে ভাইয়ের আমি ফোন নাম্বারটা দিই, কিন্তু কখনো ভাইয়া মানে নিজে কখনো আমাকে ফোন দেয়নি, ওই আমার রুমমেটের ফোন দিয়েই হচ্ছে আমার সাথে কথা বলতো। তারপর এভাবে ভালোভাবেই কাটে, ফোন দিয়ে শুধু বাসায় কথা বলি, কোনো ফ্রেন্ড সার্কেলও তখন ওইভাবে কেউ ফোন ইউজ করে না। তারপর হঠাৎ করে একদিন আমাদের হোস্টেল সুপার সন্ধ্যা পরে আসতো যে মানে আমরা পড়াশোনা করতেছি কিনা ওটা দেখার জন্য। তো আসছে পরে আমার একটা ফোন আসে, তো নাম্বারটা আমি চিনি না, তো আমি না ফোনটা কেটে দিই। দেওয়ার পর ওই আঙ্কেল আমাকে মানে আমাকে বলতেছি যে এই করো, তোমার তোমার ফোন নাম্বারটা ফোন আসছে তোমার ফোনে, তুমি ফোনটা রিসিভ করো না কেন। আমি বলছি যে আঙ্কেল আমি তো চিনি না, বলে তাহলে নাম্বারটা দাও আমি তোমার আব্বুর কাছে পাঠাচ্ছি। তো এটা বলছে, বলার পর আঙ্কেল আমার নাম্বার ওটা নিয়ে গেছে। তারপর আঙ্কেল যাওয়ার পর সাথে সাথে আমার আবার ফোন আসে। আসার পর আমি তখন জিজ্ঞেস করলাম, ফার্স্টে একটা কণ্ঠ বলতেছে হ্যালো, তখন আমি বলছি যে কে, বলে আশ্চর্য আপনি কে। আমি বলছি আপনি ফোন দিলেন একটু আমাকে, আবার আপনি আমাকে ফোন দিছিলেন, আপনার জন্য আমি হোস্টেল সুপারে বকা খাইছি, আপনি কে? বলতেছে যে আমি, আচ্ছা ঠিক আছে আমি তো জানি না, আমরা এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছি, আমি দেখি আপনার ফোন দাতাকে আমি খুঁজে বের করে আপনাকে আবার কল দিচ্ছি। তারপর একটু পরে আবার ফোন দেয় একজন, তো ফোন দেওয়ার পরে সেটা আবার অন্য একটা কণ্ঠ, সে আমাকে দুষ্টামি করতেছে, বলতেছে কম্পিউটার থেকে আপনার নাম্বার নিছি। তখনগুলো মানে কম্পিউটার ফেসবুক কি এই জিনিসগুলো আমি টোটালি বুঝতাম না। তা আমি রাগারাগি করে ফোন
কেটেছি,
ফেসবুক বুঝতাম না
না গুরু, তখন আমি ফেসবুক বুঝতাম না।
তারপর আমাকে বলতেছে যখন যে কম্পিউটার থেকে নাম্বার নিচ্ছে, তখন আমি বোকার মতো বলছি আমি কি এতই সেলিব্রিটি নাকি যে আপনি আমার নাম্বার কম্পিউটার থেকে পাইছেন। তো উনি ওই ভাইটা মানে অন্য একটা নাম ছিল, উনি আমাকে বললো কি
যে কম্পিউটার থেকে মাধুরী দীক্ষিতের নাম্বারটা একটু বাই করছি।
আচ্ছা বের করেছি,
কম্পিউটার থেকে নাম্বার পাওয়া যায় নাকি?
গুগল সার্চ তাও পাওয়া যায় না।
মনের দিক থেকে আমি বুড়া হয়ে গেছি, মানে বলতে চাচ্ছিলাম যে ক্যাটরিনা নাম্বারটা বাই কর।
ও মাই গড,
বাইর হচ্ছে মুখ দেখি
মাধুরী দীক্ষিত,
মানে মানসিক ভাবে নিউরোলজিক্যালি সব দিক দিয়ে বুড়া হয়ে গেছি। ওকে তারপর
তারপরে ব্যাট আমাকে বলে যে আমি হচ্ছে সনেট, তো মাইকেল মধুসূদনের সনেট একটা কবিতা ছিল না,
চতুর্দশপদী,
হ্যাঁ
যেখানে চতুর্দশ পদ যেখানে কমপ্লিট হয় সেটা কি সনেট বলে?
হ্যাঁ, তখন আমি বললাম কি যে সনেট এটা কি কারো নাম হয় কিনা, বলে নাম না হলে আমার নাম কিভাবে হলো?
সনেট মানে মনে হয় প্রকৃত বা এরকম কিছু অর্থ হতে পারে, বাট সনেট বলতে অ্যাকচুয়ালি বোঝায় চতুর্দশ পদকে।
জি, বলে তারপর হচ্ছে উনি ফোনটা কেটে দেয়। দেওয়ার পর এক সপ্তাহ, মেবি এক সপ্তাহ বা দশ বারো দিন পর হবে, তখন ওই যে ফার্স্ট যে ভয়েসটা, সে আবার ফোন দেয়। তো ফোন দেওয়ার মতো আমি বুঝতে পারছিলাম যে হয়তো বা ওই আমার যে রুমমেটের যে, কারণ তখন তো আমার নাম্বারটা আর কেউ জানে না, জাস্ট আমার দু একটা বান্ধবী জানে আর আমার হচ্ছে বাসায় জানে। তখন আমি ওর জিজ্ঞেস করলাম যে আপনি কি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়েন? পরে বলতে সে যে না। হ্যাঁ, আমি যেদিন আমার পরিচয় দিব সেদিন আমি নিজে থেকেই তোমাকে ফোন করে পরিচয় দেবো, তোমার জিজ্ঞেস করতে হবে না, এটা বলছে। বলার পরে ফোন কেটে দিচ্ছে। দেওয়ার পরে আবারও মানে এইভাবে দু তিনবার সে আমার ফোন দেয়, বাট পরিচয় দেয় না। লাস্ট একদিন তার সাথে আমি অনেক রাত বিহেভ করি, করার পর সে ফোন রেখে দেয়। দেওয়ার পর হঠাৎ একদিন ফোন দিয়ে বলতেছে যে ওর নাম বলছে।
বলতে গিয়ে কেমন তো মানে কাপুনি টাইপের অ্যাটিটিউড মনে হলো। কে সে?
লিমাস। সে
আপনার যে ফ্ল্যাশটা দেখলাম, এটা ভিডিও মাঝে দরকারও হয় কিন্তু, মানে ওই সময় সাইন করে মানে
একদম
ফোকাস। হ্যাঁ, যদি ইয়ার মতো শহীদ ইসলাম খোকন যিনি প্রয়াত হলেন কয়েকদিন আগে, বা ইন্ডিয়ার অনুরাগ কাশ্যপ টাইপের কোন ডিরেক্টর হতো, সাইন করে ভিডিও মানে জুম করা হতো ওই জায়গাতে। মানে লিমাত বলার আগ দিয়ে আমি দেখলাম যে চোখ মুখটা কেমন যেন হয়ে গেল, ইটস লাইক স্পার্ক। ওকে লিমাত, তারপর চোখের মধ্যেও দেখি পানি। ভালোবাসছেন আপনি কাউকে নাকি কারো এসকে দেওয়ানা হয়েছেন বলেন তো? নাম বলতে বলতে এই অবস্থা, দে একটা প্রেমের গান পাগল হয়ে আমরা। এটা চোখে পানি পড়তেছে তো দেখি, আর আজিব তো কিসের পানি? এটা ভালোবাসার পানি, আবেগের পানি, দুঃখের পানি, নাকি প্রেমের পানি? এই যে নামই কমপ্লিট করতে পারেননি, পানি চোয়াতে শুরু হয়েছে চোখ দিয়ে। কি নাম আপনার?
শারমিন।
শারমিন কাহিনী কি? নাম বলতে বলতে দর্শক চোখে কোনো অসুখ বিসুখ নাকি?
না গুরু।
এত পানি নাম বলতে বলতে?
গুরু, সে আমার ফার্স্ট ভালোবাসা, আমি যতদিন বেঁচে থাকবো আমি কখনো তাকে বলতে পারবো না।
এত প্রীতি আসে গুপ্ত থেকে আপনাদের ভিতরে? প্রেম এত মারা তো
তুই ঠান্ডা,
তুই চোখের এই ঠান্ডা, তাই তুই দিলকে দস্তক, আর কিছু জানতে চায় না, আমি শুধু এটাই জানতে চাই। যদি আমি এই কথাটা বলবো না, এটা শিরকের মতো, তুই মেরাব দিকটা হয়, আমি এটা মানি না, বলি না, বাট প্রেমের ক্ষেত্রে এইটা এত ভালোবাসা, নেশার মতো মনে হচ্ছে, যে ঘোর লাগার মতো। নাম বলতে বলতেই পাগল। হ্যাঁ, নাম কি লিমাত? এত ভালোবাসা, চোখ বন্ধ করলে কি সব করে ফ্ল্যাশের মতো তার মুখটা মুখের সামনে চলে আসে? হ্যাঁ, একেবারে মন প্রাণ সুপে দিয়ে নিজেকে তাকে চিন্তা করলে কি তার ঘ্রাণ এসে নাকে লাগে? লাগে, যদি যদি হঠাৎ করে চোখ বন্ধ করেন হাজারো মানুষের ভিড়ের মধ্যে, ধাম করে তার ঘ্রাণ এসে কি নাকে এসে লাগে? হ্যাঁ, চোখ বন্ধ করে থাকবেন, তার পোশাক নিয়ে এসে দেবো, আপনি কি গন্ধ শুঙ্গে বলে দিতে পারবেন এটা সে? হ্যাঁ, আপনি তো মারা গেছেন দেখি। বেগান আজ প্রেমের সমুদ্রে শুধু হাবুডুবু হবে রে মেঘলা, প্রেম ভালোবাসায় মানুষের আজকে যাতা অবস্থা হয়ে যাক। যদি আমি বিশ্বাস করি না, কারণ অবশ্যই স্রষ্টার কোন অদ্বিতীয়, তার কোন শরীক হয় না, কিন্তু মজনু বলছিল জানিস যে কোনো একজন নামাজ সিজদারাতে কোনো একজনের সামনে দিয়ে চলে গেছে, তখন তিনি যখন বললে আরেকজন বললো যে কেন তুমি সিজদারাতে মানুষটার সামনে দিয়ে গেল, তখন মজনু বলেছিল যে আমি জানি না যে তুমি কিভাবে তোমার স্রষ্টার প্রার্থনা করছো, আমি যে আমার লাইলির প্রেমে পাগল একবারের জন্য তো টের পাইনি কখন আমার সামনে কে এসেছে। পৃথিবীতে সবকিছু হয়ে যায়, নেপালের মতো ভূমিকম্পের মতো হয়ে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায়, শুধু বেঁচে থাকুক তোমার ভালোবাসা, রাইট? গুরু বলে কও কি, আমিও তো থাকবো না, মেঘলা মেঘলাতে হাসিটা তখন আমি ভূতের হাসির মতো, রাইট? চারিদিকে অন্ধকার, কোনো কাছে কেউ নাই, ভূতের মতো দূর থেকে শব্দটা আসতেছে, সত্যি করে বলতো, চোখে তো কান্না পানি দিয়ে শেষ একদম, কারো কথা মনে হয় না তখন, বাবা মা ভাই বোন পৃথিবী এপার ওপার কিচ্ছু মনে থাকে না, কেমিস্ট্রির ইকুয়েশন ওদিকের ছোটবেলার পড়ালেখা, ওই যে ফুল কুড়াতে যাওয়া, হ্যাঁ নিজের অস্তিত্ব সবকিছু বিলীন ওইখানে। সালমান খান, আচ্ছা শাহরুখ খান, আজব হালের ক্রেজ, এবার তুমি না বলতে পারবে না, বরুণ ধাওয়ান, যাও শাকিব খান, হ্যাঁ
আর কেউ না,
শুধুই নিমাস, তোমার অবস্থা খারাপ, দেখান দেখে লিমাতে কি আছে বলো, তারপর
তারপর এটা বলে, বলার পর
চোখটা মুছো আগে, কান্নাকাটি করে তো অর্ধেক শেষই করে ফেললো আমি না, প্রেম এত প্রেম কোথ থেকে আসে, কোন ইয়ারে আছো তুমি, মানে কোন কয়েকটা কোন সেমিস্টার পড়তো,
আমার আমার তো এই সেমিস্টার, আমি এবার সেভেন্থ সেমিস্টারে,
সেভেন্থ সেমিস্টার প্রাইভেট ইউনিভার্সিটি, রাইট? জি। এত আবেগ, আচ্ছা কিভাবে লিমাতে মাস হয়ে গেলে শুনি এবার।
হ্যাঁ তারপর ও বলল যে আমি আমি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ি, আর ওই ভাইয়ের কথা বললো যে আমি মামুনের ফ্রেন্ড, আমি বললাম যে তো মামুন ভাইকে আপনাকে নাম্বারটা দিছে, তখন সে বলতেছে যে না আমি মামুনের মেসে গিয়েছিলাম, দেন কারেন্ট চলে যাওয়ার পর ফোনটা যখন আমি নেই তখন আমি তোমার নাম্বারটা দেখি, দেখে কেন জানি কি মানে ফিলিংস হয়েছে বা কি মনে হলো আমার, মানে সে নাম্বারটা দেখে, তার সিটিসেল নাম্বার ছিল আমার সিটিসেল নাম্বার, বলতেছে আমার তো কখনো এই অভ্যাস নাই যে কোনো মেয়েদের নাম্বার নিয়ে তাকে ফোন দিব, বাট কি কারণে জানি মনে হলো আমি ওর মোবাইল থেকে তোমার নাম্বারটা নিয়ে তারপর তোমারে কল দিছি, তো তারপরে সে আমার প্রায় সময়ই হচ্ছে কল দেয়, কিন্তু খুব বেশি কথা না, তার ফ্যামিলির কথা বলে, তারা কয় ভাই বোন, তারপর হচ্ছে সে অনেক মানে অনেক সে ভার্সিটি লাইফে অনেক বেশি মজা করতো, অনেক দুষ্ট প্রকৃতির ছিল, তো তার টিচারদের গল্প করতো, তার একটা মিস তার অনেক আদর করে এগুলো বলতো, তো এইভাবে কথা হয়, কথা হওয়ার পর আমাদের হোস্টেল থেকে নিয়ম দেয় যে হচ্ছে ফোন ইউজ করা যাবে না, সবার ফোন বলে যে বাসায় রেখে আসো, তখন আমি আমার তখন ওর প্রতি যে ওই রকম ফিলিংসটা তখনও ক্রিয়েট ওইভাবে হয় নাই, আমি আমার ফোনটা বাসায় রেখে আসি, তো ওই দিন সে আমাকে বলে, আমি আগের দিন ওকে বলছি যে আমি বলছি যে ভাই আমার ফোনটা তো আমি বাসায় রেখে আসবো, তো সে বলতেছে যে একটা ফ্যান পাইছিলাম সেই ফ্যানটা হাতছাড়া হয়ে গেল, এটা বলছে আমি বাসায় ফোন রেখে গেছি, তারপর এটা হচ্ছে 2010 তখন একদিন হঠাৎ করে আমার রুমমেট আবার এর মাঝখানে ফোন নিয়ে আসছে, তো আমার রুমমেটকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে ওর সাথে কোনো কথা বলে নাই, শুধু পরিচয়টা দিছে যে আমি লিমাত, ফোনটা একটু শারমিনকে দাও, তারপর ও আমার একটা ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে আমাকে বলতেছে কি ব্যাপার আমাদের কথা বলে গেছো, আমি বলছি যে না ভাইয়া বলি নাই, তো ফোন তো নাই, বলে দোকান থেকে একটু কল দিলে তো হয়, তখন আমি বলছি হ্যাঁ দোকান থেকে ফোন দেয় আর আমাদের হোস্টেল সুপার দেখে আমার বকা দেয়, তারপর সে বললো যে ঠিক আছে ফোনটা তুমি যদি হোস্টেলে ফোন নিয়ে আসো আনার পর আমাকে তুমি কল দিও, তারপর আমি বাসায় এসি, শবে বরাত ছিল, শবে বরাতে ছুটিতে বাসায় এসি, বাসায় এসে গুরু আমি তখন ফোনটা নেই,
নেওয়ার পরে তখন আমার আমরা চারটা ফ্রেন্ড একটা ফ্লোরে থাকতাম, আর সব ছিল বড় আপু। তখন আমার
সবে মেরাজ ছিল গত রাত, সবার জন্য অনেক অনেক শুভকামনা ও গ্রেম থাকলো বাংলাদেশের, মানে স্পেশালি মুসলিমদের দারুণ কিছু উপলক্ষ্য, শবে মেরাজ দিন, শবে বরাত দিন, সামনে রমজানের মোবারক। ওকে চলে যাই আপনার অনুষ্ঠানে।
তারপর আমি যেদিন ফোনটা নেই কি মনে করে জানি দুপুরবেলা আমি দুপুরে হোস্টেলে গেছি কলেজ থেকে, দুপুরে আমি তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে সে ফোনটা রিসিভ করছে, করার পরে বলতেছে আচ্ছা আমি তো ভার্সিটিতে এসেছি, আমি তোমার রাতে কল দিচ্ছি। তারপর বলছে আমাকে রাতে কল দেয়। কল দেওয়ার পরে ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয়, এভাবে পাঁচ ছয় দিন কথা হবে। তখন মানে সারা রাত ওর সাথে আমি গল্প করতাম, একদিকে রুমমেট ছিল না, ভয় পেতাম, এই জন্য সেও ফোন কাটতো না, সারা রাত গল্প করে ফজরের সে আবার সবসময় নামাজ পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সে আমাকে বলতো নামাজ পড়ার জন্য। তারপর ফজরের নামাজ আজান দিলে সে নামাজ পড়ে ঘুমাতো। তখন গুরু মানে ওই যে তখন থেকে আমি তো কলেজে গিয়েও ফার্স্টের দিকে আমার অনেক ভালো রেজাল্ট, ওই তখন দেখি দেখা যাচ্ছে আমি সারা রাতে কথা বলছি, সকালে প্রাইভেটে আমার মানে আমার বাসার কাছ থেকে আমার বান্ধবী এসে আমার জন্য বসে থাকতো, আমি ঘুম থেকে উঠতে পারতাম না। ওর সাথে সারা রাত কথা বলে আমি দু এক ঘন্টা ঘুমে আবার আমি সাতটার সময় প্রাইভেট পড়তে যেতাম। তারপর সাত আট দিন কথা হয়, এর মধ্যে কেউ জানে না যে ওর সাথে আমি কথা বলি। সাত আট দিন পরে হঠাৎ একদিন রাতের বেলা আমার রুমমেটকে ফোন দিল, ওর যে ফ্রেন্ড আসছে মামুন ভাইয়া, ওই ভাইয়া ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে দেখো শারমিন তো মেবি উইক হয়ে যাচ্ছে লিমাতের প্রতি, এটা তো ঠিক না, কেউ ওরা একজন আরেকজনকে দেখে না, এতটা উইক হওয়া তো ঠিক না। এটা বলার পরে আর এটাও বলছে যে লিমাত হয়তো ফান করতেছে। তারপর সাথে সাথে আমি লিমাতকে ফোন দেই, ফোন দিয়ে আমি বলছি যে আপনি কি আমাকে একটু কল দিতে পারবেন, আমার ফোনে টাকা নেই। বলে না এইভাবে বলো না, বলো যে তুমি আমাকে ফোন দাও। তা বলছি যে আচ্ছা ঠিক আছে ফোন দাও। তারপর সে ফোন দিল, দেওয়ার পর আমি বললাম যে তুমি নাকি আমার সাথে ফান করতেছো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি পরে কষ্ট পাবো, এগুলো চিন্তা করতেছো, তাহলে কথা বলার কি দরকার। সে সারা রাত আমাকে বুঝালো যে এগুলো আসলে তেমন কিছুই না, মামুন দুষ্টামি করছে, তুমি এগুলো মন খারাপ করো না। তারপর তার সাথে আমি তিনটা চারটা পর্যন্ত কথা বলে ঘুমাইছি। পরের দিন মেবি হলিডে ছিল, সে আমায় দশটার দিকে কল দেয়, দিয়ে বলতেছে যে শারমিন কালকে সারা রাত আমি ঘুমাই নেই, হ্যাঁ আমি হচ্ছে আমি হয়তো একটা পাপ করতেছি, আমি তোমার সাথে কথা বলতেছি, আমার তো গার্লফ্রেন্ড আছে। তো এটা বলছে পরে গুরু আমার একটা জিনিসই কষ্ট লাগছে যে একটা ছেলের সাথে আমি এতদিন কথা বললাম, আর এই সাত দিনে এত কথা বললাম, সে আমাকে তাকে আমি একটু দেখতেও পারলাম না, তার গার্লফ্রেন্ড আছে, সে আমার সাথে ফান করলো, তার মানে কান্নাকাটি করি, করার পরে সে আমাকে বলে যে শোনো বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করায়, ভালোভাবে পড়াশোনা করো, আমি লিমাত এই নামটা ভুলে যাও, হ্যাঁ মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। এটা বলে সে ফোনটা রেখে দেয়, আর তখন সে তার গার্লফ্রেন্ডের কথা বলে যে আমার গার্লফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওর সাথে আমার একটু ঝগড়া জাতীয় হয়েছিল, তো এই জন্য আমি তোমার সাথে কথা বলছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। এটা বলছে বলার পরে সে ফোনটা রাখার পরে ওই দিন নাকি রাতের বেলা আমার বান্ধবীকে ফোন দিচ্ছে, আমার রুমমেটকে ফোন দিয়ে বলছে যে শারমিন কি খাওয়া দাওয়া করছে, ও কি কান্নাকাটি করে, ওরে দেখে রেখো। তো আমি গুরু ওর নাম্বার টাম্বার তো আমার মুখস্থ ছিল না, তখন মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে দিছি। দেওয়ার পরে এক সপ্তাহ পরে মানে আগের দিন রাতে হঠাৎ কেন জানি ওর কথা আমার মনে হয়েছে, মনে হয়েছে তো ঘুমাই গেছি। সকালবেলা এই শুনতেছি আমার রুমমেটকে ফোন দিয়ে বলতেছে, রিকোয়েস্ট করতেছে যে আমার কাছে ফোনটা দেওয়ার জন্য। তো আমি তো একটু মানে বেশি একটু রাগে প্রকৃতি ছিলাম, দেখা যাচ্ছে আমার রুমমেট আমাকে ভয় পাইতো, শুধু শুধু মানে এমনিতেই রাগ করে বসতাম। তো আমার রুমমেট হচ্ছে বলতেছে যে না ভাই আমি দিতে পারবো না, আপনি ওরে কল দেন। তো তখন ও আমাকে কল দেয়, কল দেওয়ার পরে ওর ফার্স্ট কথাই হচ্ছে যে এই মানুষটাকে কি ক্ষমা করা যায়, মানুষটার সাথে কি কথা বলা যায়। তখন আমি বলছি না, পরে বলতেছে যে শরীরের কোনো একটা অঙ্গ যদি না থাকে তখন তার মূল্যটা বোঝা যায়, এই কয়েকটা দিন আমি বুঝতে পারছি যে তুমি আমার লাইফে কি, প্লিজ তুমি আমার সাথে কথা বলো। তা আমি কোনোভাবে স্বীকার করতেছি না যে আমি তার সাথে কথা বলবো, কারণ আমার সেই জিদটা আছে যে সে আমার সাথে সাত দিন কথা বলার পরে আমার সাথে এরকম করলো। তারপর বলতে সাথে ঠিক আছে কথা বলতে হবে না, তুমি এক কাজ করবা, তুমি শুধু আমার ফোনটা রিসিভ করবা, আমি যা বলবো শুধু শুনবা, দুই মিনিটের জন্য হলো ফোনটা রিসিভ করবা। তারপর এইভাবে গুরু দেখা যায় যে হ্যাঁ আবার ওর সাথে আমার ঠিক হয়ে যাচ্ছে, ও ফোন দিতেছে, কথা বলতেছি, তারপর বাবা একদিন ওর বাসায় গেছে, ও মেসে থাকতো, তো বাসায় যাওয়ার পরে ওর বাবা চলে গেছে, আমাকে মেসেজ দিছে গুরু, আমি মানে মেসেজ গুলো পর্যন্ত আমার মনে আছে এখনো। তার মেসেজটা ছিল যে আব্বু চলে গেছে, অনেক মন খারাপ লাগতেছে, কি যে করি, তোমাকেও কল দিতে পারছি না, প্লিজ বলো না কি করব। এটা বলার পর সাথে সাথে আমি কল দিছি, সে আবার কল কেটে সবসময় ব্যাক করতো, তারপর কেটে দিয়ে আমাকে কল দেয়। দেওয়ার পর ওর সাথে কথা বলি, তারপর গুরু আস্তে আস্তে ওর সাথে আমার এস এম এস দেওয়া হয়, যে এস এম এস তখন ফার্স্টের দিকে সে আমার বলতো যে আই থিঙ্ক আই লাভ ইউ, এটা বলতো। তো এভাবে কথা হয়, সেপ্টেম্বরের 27 তারিখ সে আমাকে রাতে ফোন দিয়ে বলতেছে যে আমি তোমাকে এখন ফোনে বিয়ে করব।
বলো
মানে ও নিজেই বিয়ে করবে, কোনো কাজই টাজি নেই।
আর ফোনটা কি হবে বিয়ে ফোনে?
ফোনে, হ্যাঁ। বলে আগেকার দিনে তো কাগজপত্র ছিল না, তখন তো মানুষ মন থেকে যাকে হাজবেন্ড স্বীকার করে ওয়াইফ স্বীকার করে সেটা হয়ে যায়,
তখন তো ফোনও ছিল না, মানে যে যার মতো কল্পনা করে নিল এরকম। যে চিঠি লিখলো ধর, একটা ক্যারেক্টারের নাম বলতো, আমি ধর আবুল, আর একটা ক্যারেক্টারের নাম বলো রহিমা, আমেনা, না নামগুলো একটু বেশি পবিত্র, মানে একটু নর্মাল টাইপের নাম বল না, জুলি।
আচ্ছা ঠিক
আছে, আবুল আর জুলি। আবুল চিঠি লিখে পাঠালো জুলির কাছে, জুলিল থাকে ছাগল লাইয়াতে আর আবুল থাকে গলা চিপা, এবং সেই চিঠিটা এক সময় গিয়ে ছাগল লাইয়াতে পৌঁছালো, এবং বলা হলো যে রাত 12টার সময় অমাবস্যার চাঁদনি পাহর, অমাবস্যা রাতে, অমাবস্যার কোন এক রাতে ঠিক 12টার সময় তুমি এইটা চিন্তা করা শুরু করবে টেলিপ্যাথির মাধ্যমে, কারণ তখন তো ফোনও নাই যে আমরা পরস্পর পরস্পরকে বিয়ে করলাম। এবং আবুল এবং জুলির দারুণ ব্যাপার যে বিয়ে হয়েও গেল, এবং তারা ওইভাবে সংসার করতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংসার করতে লাগলো, এগুলো কিন্তু টেলিপ্যাথের মাধ্যমে। এবং তাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছুই, মানে বৈবাহিক সম্পর্কে যা যা হয় আর কি, সবই টেলিপ্যাথের মাধ্যমে চলতে থাকলো। যাই হোক, লিমাতেরটা কিছু একটু শুনি, বললো যে ফোনে,
হ্যাঁ বলতেছে যে আমি তোমাকে এখন বিয়ে করব, আজ থেকে বলো কবুল বলো, এগুলো বলতেছে, বলতেছে যে আজ থেকে তুমি মনে করবে আমি তোমার হাজবেন্ড আর তুমি হচ্ছে আজ থেকে আমার ওয়াইফ, এটা বললো। তারপর ওই দিন ওর সাথে, তখন ওর সাথে আমার রাতের বেলা বেশি কথা হতো, কারণ সারাদিন ওর ভার্সিটি থাকতো, তারপর আমার
কলেজ, তখন তুমি,
তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তারপর তখন ওই যে ক্লাস থাকতো রাতের বেলা কথা হতো, আমাকে বলতো কি যে পড়াশোনা শেষ করো রাতে একটা সময়, সে
তখন কি করুক, মানে কি,
সে তখন ফাইনাল ইয়ারে পড়তেছে, অনার্স,
অনার্স ফাইনাল ইয়ার,
জি,
তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার,
জি,
বিয়ে হচ্ছে ফোনে,
জি গুরু,
ওটাও কিন্তু একটা বিয়ে, আবুল এবং জুলির, ভুলে গেলে কিন্তু চলবে না, গরিব বলে ছোট করে দেখো না, ঠিক আছে। আবুল আর জুলির প্রেম, একজন থাকে ছাগল নাই, একজন গলা চিপায়, চিঠি লিখেছে, চিঠির সময় অনুযায়ী তাদের বিয়েও হয়ে গেছে, এবং তারা বছরের পর বছর সংসার করতেছে শুধু টেলিপ্যাথির মাধ্যমে, কখনো কেউ কারো সামনাসামনি আসেনি। হ্যাঁ, তারপর বলো।
তারপর এইভাবে কথা হয়, তখন কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি, দেখা হয়নি, প্লাস হচ্ছে ছবি টবি কিছু দেখা দেখি নাই, ও দেখে নাই, আমিও না।
মন থেকে তুমি অ্যাডমিট করে নিয়েছো যে সে তোমার স্বামী?
তারপর নভেম্বরে ওর বার্থডে, নভেম্বর 6 তারিখ, আমি অনেক কষ্ট করে ওর অ্যাড্রেসটা নিই, ও দিতে চায় না, তখন ওর জন্য আমি গিফট কিনে পাঠাই, সেই মানে গিফটটা যে আমি ওর জন্য কিনবো সেই এক্সট্রা টাকাটাও আমার কাছে নেই, কারণ হচ্ছে হোস্টেলের যা খরচ হতো, তারপর হচ্ছে প্রাইভেটের টাকা সব আবার আব্বুকে দিয়ে আসতো, ওই আমি প্রাইভেট, আমার কাছে প্রাইভেটের টাকা দিয়ে আসলো, ওখান থেকে আমি 1000 টাকা নিয়ে তারপর হচ্ছে আমি ওর জন্য গিফট কিনি, তারপর সেই গিফটটা আমি ওকে কুরিয়ার করে পাঠাই, আর ওকে একটা চিঠি লিখে দেই, সেই গিফটটা সে তার যেদিন বার্থডে নভেম্বরের 6 তারিখ তার আগের দিন সে পায়, পাওয়ার পর সাথে সাথে সে আমাকে কল দেয়, কল দিয়ে বলতেছে যে আজকে আমার লাইফের সবচেয়ে আনন্দের একটা দিন। তো আমি জিজ্ঞেস করতেছি কেন, বলে তুমি গেস করো তো কেন, তা আমি তো বুঝতে পারছি, তারপর আমি ওর কাছে স্বীকার করি না, আমি বলতেছি যে তুমি বলো কেন আনন্দের দিন। পরে সে আমাকে বললো যে আমি বাসায় আসছি, বাসায় এসে দেখি যে আমার পেটের উপর একটা গিফট, তো দেখলাম যে তোমাকে, বা তুমি এরকম একটা চিঠি লিখছো, লেখাগুলো এতই ছোট, আমার মাথাটা ব্যথা হয়ে গেছে পড়তে পড়তে। তো এইভাবেই ওর সাথে আমার কথা হয় ফোনে। ও আমাকে, আমার আমার ফ্রেন্ডরা বলছিল যে পিক দিবি না, কারণ যেহেতু ভাইয়া চায় না, ভাইয়ার পিক আগে দেখিস নাই, তাহলে হচ্ছে পিক দিবি না, সেই জন্য পিকটা পাঠাই নাই। তারপর ওর সাথে আমার দেখা হবে, কথা হচ্ছে আরো আগেই দেখা হতো, বাট ওর এক্সাম টেক্সাম ছিল, ওই জন্য হচ্ছে আসতে পারবে না। আর তখন ওর ফ্যামিলিও ঢাকা থাকে না, ও সিলেট থাকে, ওর ফ্যামিলি কিশোরগঞ্জ থাকে, তার দেখা হয়নি। ফেব্রুয়ারি 2 তারিখে, জানুয়ারির লাস্টের দিকে 27 তারিখে দেখা হওয়ার কথা ছিল ফার্স্ট দেখা। তারপর ইস্তেমার জন্য সেটা ঢাকা থেকে, ঢাকা থেকে আন্টির বাসায় আসবে, এখান থেকে তো সে গাজীপুর যেতে পারবে না, কারণ
টঙ্গী। একদম এক্সাইটেড, রাইট?
তারপর 27 তারিখ তো মিস হলো, সেও কান্নাকাটি করলো, আমি অনেক কান্নাকাটি করলাম যে এত আশা করলাম দেখা হলো না। তারপর ফেব্রুয়ারি 2 তারিখ দেখা হবে ফাইনাল। তো আগের দিন তো আমি কি এক্সাইটেড, আমার যে হচ্ছে 3 বান্ধবী, ওরা তো মেহেদি নিয়ে আসছে, আগের দিন আমাকে মেহেদি দিয়ে দিতেছে, মানে 8 মাস পর আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে। ওরা বলতেছে দোস্ত কখনো জানি না তোর বিয়ের সময় থাকতে পারবো কিনা, বাট আমরা আজকে মনে করবো যে আজকে তোর গায়ে হলুদ।
কোন পৃথিবীতে আমরা কোথায় গেছি? আমি আর পারবো না মনে হয় ভালোবাসা বাংলাদেশ কন্টিনিউ করতে, কারণ আমার মধ্যে একটা জেনারেশন গ্যাপ টাইপের একটা ব্যাপার চলে আসছে। যেমন এই পিক তাৎক্ষণিক ধরতে আমার 5 সেকেন্ড সময় লাগলো, পিকচার, রাইট, ছবি, দেন এই যে গায়ে হলুদ, হাতে মেহেদি, ভাবনাতেই তো আসতে সময় লাগতেছে ধর, বাট তারা কিন্তু অলরেডি এক্সিকিউশন করে ফেলেছে।
এক্স্যাক্টলি।
আচ্ছা, মেহেদি দেওয়া হলো?
জি গুরু, আমার আমার বান্ধবী আমাকে মেহেদি দিয়ে দিছে। তারপর ও হচ্ছে ওর সাথে আমার আগের দিন তো
রাতে বসে থেকে কি করে বিয়ের বাদ্য বাজা,
রোমান্টিক গান বাজানোর চেষ্টা করছি।
তারপর
তারপর মেহেদি দেওয়ার পর ওর সাথে তো রাতে আমার কথা হলো। তো মাঝখানে তো আর আমি বলতাম যে দেখো আমরা তো না দেখে কথা বলতেছি, যদি আমার দুই ফ্যামিলি যদি না মানে, ও সবসময় বলতো যে না তোমার সম্পর্কে যা শুনছি, আমার আম্মু বলছে যে মেয়েটা একটু ভদ্র ভালো হলে হবে, আর তোমাদের পছন্দ, তুমি তুমি যারা পছন্দ করবে আমরা মেনে নিব, আর ওর বাবা মার একটা মাত্র ছেলে। আমি বলছি যে আমার ফ্যামিলি থেকে যদি তোমাকে না মানে, ও বলতো আমার মতো পাত্র কি পাবে নাকি। তো এই দিক দিয়ে তো কোনো প্রবলেম নাই। আগের দিন রাতে তারপর সে আমাকে বলতে চাম, বলতে আচ্ছা আজকে হয়তো তোমার সাথে আমার শেষ কথা হইতে পারে, এটা তো পুরো আমি মানে জাস্ট উপর দিয়ে বলছি, ভিতর থেকে তো এটা বলি নাই। পরে সে বলতেছে কেন, আমি বলছি যদি আমাদের পছন্দ না হয়, তুমি যদি আমার পছন্দ না করো। পরে ও সবসময় নামাজ টামাজ পড়তো, তো তো ও সবসময় আল্লাহর নামটা মুখে নিত, বলতো ইনশাল্লাহ যা কিছু হবে আল্লাহ ভালোর জন্যই করবে। আর আর হচ্ছে আমি আশা করি, আমার কেন জানি মনে হচ্ছে তোমার আমাকে পছন্দ হবে, আমারও তোমার পছন্দ হবে। তা আমি বললাম যদি পছন্দ না হয়, ও বলতেছে যে যদি পছন্দ না হয় তারপর আমরা রিলেশন এটাই থাকবে।
আসল কথা আসো, আমরা চারজন একদম এক্সাইটেড আসল কথাটা জানার জন্য, চারজন বলতে তোমার 3 বান্ধবী আর আমি, ওই ঘটনাটা আর কি, মানে তোমাদের সাক্ষাতের সময়টার জন্য।
হ্যাঁ, সাক্ষাতের সময়টা। তারপর
5 জন, 3 বান্ধবী, মেঘলা আর আমি।
ফেব্রুয়ারি 2 তারিখ ছিল, হোস্টেল থেকে তো মিথ্যা কথা বলতে হবে যে বাসায় যাচ্ছি, তবে বাসায় যাওয়ার জন্যই বের হয়েছি। তার মধ্যে নতুন জামা, মানে আমি একদম কানের দুল থেকে ধরে যা আছে, তখন পুরো আমি অবশ্য হিজাব করি না, মানে সবকিছু মেসিং, নতুন জামাটা আমার বান্ধবীদের সাথে দিয়ে কিনে নিয়ে আসছি, জুতা থেকে ব্যাগ থেকে ধরে সব। তো ওর সাথে সকালবেলা আমাকে বলে যে আমি ট্রেনে, ট্রেনে না বাসে গেছি সেটা আমার পুরোপুরি মনে নেই, বলছে আমি আসতেছি রাস্তায় তুমি আসো। তো আমাদের দেখা করার প্লেসটা ছিল এটাতে, আমি ওর সাথে যতবার গাজীপুর দেখা করছি এটাতে, একটা চাইনিজ রেস্টুরেন্ট।
যতবারে যাও না ওইটাতেই থাকো, যাচ্ছো দেন প্রথমে দেখা।
তারপর হচ্ছে গুরু আমি মানে ফুল কিনবো, ফুলের দোকানটা হচ্ছে সবগুলা দোকান বন্ধ।
এই এদের এক প্রবলেম, সময় মতো ফুল পাওয়া যায় না। আচ্ছা, পরে একটা পাওয়া গেল।
হ্যাঁ, পরে একটা, মানে অত ভালো না,
মোটামুটি। আচ্ছা, ওই ঠিক আছে,
ওই ফুলটা নিয়ে গেছি, তার মধ্যে সে পৌঁছে গেছে ওই রেস্টুরেন্টে, পৌঁছে সে আমার ফোন দিছে যে আমি তো চলে আসছি তুমি আসো। তারপর আমি গেলাম, মানে
মানে
একা তো গেছি।
হ্যাঁ, একাই তো যাবে।
হ্যাঁ, তারপর গেছি, রেস্টুরেন্টে 3 তলায় ছিল,
আমরা সব দিদি দেখতেছি, ভাই দাম করে ঢুকে যাও না, মানে ওই সময় ভেতরে কি অবস্থা, মানে
মানে সেটা আমি প্রকাশ করতে পারবো
না।
আমার লাইফে সবচেয়ে খুশি দুটা মানে দিন ছিল, একটা হচ্ছে আমার 3 বোনের পরে যখন আমার ভাইটা হয়েছে ওই দিন, আর হচ্ছে যেদিন আমি নিমাতের সাথে ফার্স্ট মিট করি, এই দুটা দিন
মিট করার ঘটনাটা বলো।
তারপর
গেট খুললাম আমরা।
হ্যাঁ, গেট না, গেট তো দারোয়ান খুলে দিল,
আমি আছি দারোয়ানে, গেট খুলে দিলাম।
তারপর আমি ঢুকছি, ঢোকার পর একটা ছেলে সামনে আসলো, আয়সা বলতেছে আমি লিমা, তুমি তুমি শারমিন, তার মাথা জায়গা বলছি পরে বলতেছে ভালো আছো? আমি বলছি হ্যাঁ, পরে আমি কিছু বলি না, এসে বলতেছে যাও বসো। তারপর ওখানে রেস্টুরেন্ট আর কেউ ছিল না, একটা চেয়ারের মধ্যে গিফটে একটা প্যাকেট ছিল, আমি বুঝতে পারছি যে ওইটাই ওখানে ও বসছে। তারপর আমি গিয়ে বসলাম, সে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলো, এসে হচ্ছে আমি তার দিকে মানে লজ্জায় তার দিকে পিছন ফিরে বসে আছি। সে আমাকে ডাকতেছে, বলতেছে বাসার সবাই ভালো আছে? আমি কোনো কিছুই বলতেছিলাম। তারপর সে বলে যে আমার কিন্তু একটা খারাপ অভ্যাস আছে, আমার বোন যদি এরকম করে বসে থাকে আমি মাথার ব্যান্ডটা খুলে ফেলি, এটা বলছে। আর প্লিজ তুমি আমার দিকে তাকাও, মেহেদি দিয়ে দিচ্ছে কে? মেহেদি তো অনেক সুন্দর হয়েছে। পরে আমি বলছি যে আমার বান্ধবী দিয়ে দিচ্ছে, নাম বলছি। পরে বলতেছে তোমার অনেক সুন্দর লাগতেছে, সব কিছু ম্যাচিং, কানের দুল, ব্যাগ সব ম্যাচিং। তারপর ওর দিকে তাকায় বসলাম।
কি দেখলা? কেমন ছিল?
ভালো।
কেমন ভালো?
অনেক কিউট।
নাকি চোখ ঠান্ডা করা, নাকি একটা রোহানি টাইপের ফিলিং যেখানে হৃদয়টাকে শান্ত করে দেয়, এরকম
যেখানে গুরু হৃদয়টাকে শান্ত করে দেয়, প্লাস হচ্ছে মানে সব দিক দিয়েই
মানে
ও হাইট বেশি না, 5'6" কিন্তু ওর ফেসটা এতটাই কিউট, অনেক কিউট।
ভাই এত এমনি করে বলো না, আমারও সালা টেস্টের পরিবর্তন হয়ে যাবে। কবে না পরিবর্তন হয়েই যায়, হয়ে যাবে করতে করতে। এত কি কোনো ছেলে হয় রে?
হয়তো।
ও তোর টাইপে কি এত কিউট?
হ্যাঁ ওর ফেসটা, ওর মানে ফেসটা অনেক কিউট।
তুমি কি টাকা আসছো মোটামুটি সবকিছু ভুলে গিয়ে মানে লিমাতের দিকে? ব্যাপারটা কি এরকম যে দেখা যাচ্ছে নিজেরা জানতে টাকা আসছে, এরকম ছিল পরিস্থিতি?
না গো, লজ্জা লাগছিল তো, টাকা
অল্প করে টাকাচ্ছে আর চোখ নামায় নিচ্ছে। মন কি বলতেছে?
ফার্স্টে যখন মানে অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কেন যে ফোনে কথা বলছিলাম, বাট সেটা এক সেকেন্ডের জন্য, কিন্তু ওই এক সেকেন্ড পরে আসি মানে সেই মনোভাবটা ছিল না, মানে আমি তো প্রচন্ড রকমের খুশি।
বুকের ভিতর কি ডিপ ডিপ করতেছিল?
হ্যাঁ সেটা তো করতেছিল।
গলার মধ্যে কি ছাটকায় গেছে এরকম মনে হচ্ছিল কি? এই ভালো লাগার কি কোনো কিছুর সাথে তুলনা চলে? কথা বলে বলতে হবে, নাহলে পিপুল তো দেখতে পারতেছে না, বুঝতেছে না, বলছে যে এটার সাথে কোনো কিছু তুলনা চলে
না। সেটা আমি বললাম না যে আমার জীবনে দুইটা ভালো মানে ভালো মুহূর্ত ছিল, সবচেয়ে আনন্দের তার মধ্যে এটা একটা।
এই পথে অনেক আগুন, অনেক অনেক সমস্যা, অনেক ঝামেলা, তারপরে মানুষ আগুনে কি এই কারণে ঝাঁপ দেয়? কারণ এই ভালো লাগার তীব্রতার সাথে কোনো কিছু তুলনা চলে না।
যত কষ্ট হোক ভালো লাগার কথাগুলো যখন মনে হয় তখন আর ওই কষ্টটা থাকে।
দেয় গান জোরে
Baby, I love you. Baby, I love you. Baby, I love you so. Baby, I love you. Oh, I love you. Baby, I love you. I love you.
রোমান্টিক, আহা আমারও মনে পড়ছে অনেক কিছু, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম ডেটিং। ও চমৎকার চমৎকার, বন্ধুরাও খুব ভালো মতো কানেক্টেড এসএমএস করছেন, কমেন্ট করছেন, খুব মজার মজার এসএমএস পড়বো। তবে তার আগে বলতে চাই আপনাদের জন্য যে দারুণ খবরটি, সেটি হচ্ছে quickbuy.com.bda শো জন্য ঢাকা এফএম 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টের। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি 32-inch LED TV।
এবারে প্রশ্ন, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক আলোচিত খেলোয়াড়ের নাম কি? অপশন এ মুস্তাফিজুর রহমান, অপশন বি ইমরান তাহির। এসএমএস করবার নিয়ম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস আপনার নেম স্পেস লোকেশন স্পেস অ্যান্সারটি লিখবেন, অপশন এ হলে অপশন এ, অপশন বি হলে অপশন বি, এবং পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। এসএমএস পাঠানোর শেষ সময় 6 মে শুক্রবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, যত বেশি এসএমএস করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। আর বন্ধুরা আছেন আমাদের সাথে, কিছু এসএমএস তো নিতে চাই, যেমন আছেন এই মুহূর্তে লাবিব। ওকে, মোহাম্মদ সাব্বির সরকার লিখেছেন, ভালো লাগছে খুবই গল্পটা। তোফাজ্জল ইসলাম রাজু আছেন দুবাই থেকে আমাদের সাথে, উনি শুনছেন। নাইম হোসেন লিখেছেন, আমার মনে হচ্ছে শারমিনাপুর আবেগ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন শারমিনাপুর। অ্যান্ড শাহাদাত হোসেন লিখেছেন, শুরুতেই যে অবস্থা জানি না শেষে কি হবে। অ্যান্ড আছেন আমাদের সাথে জহিরুল, লিখেছেন শারমিনাপুর ভালোবাসা এত কষ্ট কেন। আছেন আমাদের সাথে স্মৃতি, লিখেছেন পুরোটাই শুনবোর সাথেই আছি। আহমেদ মেহেদি লিখেছেন যে, আচ্ছা উনি সৌদি আরব থেকে আমাদেরকে শুনছেন। খালেদা পারভিন লিখেছেন, উফ কি দারুণ লাগছে শুনতে।
তারপর পুরো তো বসে আছি একসাথে, আমাকে ইজি করার চেষ্টা করতেছে, আমি কোনোভাবে ইজি হচ্ছি না। তারপর সে ফার্স্ট আমার হাতে হাত রাখলো, কোনো পারমিশন, ও পারমিশন নিছে, হ্যাঁ বলতেছে আমি হাতটা চাচ্ছি, তা আমি তো দিচ্ছি না। তারপর সে যখন দুই তিনবার বললো, বলার পরে আমি হাতটা দিলাম, দেওয়ার পরে সে আমার হাতে ধরলো।
মানে এখন একটা কথা বললে তো সবার মুখ ব্যথা হয়ে যাবে, ভাববে যে গুরু কেন বা হাত দেয়। সেটা হচ্ছে যে হাত চাওয়ার, মানে যদি বিপরীত ধর্মী উদাহরণ দিতে বলিস, এক হচ্ছে যে ওই সে শোলে ছবিতে হাত চেয়েছিল, এ হাত দে দে ঠাকুর, আর এক হচ্ছে এক্সট্রিম রোমান্টিক মুহূর্তে শারমিনের হাত চাওয়া লামিতের কাছে, তাই
তারপর হাত ধরলো, তখন আমি ওর সাথে একটু ইজি হয়েছি। তখন আমি বলতেছি যে আমাকে কি তোমার ভালো লাগছে, সে বলতেছে হ্যাঁ অনেক ভালো লাগছে। তো ও আমাকে জিজ্ঞেস করলো, আমি বলছি, পরে আমি ওই ডিরেক্ট বলছি যে যদি ভালো না লাগে তুমি আমাকে এখন বলে দাও, গিয়ে যে আমার ফোন রিসিভ করবা না, প্লাস হচ্ছে আমি ফোন দিলে আমার সাথে অন্যরকম বিহেভ করবা, এটা ঠিক না, এখনই বলে দাও। তখন সে আমার মাথায় হাত দিল, দিয়ে বলতেছে যে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি সারা জীবন যতদিন বাঁচবো আমি তোমার সাথে থাকবো। তারপর খাওয়া দাওয়া করলাম, 3 ঘন্টা ছিলাম রেস্টুরেন্টে, তারপর পুরোন বাসায় চলে আসছি। আমার তো ও ফার্স্ট হচ্ছে আমি আবার আমার তখন আমার ছবি নিয়ে গেছিলাম, পরের দিন সকাল বেলা হচ্ছে আমি মানে ঘুম থেকে উঠেই কখন আমি হোস্টেলে যাবো আমার বান্ধবীদেরকে ওর ছবি দেখাবো। তারপর আমি সেই সকালবেলা আমার বান্ধবীর, আমি যখন 4 তলায় তো ছিলাম, তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছি তখন আমার বান্ধবী বলতেছে যে এই সিঁড়ি পায়ের আওয়াজ শুনে বুঝতে পারছিস যে তুই আসতেছিস। গিয়ে তো আমি ওদের ছবি দেখালাম, ওরা অনেক খুশি যে সবকিছু ভালোভাবে হয়েছে। তারপর এভাবেই মানে রিলেশন। তারপর সে আবার আমার সাথে 2 তারিখ দেখা করার পর আবার 15 তারিখে সে দেখা করতে চলে আসে। ওই দিন ওর রেস্টুরেন্টে 2.5 ঘন্টা 3 ঘন্টা, কারণ গাজীপুর মানে এমন একটা প্লেস ছিল আমার বাসা, ওখানে কেউ দেখে ফেলবে, এই জন্য হচ্ছে ঘুরা ঘুরিও করতাম না, জাস্ট রেস্টুরেন্টে বসে থাকতাম। তারপর ঘুরেভাবে দেখাতে হয়, ফোনে কথা হয়, বাট খুব বেশি যে দেখা হতো তা না। এই মাঝখান দিয়ে আবার ও হচ্ছে পড়াশোনা মাস্টার্স করতেছে, ওখানে মাস্টার্সের পাশাপাশি একটা জব করতেছে। তারপর 2013 আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার আগে আবার আমি একটা ইসে যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলাম, তখন সে আমাকে বলছে কি যে তুমি যে কেমিস্ট্রিতে ভর্তি হচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি, আমার বাসা থেকে এটা মানবে না, হয় প্রাইভেট ইউনিভার্সিটি হতে হবে না হলে পাবলিক। তো ওই যে আমার যে মেডিকেল যে আমাকে ভর্তি করাবে অলরেডি সেটাও শেষ, কারণ হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটাও ওই আর ভালো হয় নাই, আগের চেয়ে আর একটু খারাপ হয়েছে।
সঙ্গত কারণেই কান্দাদগুলো তো ভর হতো লিমাতের সাথে,
যেগুলো ফার্স্ট ইয়ার আমার রেজাল্ট অনেক ভালো ছিল, স্যাররা অনেক আশা করতো যে আমার এই ক্লাস আসবে, তারপর আসে নাই। তারপর হচ্ছে 2013 আমি ঢাকা আসি, ভার্সিটিতে ভর্তি হই।
তখনও তার সাথে আমার অনেক ভালো রিলেশন, সে সেই ছেলের থেকে আমার সাথে দেখা করার জন্য চলে আসতো। একদিন আর গুরু ওর সাথে আমি যতবার রেস্টুরেন্টে খাইতে যেতাম কখনো আমাকে বিল পে করতে দিত না, যদি আমি বলতাম তাহলে বলতো কি তোমার হাজবেন্ড কি জন্য আসছে, এটা বলতো। তারপরে এভাবে দেখা হয়। তারপর যখন ঢাকা আসি, ঢাকা আমি মানে যেখানে ছিলাম সে তখন আমার ওখানে গিয়ে 5 মিনিটের জন্য হলো আমার সাথে দেখা করে আসতো। তারপর হঠাৎ করে একদিন আমি বাসায় গেছি, রাতে সে ফোন দিয়ে বলতেছে যে তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না।
বলছি কতদিনের মাথায় এই কথা?
3 বছর।
তখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে?
আমি তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে।
প্রাইভেট ইউনিভার্সিটিতে
ঢাকাতে?
ঢাকাতে।
জি, এটা বলে
3 বছর এইভাবে সম্পর্ক হওয়ার পর হঠাৎ করে?
হঠাৎ,
কোনো কারণ ছাড়া?
কোনো কারণ নাই। বলতেছে যে রিলেশনটা কন্টিনিউ করা পসিবল না, এটা বলছে। বলার পরে এর মধ্যে গুরুর সাথে আমার মানে অনেক ভালো রিলেশন ছিল, অনেক ক্লোজ রিলেশন ছিল। যাই হোক, তো এটা বলার পরে মনে হয়েছে গুরু যে আমার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এটা আমি কি শুনলাম, এর আগে আমি ওর সাথে রাগ করে প্রায় সময় হচ্ছে আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করতে চাইতাম, বাট সে কখনো চাইতো না যে রিলেশনটা ব্রেকআপ হোক। ওই দিন যখন সে আমাকে এই কথা রাতে বলে আমি সারা রাত অনেক কান্নাকাটি করি, পরের দিন আমি গুরু খাইতে পর্যন্ত পারি না। তারপর এইভাবেই হচ্ছে। কদিন পরে আবার আমার ফ্রেন্ডরা ফোন দেয়, আমার একটা বড় আপু ছিল, তো সে ফোন দেওয়ার পরে ও একটু বোঝানোর পরে আবার রিলেশনটা ঠিক হয়ে যায়। তো এইভাবে ঠিক হচ্ছে, তারপর হচ্ছে আবার ভাঙতেছে। তখন যে ওই যে ওর যেই ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয়টা হয়, ওই ফ্রেন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা ফ্রেন্ড আসছে, ও ভাইয়া আসছে, ভাইয়া এসে আমার সাথে দেখা করতে চাইছে। তো তারপরে আমি গেছি দেখা করার জন্য ভাইয়ের সাথে। তখন আমি লিমাটকে বলছি যে তুমি আসো। আসছে পরে ওখানে গিয়ে তখন হচ্ছে আমি মানে ফার্স্টের দিকে হচ্ছে একটু বেশি মোটা সোটা ছিলাম, তো পরে আসতে একটু শুকাই গেছে। ওয়াই সে ফার্স্টে বলতেছে খাওয়া দাওয়া করে না ঠিক মতো, দিন দিন খালি শুকাই যাচ্ছে, এটা বলছে। আর গুরু মানে একটা বয়ফ্রেন্ডের সাথে যে তার ফ্রেন্ডের সামনে কিভাবে বিহেভ করতে হয় সে জিনিসটা আমি তখন বুঝি নাই। মানে ও একটা কথা বললে আমি এড়াই গেছি, প্লাস হচ্ছে একটা কথা জিজ্ঞেস করলে আমি আনসার দিই না, ও এটা তো প্রচন্ড ভাবে রাগ করলো। তো রাগ করছে পরে, তারপরে ও আমি বাসায় আসছি, বাসায় আসছি পরে বলতেছে যে এইরকম আমি সোশ্যাল মেয়ে, তাকে নিয়ে আমি কিভাবে লাইফ লিড করব। হ্যাঁ, আমার এতগুলো ফ্রেন্ডের সামনে যে আমাকে বিন্দু পরিমাণ আমাকে সে প্রায়োরিটি দেয় না, তাকে নিয়ে এত ঘর সংসার করা যায় না, আবার তার সাথে আমার জবটা হয়। তখন সে একটা মানে আগে যে জবটা করতো সেখান থেকে অনেক ভালো পজিশনের একটা জবে সে জয়েন দেয়। তো ওই জয়েন দেওয়ার পরে সে আমাকে এটা আবার ফোন করে জানায়, প্লাস হচ্ছে তার অফিসিয়াল যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেয়। তখনও তার সাথে আমার ভালো, তারপর ভালো এভাবেই 2015-এ মেবি, হ্যাঁ গত বছরই, তার আগের 14-তেই সে হচ্ছে ইসে যায় ওই চিটাগাং, তার পোস্টিং চিটাগাং হয়। চিটাগাং যাওয়ার পরে গুরু আস্তে আস্তে সে হচ্ছে আমার কাছ থেকে কেমন জানে আমাকে অ্যাভয়েড করে। তো অ্যাভয়েড করে, ফোন দিলেই বিজি, ফোন দিলেই হচ্ছে কথা বলতে চায় না। তারা ফ্ল্যাট কিনবে আমাকে বলে, টাকার প্রবলেম, সে কিন্তু অনেক ভালো স্যালারি পায়, তারপরে হচ্ছে বলে টাকার প্রবলেম, ফ্ল্যাট কিনবে, বাবা অসুস্থ, মানে বিভিন্ন স্কিল দেখায়। তখন গুরু আমার একটা ভুল হয়, তখন হচ্ছে আমি যে ওর যে অফিসিয়াল নাম্বারটা আছে আমি জানতাম যে এটা লাস্টের 2টা ডিজিট চেঞ্জ করলে ওর কলিগদের কাছে ফোন যাবে। তাকে আমি কোনোভাবেই মানে সে আমার সাথে এমনও দেখা যায় গুরু, আমি একবার অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি 3-4 দিন, তাকে আমি পায়ে ধরছি যে লিমাত আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাথে একটু কথা বলো না, সে আমার সাথে কথা বলবে না। সে ঢাকা থেকে বিভিন্ন প্রোগ্রাম করে যায়, সে আমাকে আমার ফোন ধরে না, আমার সাথে সে কোনোভাবে কথা বলবে না। আমার বোনকে মেসেজ করে জিজ্ঞেস করে যে শারমিন কেমন আছে। তারপর যখন ওখানে যখন আমার এইভাবে অ্যাভয়েড করে, তখন হচ্ছে আমি আর একটা কলিগকে ওর ফোনে পাই। পাওয়ার পর ফার্স্টের দিকে ভাইয়ের পরিচয় দেয় না, একটা ভাই বোনের মতো রিলেশন যখন হয় তখন আমি ভাইয়ের বলছি যে আমি ভাইয়ের লিমাতে গার্লফ্রেন্ড। তখন গুরু ভাইয়াটা বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি লিমাত ভাইকে কনফারেন্সে নিচ্ছি। তখন কনফারেন্সে লিমাতকে নিল, নেওয়ার পর লিমাতকে বলতেছে কি ব্যাপার ভাই ঢাকা গেলেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? সে বলতেছে গার্লফ্রেন্ডের কি অভাব আছে, ঢাকায় একটা কান্নাকাটি করে, চিটাগাং একটা রাঙামাটি একটা এটা। তারপর গুরু আমি ওর আইডিতে ঢুকি, ঢুকার পরে দেখি কি যে ওর হচ্ছে একটা 2টা মেয়ে ওরা 5টা কলিগের সাথে ছবি আপলোড দিছে। তারপর আমি ওই মেয়েটাকে পাই, মেয়েটার নামও আমি এখানে বলতে পারবো প্রবলেম নাই, মরিয়ম কাশ্মীর মুন্নি। ওই মেয়েটাকে পাওয়ার পর সাথে সাথে আমি ওকে মেসেজ করি যে তুমি তাহলে মুন্নির সাথে তোমার রিলেশন হচ্ছে না, তখন সে গুরু এত কান্নাকাটি, এত মুন্নির সাথে আমার কোনো রিলেশন নাই, সে আমার যা ফ্রেন্ড, কলিকের ফ্রেন্ড মানে হচ্ছে আমার ফ্রেন্ড, ওর সাথে আমি একদিনই দেখা হয়েছে, আমি ওর নাম্বার দিচ্ছি তুমি কথা বলো, এবার বলে। বলার পরের দিন আমি আর তখন কথা বলি নাই, সে আবার সারা রাত আমার সাথে কথা বলে। আগে গুরু যখন আমি ওর সাথে এইভাবে রাগ করতাম, সে আমাকে মানে ইমোশনাল ব্লেকমেল করতো, আমি ইফতার করবো না, আমি সেরি খাবো না, আমার সাথে কথা না বললে, এগুলো বলতো। তারপর তখন আমি আবার ঠিক হয়ে যেতাম, মানে এইভাবেই যাচ্ছিল সময়গুলা। তো আস্তে আস্তে যখন আমি বুঝতেছি যে না, ও আমার প্রতি সেই টান টান নাই, তখন একদিন আর একটা ফ্রেন্ডকে আমি ফোন দেই, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি যে ভাইয়া, ও যে আমার সাথে রিলেশনটা রাখবে না, তো এটার কি কারণটা কি আপনি জানেন? এই ফ্রেন্ড আবার ওর একদম ছোটবেলার ফ্রেন্ড, ও সবসময় এই ফ্রেন্ডের কথা আমার কাছে বলতো যে এটা ওর ফ্রেন্ড না ওর ভাই। তখন এটা বলার পরে তখন ও ভাইয়াটা আমাকে বললো কি যে ওর বাবা মা তোকে ডাক্তার মেয়ে বিয়ে করাবে, তো তুমি তো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, হবে না, এই জন্য হবে না, এই জন্য হচ্ছে ও সেপারেট হয়ে যেতে চাইতেছে। তো এটা আমি ওকে বলার পরে সে হচ্ছে টোটালি আমাকে অস্বীকার করে যে না, এগুলো সব ফলস। তারপর ওর সম্পর্কে আরো যাওয়া নেগেটিভ কথাগুলো আমি শুনছি সব আমি ওরে বলে দিচ্ছি, বলে দেওয়ার পর সে সব অস্বীকার করছে। আর আমায় মানে ওর সম্পর্কে যে যে কথাই বলুক, আমি এক কান দিয়ে ঢুকা আর এক কান দিয়ে বের করি, জাস্ট আমি ওরই বিশ্বাস করি। তারপর এভাবে আবারও কথা হয়, কথা হওয়ার পরে মাঝখানে ওর হচ্ছে মাঝখানে আবার সবার সাথে একবার অফ করে দেয়। তখন গুরু আমি ওর বোনকে কোনোভাবেই মানে কানেক্ট করতে পারতেছি না, এই মাঝখান দিয়ে ওর বোনের সাথে আমার যোগাযোগ হয়। ওর বাসায় ও খেজুরের রস পছন্দ করতো, এগুলো আমি বাসা থেকে এনে দিতাম। তারপরে হচ্ছে যা কিছু ছিল মানে ওর পছন্দের খাবার পিঠা এগুলো দিছিলাম, এগুলো আমি ওর বোনের কাছে আবার শেয়ার করতাম, তো ওর বোনের সাথে আমার ভালো সম্পর্ক হয়। তারপর যখন গুরু ওর বোনের সাথে আমি দেখা করতে যাই, তখন যাওয়ার পরে সে আমাকে বলতেছে কি ওর বোন যে ভাইয়াকে তুমি ডিরেক্ট জিজ্ঞেস করবা যে তোমাকে বিয়ে করবে কিনা, তাহলে আমাদের কোনো সে নেই, হ্যাঁ আমরা মানবো, আর তুমি যদি ভাইয়ার সাথে যদি রিলেশন ব্রেকআপ হো তাহলে ব্রেকআপ করে ফেলো, আমারও তো একটা রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে না। এটা বলার পরে তারপর ওখান থেকে চলে আসি, আসার পরে ওর তখন ওর মাকে আমি ফোন দিই, মাকে ফোন দিই, মাকে ফোন দেওয়ার পরে ওর মা আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, করার পরে ও আমার বাসায় হচ্ছে তখন আমার বিচার দেয়, এই আমার বাসায় আর কি জানে যে ওর সাথে আমার রিলেশন ছিল, তো বাসায় বিচার দেয়। পুরো আমার বাবা মা অনেক ভালো বিধে আমাকে কিছু বলে না, আমার আম্মা বলছে থাকে এক বয়সে মানুষ একটু ভালোবাসা চাই, এখন আর এগুলো না করলেই হবে, এটা বলছে। তারপর পুরো ওর মা অসুস্থ হয়, ওর মাকে দেখতে আমি হসপিটাল যাই, ওখানে গিয়ে আমি ওর একটা খালাম্মা ছিল, তো উনি যখন ওই আন্টিটা যখন বের হয়ে গেছে তখন আমি আন্টিরে বলছি যে আন্টি আপনি রাগ করেন না, আমি শুধু আপনাকেই দেখতে আসছি, প্লিজ আন্টি আপনি রাগ করেন না, সে এইটাও আমার বাসায় বলে দেয়। তারপর সে রাস্তায় আমি যখন রাস্তায় আসি তখন বলে আমাকে দেখে নাকি ওর মার প্রেশার বেড়ে গেছে। তখন আমি জিজ্ঞেস করছি গুরু যে আমি তো তোমার মাকে কিচ্ছু বলিনি, আমি তোমার আন্টির সামনে আমার পরিচয়টা পর্যন্ত দেই নাই, তাহলে কিভাবে প্রেশার তোমার আম্মু বেড়ে যায়? তারপর গুরু এভাবেই মানে আস্তে আস্তে গুরু আমি বুঝতে পারতেছিলাম যে ও আমার লাইফে না।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
আমাকে মানে ও যখন গাজীপুর যেত আসার সময় সবসময় ট্রেন দিয়ে আসতো, ও যখন ট্রেনে আসতো তখন আমি দাঁড়ায় থাকতাম স্টেশন, তখন সে আমার মাথায় হাত দিয়ে বলতো যাও ভালোভাবে যাও। সে যতক্ষণ পর্যন্ত ট্রেনে তাকে দেখা যাইতো, ট্রেনটা দেখা যেত, ততক্ষণ আমি স্টেশন দাঁড়ায় থাকতাম, এখন আমার চোখ দিয়ে পানি পড়তো। সে বলতো যাও জানালা দিয়ে দেখো, চাঁদ দেখো, দেখো তুমি আর আমি অনেক দূরে আছি, বাট চাঁদটা কিন্তু তুমি আর আমি দুইজনেই দেখতেছি। তারপর গুরু আমি ওর সাথে যখন আমার রিলেশন অলরেডি আমি অনেক কবিতা লিখতাম, দেখা মানে যতগুলো দেখা হয়েছিল সবগুলো ডেট আমার লেখা ছিল ওই ডায়েরিটা, ওরে আমি ওর সাথে আমি রাগ করেই গিফট গুলো ডায়েরি গুলো ওর ফেরত দিই দুইবার আমি ফেরত, লাস্টে যখন আমি ডায়েরিটা আর ওর গিফট গুলো লাস্টে যে গিফট গুলো ছিল ওগুলো যখন ফেরত দিচ্ছি, তখন আমি দেখছি যে
ও নিজেও কান্না করতেছে। তারপর ও সবসময় আমাকে বলতো যে ঠিক আছে তুমি আমি তোমার ফ্যামিলিতে যাব, যদি দুই ফ্যামিলি বলে যে না হ্যাঁ হবে তাহলে আমার কোনো কিছু নাই, আমি তোমার বিয়ে করব, সেটা বলছে। লাস্ট যখন আর আমি গিফট দেই তখন ও আমাকে বলছে যে শারমিন আমি অফিসের থেকে একটু আমি হই, আমি তখন অনেক প্রেশারে আছি, একটু প্রেশারটা কমুক, আমি আব্বু আম্মু আব্বু না গেল আমরে নি আমি তোমার বাসায় যাব, বাসায় কথা বলবো। তারপর একদিন গুরু আমি যখন ঢাকা থাকি ওরে আমি তখন ওর সাথে আমার এইভাবে ভাঙা গড়া সম্পর্ক, ওরে আমি বাসায় নেই, বাসায় বলতে আমার রুমে তো সবাই থাকে, আমার বান্ধবীরা বলে আমি বলছি যে আমার অনেক ইচ্ছা লিমাত্রে আমার নিজে রান্না করে খাওয়াবো, আমার বান্ধবী বলছে তুই বাইরে আসতে বল রেস্টুরেন্ট আবার এত কিছু নিয়ে যেতে পারবি না, বাইরে আসতে বল গুরু আমি ওরে খাওয়াইছি, ও আমাকে খাওয়াই দিছে, আমার বান্ধবীর সামনে আমাকে খাওয়াই দিছে। আমি বলছি যে আমি মার সাথে আমি কখনো কারো তুলনা করবো না, বাট মার পরে তোমারে যদি কেউ এত ভালো করে এত আদর করে পাশে বসে রান্না করে খাওয়াই সে হচ্ছে আমি। ও যখন আমি ইউনিভার্সিটিতে হচ্ছে যে আমার তো প্রাইভেট ইউনিভার্সিটি অনেক খরচ, ও যখন আমার সাথে কথা বলে না আমি তখন ওরে মেসেজ করি আমার পরের দিন পরীক্ষা, আমি বলি যে লিমা আমি আজকে এতগুলো টাকা দিয়ে এসেছি আমি একটা ওয়ার্ড পড়তে পারতেছি না, প্লিজ তুমি আমার সাথে দুইটা মিনিট কথা বলো। তখন সেগুলো তারপর আমার সাথে কথা বলতো, পড়াশোনার প্রতি যে আগের যে স্থানটা ছিল সেটা তো নাই, অনেক ট্রাই করছি গুরু, ও চাইতো যে আমি অন্য কারোর সাথে ইনভলভ হই, আমিও গুরু অনেক ট্রাই করছি যে আমি অন্য কারোর সাথে ইনভলভ হই, বাট আমি কখনো পারি নাই। আমার ফ্রেন্ড আছে আজকে ওরা শুনতেছে, আমি আসার সময় বলে আসছি ও মোর হৃদয়, আমার যখন অনেক বেশি কষ্ট লাগতো তখন আমি ওদের ফোন দিতাম, ফোন দিলে গুলো আর আমার অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে, মাঝখানে হৃদয় আরো ফোন দিয়েছে দিয়ে অনেক ম্যানেজ করছে, করার পরও সে আমার সাথে অনেক ভালো রিলেশন, মানে ওর সাথে আমার কতদিন অনেক ভালো রিলেশন দেখতো আবার হচ্ছে কতদিন আবার খারাপ দেখতো, বাট একবারে যে যোগাযোগ অফ সেটা না। তারপর অনেকটা কলিকের মাধ্যমে শুনি সে ঢাকা পোস্টিং হয়েছে, এটা হচ্ছে গত মাসে মাসে, তো যেদিন শুনছি শোনার পরের দিনই আমি ওর অফিসে আসি, আশা করো গুরু আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, আমি ওর অফিসে যাওয়ার পর আমি ওর কথা জিজ্ঞেস করছি, করার পর ওনারা বলছে যে স্যার যদি পারমিশন দেয় তাহলে আমি আপনাকে মিট করাই দিব, আর স্যার তো এখন আসে নাই। তারপর আমার বান্ধবী ছিল, বান্ধবীর সাথে আমি বাইরে দাঁড়ানো ছিলাম, তখন সে আসছে অফিসে ঢুকছে, ঢুকে নেই সরি ঢুকার আগে আমাকে দেখছে রাস্তার মধ্যে, দেখে আমার কাছে আসছে, আইসা বলতেছে কি ব্যাপার শারমিন তুমি এখানে কেন, আমি বলছি তোমার সাথে দেখা করতে আসছি। তারপর গুরু সে আমার আমি আমার চাইনি আমার বান্ধবীর সাথে সামনে আমি কথাগুলো বলি, বা সে আমার বান্ধবীর সামনে তার সাথে আমার যা কিছু হয়েছে সে সব ডিটেলস বলছে, বলার পরে সে বলতেছে আমি একটু অফিস থেকে আসতেছি তোমরা দাঁড়াও, তারপর গিয়ে তার একটা কলিগ নিয়ে আসছে, নিয়ে আসার পরে সে আমাকে বলে যে যদি প্রেশার ক্রিয়েট করে হয় তাহলে তোরে আমি বিয়ে করবো, ব্যর্থ হচ্ছে তোরে আমি কখনো আমার বাসায় ঢুকতে দিব না। তখন গুরু আমি অনেক বেশি মানে রাগ হয়ে গেছি, আমি বলছি যে তোর বাসায় আমি যাবো না, তখন গুরু সে আমাকে এত একটা খারাপ বাসায় ইউজ করছে যেটা হচ্ছে কখনো ওর সাথে যে আমার এতদিনের রিলেশন এই ছয় বছরে কখনো সে আমাকে মানে একা ওই বাসাটা ইউজ করে নাই যেটা হচ্ছে ওর কলিগ আর আমার বান্ধবীর সামনে আমায় বলছে। তারপর আমি তখন ওরে আমি ও খারাপ বিহেভ করছি, ওরে আমি ছেড়ে দিচ্ছি, আমি বলছি আমি নিজে মারা যাবো, মারা গিয়ে আমি তোমাদের জেলের ভাত খাওয়াবো এটা বলছি। বলার পর ওর কলিগ আমার একা ডাইকে নিয়ে বলতেছে যে আপু আমারও 10 বছরের রিলেশনের পরে বিয়ে হয়েছে, ফ্যামিলিতে অনেক স্ট্রাগল করে, আমি বলছি যে ভাইয়া ও তো ফ্যামিলিতে আমাকে আরো খারাপ বানায়, ও তো ফ্যামিলিতে স্ট্রাগল করবে কি, ও চাইলে ওর খুব কাছের লোকেরা, আমি সেটা বলবো না এখন, ওর সে খুব কাছের লোকেরা বলে যে ভাইয়া যদি চায় লিমান যদি চায় তাহলেই সব সম্ভব, কারণ হচ্ছে ওর বাবা এটা জানে না, ওর বোনটা ছোট শুধু মা, বা সেই চায় না। সেগুলো আমি আগে যখন অসুস্থ হইতাম সে নামাজ পড়তো আমার জন্য, আমি একবার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম সে নামাজ পড়ছে, দুদিন মাস আগে সে আমাকে মেসেজ করছে যে তুমি অসুস্থ, আমি সদকা দিছি, নামাজ পড়ছি, বাট আমি তোমার সাথে কথা বলি নেই, আর তোমার আমি এটা জানা তো প্রয়োজন মনে করি নেই। সে আমাকে এতটা পরিমাণ লাভ করতো, ভার্সিটিতে আমি টাকা হারাইছি, শুধু একবার ওর কাছে শেয়ার করছি যে আমি টাকা হারাই ফেলছি, সে বলছে বাসায় বলার দরকার নেই, আমি তোমার টাকা দিচ্ছি, তুমি এই টাকা দিয়ে চলো। আমার একটা ফ্রেন্ডের কাছে আজকে ওরা জানবে, ওরা সবাই জানে দিল্লিবাসের সাথে আমার বিয়ে, ওরা জিজ্ঞেস করে। আজকে আমার ভার্সিটিতে যে কয়টা বান্ধবী বিয়ে হচ্ছে সবার গুরু বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হচ্ছে, শুধু আমি, আমাকে গুরু ওইভাবে এত ঠকাই দেব। আমাকে আমার দাদা এত পরিমাণ আদর করতো, এত পরিমাণ দোয়া করতো, যেটার জন্য গুরু আমি যখন রাত 12টার সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি যদি একটু আমার চোখটা মানে একটু বন্ধ হয়ে গুরু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি সজাগ হয়ে যাই, তখন তো আমি একটু শান্তির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে আমার দাদা আমার বাবা মার দোয়া বুঝে আমার এইভাবে লাগতেছে। ওর অফিসে যে আমি আসলাম সে রাতে এসে আর তার মা আমার বাসায় ফোন করে বলে, আমার আব্বুরে বলে, আমার আব্বু তো সেই পরিমাণ রাগারাগি আমার সাথে। তখন আমার আম্মু বলছে তোমার আম্মু আমার জন্য কান্না করে ফেলছে, বলছে ও যদি তোমার ভুলে থাকতে পারে তুমি কেন পারবা না। আমার আম্মু ওর সাথে কথা বলছে, ও বলে আন্টি এতদিনের রিলেশন, হ্যাঁ বুঝলাম যে এতদিন রিলেশন হয়েছে, বাট ওর সাথে তো আমার ঝগড়াঝাটি 2 বছর ধরে হচ্ছে, এই 3-4 বছরের রিলেশনকে কেন্দ্র করে তো আমি সারা জীবন খারাপ থাকতে পারবো না, আন্টি আপনি আমাকে মাফ করে দিয়েন, আর হচ্ছে আমার দ্বারা পসিবল না।
কেন না
সেটা গুলো আমি এখনো জানি না। ও বলে আমি ওর ফ্যামিলি তো অনেক তাড়া করছি, আমার কথা হচ্ছে যখন সে আমার সাথে যোগাযোগটা অফ করে দিছে তখনই তো আমি ওর ফ্যামিলিতে জানাইছি, ফার্স্টের দিকে তো আমি কখনো ফ্যামিলিতে ফোন দেই নাই, আসলে তো ও সবসময় বলতো যে শারমিন তোমার সাথে রিলেশন করে আমি সত্যি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট। আর
এখন কারণটা কি মনে হয়, ভালো লাগে না
হয়তো বা,
এছাড়া কি অন্য কোনো কারণ মনে হয়েছে?
না গো আর কোনো কারণ নাই,
এখন আর ভালো লাগে না তাই তো? যত দিন যাচ্ছে ওর বৈষম্য অবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গা থেকে তোমাকে অনেক ছোট মনে হচ্ছে, জায়গা থেকে অনেক পুরান দেখাচ্ছে, বিষয়টা তো এরকম তাই তো? আর কি সম্ভাবনা আছে তার ফিরে আসার?
জানি না গো, আমি অনেক চাই গুরু, আমি সবসময় হাজবেন্ড মনে করছি, যাই ওর সাথে আমার রিলেশন হয়েছে ওর আমি সবসময় হাজবেন্ড মনে করে করছি, আমি আল্লাহর কাছে অনেক তবা করছি, আল্লাহর কাছে আমি জানি যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, এই আশায় আমি এখনো আরে চাই। আমি আমার কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করি না যে ওর সাথে আমার টোটালি এক মাস ধরে টোটালি কথা হয় না।
তোমার চাওয়াতে কিছু যায় আসে? দেখো খুব সঙ্গত কারণে যেহেতু সে তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, একদম নাঙ্গা ভাবে বললে তোমাকে স্ট্রেইট ওয়েতে তার ভালো লাগে না, এখন তুমি পুরান হয়ে গেছো তার কাছে, সে তার ক্যারিয়ার আস্তে আস্তে বিল্ড আপ করছে, তার জায়গা পরিবর্তন হচ্ছে, সে জায়গা থেকে অনেক উঁচু জায়গায় চলে যাচ্ছে বলে তার মনে হচ্ছে তোমাকে তখন খুব ছোট মনে হচ্ছে ওর কাছে।
গুরু সে তখন বলতো যে সে ডাক্তার মেয়ে বিয়ে করাবে, কয়েকদিন আগে আমি শুনি সে একটা বিপিএ মানে ও এখনো বিয়ের জন্য কোথাও যায় না, কোনো মেয়ে দেখতে আমার জানা মতো যায় নাই, বাট ওর ফ্যামিলি থেকে বিবিএর মেয়ে বলছে বিবিএ সেকেন্ডারে পড়ে, তো আমি ওর অফিসে যখন আসলাম তখন বলছি যে তুমি বিবিএর মেয়ে কেন বিয়ে করবা, তুমি যদি ডাক্তার বিয়ে করো ফাইন ঠিক আছে ডাক্তার, বাট তুমি কোনো বিবিএর মেয়ে বিয়ে করতে পারবা না, কারণ হচ্ছে আমি যেহেতু
ডাক্তার বিয়ে করলে ঠিক আছে,
কারণ হচ্ছে ও তো ডাক্তার মেয়ে বিয়ে করবে, ওর ফ্যামিলি থেকে ফার্স্ট বলছে ডাক্তার মেয়ে বিয়ে করবে।
তুমি কি করবে? ও তো তোমাকে এড়িয়ে যাওয়ার জন্য, তোমাকে দূরে সরিয়ে রাখার জন্য
যত রকমের মেয়ের সাথে তো কোনো রিলেশন নাই,
যত রকমের মেকানিজম করতেছেন। তুমি আর কোন উপলক্ষ দিয়ে নিজের মনটারে বুঝাবা? তোমাকে বলে কি সম্পর্ক রাখবে নাকি? যখন তোমার সাথে ভালো লাগার ওই মুহূর্ত গুলো নিয়েছিল তোমার কাছ থেকে, সবাইকে কি জানিয়ে নিয়েছিল?
ও তো আমার সাথে প্রেম করে, ওর তো যে আমার সাথে প্রেম করছে ওর এটা কি লাভ? ও যে আমার প্রতারণা করবার তো কোনো লাভ দেখিনি আমি। সে কষ্ট করে সেই সিদার থেকে সে আমার সাথে গাজী পড়ে দেখা করতো।
তখনকার ডিমান্ড ছিল সেই মুহূর্তের ভালো লাগার জন্য, সে ভালো লাগার কাছে ভালো লাগার দাস হয়েছিল। তুমি যে ভালো লাগা দিয়েছো এখন থেকে প্রায় 6টা বছর আগে, তখন সেই ভালো লাগাটা তার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল। এ 6 বছরে তো অনেক পরিবর্তন হয়েছে, তার জায়গার তো পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে, সেই উঁচু জায়গা থেকে এই পুরাত ভালো লাগাটাকে অনেক বেশি পুরাতন মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে আই এম সামথিং স্পেশাল, যে অন্য ভালো আরো বড় কিছু পাওয়ার জন্য। আর কত ভাবে মানুষ কত রকম ভাবে উপলক্ষ করবে এর, কিভাবে আর কত রকমের। আমি আসলে ক্লান্ত এই জিনিসটা শুনতে শুনতে, আর জিনিসটা দেখতে দেখতে। বাংলা একদম পুরো পুরো পিকচারটা কি তোমার কাছে পরিষ্কার না, যে এই ছেলে দিমাগ তোমাকে আর কোনো ভাবে তার জীবনের সাথে জড়াতে চায় না?
না
পরিষ্কার না? তুমি
না
মানে তুমি আশান্বিত যে আবারও সম্ভাবনা আছে এরকম মনে হয়? কারণ
অনেক ঘুরে আমি এমনও বলছি যে তুমি আমাকে সব বলো, তুমি আমাকে বলো, আমি আমি মরে যেতে রাজি আছি, বাট আমি বেঁচে থেকে আমি তোমার জন্য ভুলে থাকতে পারবো না।
তুমি কি চাই, চাচ্ছ বা চাচ্ছ না, তার চেয়ে ইম্পর্টেন্ট তার ভাবনার জায়গাটা কি তুমি পরিষ্কার না, যে সে তোমাকে আর কখনোই তার জীবনের সাথে জড়িয়ে নিবে না? মন মানতে চাচ্ছে না সেটা ভিন্ন কথা, বাট তুমি কি পরিষ্কার না যে সে তার জীবনে কোনোভাবেই তোমার 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 ছায়া পর্যন্ত নিয়ে আসতে চায় না, তোমাকে কোনোভাবে তার জীবনের সঙ্গী বানাতে চায় না, তোমাকে নিয়ে যে স্বপ্নের কথা বলেছিল সেটা বাস্তবে রূপ পাক কোনোভাবেই তা চায় না, কোনোভাবেই চায় না যে স্বামী স্ত্রী হিসাবে তোমরা দুইজন একসাথে থাকো, কোনোভাবেই চায় না যে তোমার উদরে তার গর্ভের সন্তান জন্ম নিক, কোনোভাবেই চায় না তোমার সাথে ভালোবাসার সেই মুহূর্তগুলো আবার চমৎকার ভাবে ফিরে আসো। তুমি এখন তার কাছে পুরাতন, তুমি তার কাছে মিথ্যে, তুমি বাদ, শেষ হয়ে গেছো, খতম, ফিনিশ, ওই রিলেশনশিপ ডেড। মানতে পারতেছ না সেটা ভিন্ন জিনিস, বাট বুঝতে কি পারতেছ না যে সে কোনোভাবেই চায় না তোমাকে আর? বড় বেশি পুরাতন আজকে তুমি তার কাছে, মানতে চাচ্ছ না, মন মানতেছে না, ভিন্ন কথা। বুঝতে কি পারছ না মাথার যে নিউরন সেটাও কি তোমার সাথে বিক্রয় করেছে? বুঝতে পারছ না যে সে চায় না তোমাকে আর? গত 3 বছর দেখে ধরেই এই লুকোচুরির মধ্যে আছো, এখনো বুঝতে পারোনি? ভালো ছেলে মনে হয় প্রথম 2 থেকে 3 বছর, পরবর্তী 3 বছর তো এই লুকোচুরির মধ্যেই আছো, এখনো পরিষ্কার না যে ছেলেটি চায় না তোমার সাথে তার জীবনকে জড়াতে।
তারপর তো পুরো আসে আমার এই মানে যখন আবার ভালো রিলেশন ছিল, তখন এত ভালো রিলেশন ছিল সে আমাকে বলতো ভিডিও কল দিবা, তোমার পাশে নেটওয়ার্ক কেন থাকে না, তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো।
এগুলো সব আমরা জানি, শুনেছি। এখন যে সে তার জীবনের সাথে তোমাকে জড়াতে চায় না, তুমি যে বড় বেশি পুরান হয়ে গেছো তার জীবনে, না মানো? বুঝতে কি পারতেছো না? বুঝতেছো না কি তুমি যে একেবারে মূল্যহীন? ওই ক্যারিশম্যাটিক যে রিলেশনশিপ তোমাদের মধ্যে ছিল, ইশকে দেওয়ানা হয়ে তাহলে টাইপের যে ভালোবাসা ছিল, সব বাদ হয়ে গেছে। ওর আর মিনিমাম কোনো আবেদন নাই। লিমাতের মনের মধ্যে শারমিনের কথা চিন্তা করে আর ঝড় উঠে না। তোমার অসুস্থতা, মরে যাওয়া, তোমার কষ্ট পাওয়া তাকে এতটুকু আন্দোলিত করে না। পরিস্থিতি যদি বেগতিক হয়ে যায় তখন ম্যানেজ করার জন্য বিভিন্ন রকমের কথা বলে মাত্র। মন মানুক আর না মানুক এটাই ধ্রুব সত্য কথা। বুঝতে কি পারতেছো না এখনো? সত্যি করে বলো তো, সত্যি বুঝতে পারতেছো না? না মানুষ সেটা ভিন্ন কথা, বুঝতে কি পারতেছো না? এ ছেলে চায় না তোমাকে আর, বুঝলি? বুঝতে কি পারোনি সত্যি? ভালোবাসা বাংলাদেশে চুরি হওয়ার কত মানুষকে হবে কানতে দেখবে তাদের ভালো লাগাটা কষ্টে রূপান্তরিত হোক তা আমি চাই না। এই জন্য ইচ্ছা করে আজকে কেন জানি বারবার আমি ফান করার চেষ্টা করছিলাম, নিজের জোকাশে যে আমার বন্ধুদেরকে একটু মজা দেওয়া যায় কিনা সেই চেষ্টা করছিলাম, কিন্তু দিন শেষে ঘটনার একই ঘটনার পুনরাবৃত্তি, আবার একটি মেয়ের স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, একটি মেয়ের চোখ দিয়ে হাজারি কান্না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া, সেম পিকচার। জানি না এসবের শেষ কোথায়, জানি না এভাবে সত্যি ভালো থাকা কি যায়। যারা আপাত দৃষ্টিতে হয়তো মনে করতেছে যে কারো স্বপ্নকে ধ্বংস করে দিয়ে সে তার মতো করে ভালো থাকতে পারে, আজ পর্যন্ত এই মেয়েটি স্যান্ডউইচের মতো জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। মেয়েটি নিজেও জানে না যে কি কারণে, কিসের জন্য তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, কেনই বা ভালোবাসার এরকম স্বপ্ন দেখানো হয়েছিল, কেনই বা হঠাৎ করে ছুড়ে ফেলা হলো জীবনের মধ্যিখানে এসে। মানো আর না মানো ভাই, আমি যতটুকু বুঝি, যতটুকু বুঝেছি তুমিও হয়তো বুঝো, তোমাদের মধ্যে ভালোবাসার আর কিছু লেশ মাত্র নাই, ছুড়ে ফেলেছে ছেলে তোমার জীবন থেকে, খতম হয়ে গেছে তোমাদের সমস্ত আশা ভরসা ভালোবাসা সবকিছু। এখন এই কষ্ট এই ভালো লাগাগুলো দুঃসহ স্মৃতি হয়ে তোমার ভেতরে থাকবে, ভুলে যাও এ ছেলেকে। বেঁচে যাক ছেলেটি, আবার তার পাখা গজা, পুরুষ ক্রজের মতো আবার সে উঠতে উঠতে কোনো একটি মেয়ের মাথার মধ্যে ঢুকুক, প্রথমে কান দিয়ে ঢুকবে, যেহেতু কণ্ঠস্বর ভালো, আমারও ভালো ভালো কথা বলতে ঘেন্না লাগে এখন মাঝে, যে ভালো ভালো কথা বলনে আলা মানুষগুলো কিভাবে কান দিয়ে ঢুকে মানুষের নিউরনের মতো জায়গা করে নিচ্ছে। আমার ওই কবিতা লিখতে আবৃত্তি মার্কে কথা বলতে মাঝে মাঝে ঘেন্না লাগে, কারণ যে কথা যে টোনালিটি যে আবৃত্তি যে সুন্দর সুন্দর উপস্থাপনা দিয়ে মানুষকে ভালো রাখা যায় সেটি বেশিরভাগ তার জায়গাতেই দেখা যাচ্ছে মানুষের খারাপ লাগার কষ্টের কারণ।
গান শোনাতো,
আরে গান,
সেই গানগুলো এখন আমি শুনি আর সারা রাত, এমন কোন রাত নাই যে আমি ওর জন্য কান্না করি না।
কি গান শোনাতো?
সে সবসময় তিনটা গান বেশি গাইতো।
কি তিনটা গান? প্রতিদিনের আমাদের নিত্যকার কাজ শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ফিনিশ হয়ে যাব একসময়। লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক নামে মনে হয় পরিচিত ছিল টাইটানিক মুভিতে,
রাইট,
রোজকে হাত ছেড়ে দেওয়া জ্যাক জাস্ট চলে যাচ্ছে যেখানে ছিল প্রচন্ড ভালোবাসা, এক্সট্রিম লেভেলের ভালোবাসা, মহাপ্রতর এমনই এক জায়গাতে তাদের বসবাস যে রোজটা যেন বেঁচে থাকে অ্যাটলিস্ট, তাই তার ভালোবাসার ওই জানটারে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ডেভিড ক্যামেরন, রাইট, the legendary director, most probably David Cameron. কি চমৎকার পরিবেশনা, অসম্ভব ঠান্ডাতে জমে আসতেছে তাদের শরীর, নিথর হয়ে যাচ্ছে দুজনের চক্ষু, শব্দহীন হয়ে পড়তেছে তাদের কণ্ঠস্বর, নিস্তব্ধ হয়ে যাচ্ছে শরীর, কিন্তু ভালোবাসা কি এক অতি পার্থিব ভালোবাসার টানে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি বেঁচে থাকো, আমার স্বপ্ন আমার জীবনের সুবাস হয়ে তুমি বেঁচে থাকো, আমার ভালোবাসা বেঁচে থাকো। আর তোমার হাত তোমার কাছ থেকে যে ছেড়ে যাওয়া, সে ছেড়ে যাওয়া পুরাতন হয়ে যাওয়া, ছেড়ে যাওয়া তোমার ভালোবাসা অমলিন হয়ে গেছে সেই ছেড়ে যাওয়া, তোমাকে ভুলে দেওয়ার ছেড়ে যাওয়া, শেষ কান্না কান্না কেঁদে ভুলে যাও। কথা তো বলবে না, এটাই স্বাভাবিক, চেষ্টা করা হয়েছে, আসতে চায় না, কথা বলতে চায় না, তাই তো কথা কেন বলবে, আবার কিভাবে উঠতে উঠতে আরেকটা মানুষের মগজের মধ্যে জায়গা করবে, তাহলে মগজ দিয়ে ঢুকে একবারে কলিজার মধ্যে জায়গা করে নিবে, আবার ওই রকম আরেকটি নাম শুনলে আরেকজনের চোখ মুখে শরীরে কাঁপুন ধরে উঠবে, লিমাপ বলতে আরেকটা মানুষ ওরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিবে, আর সে হবে সত্যিকার অর্থের কালপুরুষ, দ্য মোস্ট ওয়ান্টেড প্লেবয় ইন দ্য ওয়ার্ল্ড। কি লাই, ওকে নো প্রবলেম, তারা এরকম করতে থাকুক আর আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানে ডালি নিয়ে বসে যাবো আর এভাবে ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়ে দিয়ে কান্নাকাটি করবো গলা ধরে ধরে। তোমার বাবা মার কথা মনে হয় না একবারও? শর্মিন, বহু কষ্ট করে তো আমি যতদূর জানি তোমার প্রাইভেট ইউনিভার্সিটির এই সেমিস্টারে টাকার সংকলন করতে মনে হয় না? নিজের ভালো লাগার জন্য এত পাগল হতে, শর্মিন নিজের পরে ঘৃণা হয় না, নিজের ভালোবাসাকে এত প্রাধান্য দিতে গিয়ে সমস্ত কিছুকে পর করে দিয়েছে। তোমার রঙে রাঙাতে গিয়ে তারাও নিজেদেরকে কোনো ভাবে তোমার কাছে কমপ্লেন করেনি, বলেছে ঠিক আছে যদি এইভাবে ভালো থাকে অবশ্যই। যে মেয়েটি এত লক্ষ্মী হয়ে বড় হয়েছে, যে মেয়েটি এত ভালোবাসা পেয়েছে তার পরিবারের কাছে মানুষজনের, সে মেয়েটি এত স্বার্থপর হয় কিভাবে শর্মিন? এত স্বার্থপর হলে কিভাবে তুমি? ঘেন্না হয় না নিজেকে? কত আশ নিয়ে তোমাকে বড় করার চেষ্টা করে, তাদের গলদ ধর্ম অবস্থা হয়ে যায়, কষ্টে যার যার হয়ে যায় তোমার জন্য এই সেমিস্টারে টাকা কালেক্ট করতে গিয়ে। তুমি আছো তোমার ভালোবাসা নিয়ে, তুমি আছো তোমার মনের বিলাসিতা নিয়ে, এই মায়ের কষ্টে কষ্টে বয়স বাড়াই দিছো, তোমার এই কষ্টে কখন আল্লাহ না করুক জীবন মৃত্যুর মতো পড়ে আছে যে মানুষটি কখন চলে না যায় পৃথিবী থেকে, সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবে না, হেন্না হবে নিজেকে আয়নাতে দেখে, এই অপরাধ বোধ জীবন মৃতের মতো লাশের মতো বাঁচিয়ে রাখবে তোমাকে। কামব্যাক, এমন কোন মানুষের জন্য এত মূল্যবান ভালোবাসা আর এই মুহূর্ত গুলোকে নষ্ট করো না, তোমার আল্লাহর দোহায় লাগে, খোদা তালা নিজে বলেছেন যে পৃথিবীতে যদি যারা পরিমাণ ভালো লাগা ভালোবাসা থেকে থাকে তা সত্যিকার অর্থে পবিত্র ভালোবাসার মধ্যে। এত মূল্যবান কোন জিনিস এমন অপাত্রে দিও না যে কোনো ভাবে এটার যোগ্য ছিল না। এত বড় অন্যায় করো না স্বামী, তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমরা কোনোভাবেই রাখি না, শুধু তোমার জন্য প্রার্থনা এটাই, এ ছেলে যদি ফিরে আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর জন্য শোক মানাতে গিয়ে, এর জন্য এই এসকে দেওয়ানা হতে গিয়ে যে ছেলের কাছে সত্যিকার অর্থে পুরাণ হয়ে গেছো, সেই চিন্তা করতে গিয়ে যদি তোমার বাবা মাকে হারিয়ে ফেলো তুমি, এই কষ্ট যদি তাদেরকে শেষ করে দাও তুমি, অভিশপ্ত তোমার জীবন তাহলে। শারমিন বোন আমার, জাস্ট কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক, বিশ্বাস করো, নিজের দিকে শুধু ফোকাস করো, তোমার মধ্যে সেই আগুন আছে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। আমি যে ট্র্যাকে তোমার শুনেছি ছোটবেলা থেকে, তুমি যদি সত্যি এরকম একটা জায়গাতে নিয়ে যেতে পারো, এই লিমাত কেন এরকম বহু মানুষই তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি করবে। শারমিন, শারমিন, যে জায়গা থেকে ধ্বংস হওয়া শুরু হয়েছে, যে জায়গা থেকে ভেঙে চুরে যাওয়া সে শুরু হয়েছে, সেখান থেকে কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই বিজয়কে তুমি নাও, তুমি, তোমার পক্ষে সম্ভব, তোমার মধ্যে সে আগুন আছে, আমি শুনেছি তোমার ট্র্যাক রেকর্ড, তুমি পারবে। মানা করতেছি না কান্তি, শেষ কামনা কান্ত বোন আমার, শেষ কামনা কান্ত, জাস্ট কাম ব্যাক। আমি বলতেছি না সব ভুলে খুঁয়ে তুমি একদম নর্মাল কোন জীবনে ফিরে, এটা সম্ভব না। সে যদি ফিরে আসে তোমার তোমার এই জীবনের সাথে জড়িয়ে রাখে, ইজ গুড, বাট যদি ফিরে নাও আসে, তুমি শুধু তোমার ট্র্যাকে থাকো।
পুরো আমাদের তো কোনো প্রবলেম ছিল না, আমার ফ্যামিলি মানত, আমি যতটুকু আমার আব্বা,
সব রকমই তুমি দেখেছো, সেই মানুষগুলো কার কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। শুনুন, এত স্বার্থপর হয়ো না, আল্লাহ সহ্য করবে না, সহ্য করবে না আল্লাহ। আমি আমার বাপরে হারাইছি, বিশ্বাস করো তোমার এই কষ্টে কষ্টে যদি বাপ মাকে কোনো একজনকে হারিয়ে ফেলো, আল্লাহ না করুক, ঘেন্না হবে নিজেকে নিয়ে, এই রিগ্রেট তোমাকে শেষ করে দিবে, এই দীর্ঘ নিঃশ্বাস তোমাকে জ্বালিয়ে পড়িয়ে ছাড়কার করে দেবে। সামনে তোমার আল্লাহ ভয় লাগে, এত স্বার্থপর হয়েও না, জাস্ট ফোকাস অন ইট, তোমার সেই ক্ষমতা আছে, তুমি নিজেকে এত বেশি নিজের পারপাজে সময় দাও, এত বেশি করে নিজেকে নতুন তৈরি করার জন্য চেষ্টা করো, এত বেশি ঘুরে দাঁড়াতে সচেষ্ট হও, সবকিছু ঠিক হতে বাধ্য, ঠিক হয়ে যাবে।
তার সাথে যখন আমার লাস্ট দুই মাস আগে দেখা হয়, তখন ও আমাকে আসার পরে বলে যে এটাই তোমার সাথে আমার লাস্ট দেখা, তখন ও গুরু আমি বলছি যে লিমা সবকিছু আমার, সবকিছু আমার যা ভুল আছে তুমি সবকিছু ক্ষমা করে দিয়ে কি হয় না, সে বলে না হবে না। তারপর আমার বলতেছে আমার পড়াশোনার কথা, আমি বলছি আমার ইচ্ছা হচ্ছে দেশে বাইরে থেকে মাস্টার্স করব, সে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলে ভালো করে পড়াশোনা করো, এটা বলে সে রিক্সা দিয়ে চলে গেল। আর আমি গুরু দাঁড়ায় দাঁড়ায়
আমার চরিত্র পাইছে, আজ আসলো কাল চলে গেল, এই ছেলের দিয়ে যে আসার চলে যাওয়ার এই যে ঘটনা, এটা শুরু হয়েছে তোমার গল্প থেকে আমার যতটুকু জানা, মানে সম্পর্কে সাত দিনের মাথায় যে আমার পক্ষে আর সম্ভব না, আমি চলে গেলাম, সাত দিন পর আবার আমি পারলাম না, তুমি যে আমার জীবনে কত মূল্যবান এই বুঝে আবার চলে এলাম, এই আসা আর যাওয়া এসবের ভিতর দিয়েই তো আছে। শেষ ঝাঁকুনিটা তোমার পক্ষ থেকে এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে তার কাছে পৌঁছানো, সে অলরেডি কমিউনিকেটেড যেরকম প্রোগ্রাম হচ্ছে, রাইট, সে অলরেডি শুনছে প্রোগ্রাম, সে জানে, কিন্তু সে আগ্রহী না, খুব নসঙ্গত কারণে এখন তো কথা বলবেই না, নিজেকে ভেঙে ফেলো না, তোমার আল্লাহ দোহায় লাগে, তোমার মাথার মধ্যে এই ছেলে ব্যতীত রেখে অন্য কোনো চিন্তা নাই, আমি জানি, শেষ করে দিও না নিজেকে, এত বেশি স্বার্থপর হয়েও না, দোহাই বোন আমার, এত বেশি স্বার্থপর হয়েও না।
গুরু আমার মনে হয় আমি একটা রাত ঘুমাতে পারি না, আমার নিজে একটা বন্ধ আছে, আমি লাভ দিয়ে উঠে বসে থাকি, বসে কতক্ষণ
আর 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 বেশি আর বেশি নিজেকে হালকা করে দিও না, আর বেশি নিজেকে পুরান হতে দিও না, আর বেশি নিজেকে সস্তা বানিও না, আর বেশি কোনো মানুষের ছেলে খেলার হাতিয়ার বানিও না, আর বেশি নিজেকে মাটির সাথে মিশায়ও না, এত বেশি স্বার্থপর হয়ে যে মা প্রতি মুহূর্তে তোমার ভালো লাগা মন্দ লাগার উপরে বেঁচে আছে, সেই মাকে আর নতুন করে কষ্ট দিও না, দোহায় তোমার।
আমার মা কালকে বলতেছে, আমার বোন বলতেছে আমার ফ্রেন্ড আমার বাসায় যাবে বেড়াতে, আমার বোন বলতেছে লিমাত ভাইয়ের সাথে যদি ভালো রিলেশন থাকতো ভাইয়া তো আসতো।
আর লিমা অনুষ্ঠান শেষ করতেছি, কিছু তো একটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করবো, দু একটি ফোন কল নিব, তোমার জন্য অনুরোধ থাকবে কান্না যেন এভাবে ফিরে না আসে। বিশ্বাস করো, যদি এখানে মিনিমাম কোনো প্রবাবিলিটি থাকতো, আমি লিমাতে ঠিকানা নিয়ে গিয়ে, আমার তো সমস্যা নাই, ভালোবাসার বাংলাদেশের গুরু এতেশাম ভালোবাসার ফেরিয়াল, আমি গিয়ে হাত পা ধরে নিতাম, ভাইরে আমার ফিরে আয়। কিন্তু সমস্যাটা কোথায় জানো? এ ছেলে যে তোমার কথা অনুযায়ী তুমি যা বলছো, তোমার সমস্ত কথা যদি সত্য হয়ে থাকে, এ ছেলে এখন যেই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, যেভাবে নিজেকে হয়তো এগিয়ে নিচ্ছে, আর ওইভাবে ওই ভালো লাগা, ওই আকর্ষণ, ওই অনুভূতি আর একে কাজ ছুঁয়ে যাবে না, কাজ করবে না। তারপরও যদি কখনো ফিরে আসে তোমার জীবনে, তোমরা যদি ভালো থাকো, আল্লাহর অশেষ মেহরবানি, আর যদি ফিরে নাও আসে, ডোন্ট গিভ আপ, সামনের দিকে এগিয়ে যাও, সে সম্ভাবনা তোমার আছে, এবং ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকবেন। আমরা কিছু টেক্সট নেওয়ার আগে কিছু ফোন কলও নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আবার ট্রাই করছি কানেক্ট করতে। অনেক বন্ধু আছেন আমাদের সাথে, টেক্সট করছেন, মাহি আছেন বগুড়া থেকে, এবং আছেন মাত্র সুমি আছেন সিলেট থেকে, আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ওকে সাগর যুক্ত হয়েছেন, আছেন শারমিন, ওকে শারমিন লিখেছেন, শারমিনকে যে আপু প্লিজ কান্না করো না, আর তোমার ভালোবাসার ঘটনাটা আমার ঘটনার সাথে সেম, ওকে সে ভুলে যেতে পেরেছে, সো তুমিও পারবে। নাসিও আছেন আমাদের সাথে, এবং আছেন যুক্ত হয়েছেন আমাদের সাথে আবারও সুমি, এবং মাহিন খান আছেন আমাদের সাথে সাতক্ষীরা থেকে, নিশাদ আছেন বগুড়া থেকে, এবং আছেন এই মুহূর্তে আনন্দ, সুপ্রিয়া যুক্ত হয়েছেন, আছেন শেফা, এবং ফেসবুকে বন্ধু আমাদের যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্টও করবেন, তো অনেক বন্ধুই কমেন্ট করছে, তো তার আগে বলে দিতে চাই আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm, এবং এবং এই পেজের লাইক আপনি বুঝবেন যে রিয়েল পেজ কোনটা, 48,000 প্লাস হচ্ছে লাইকের পরিমাণ, এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজের লাইক। ওকে, আমরা কোন ফোন পিক করতে পারি?
আমরা
ফোন পিক করি, ফোন যেহেতু আমাদের এখানে আসছে আমরা ফোন পিক করি।
আমরা এসএমএস পোর্টে যে নাম্বার গুলো দেওয়া হয় সেখানে তো কয়েকটি ফোন দিয়ে নিলাম, রাইট? প্রথম দিকেও নিয়েছি, এখনো নিলাম, রাইট? এবার কিছু ফোন
সরাসরি নেই, আর যারা ফোন করতে চান নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, 09611904।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
অনেক ফোন কল আসলে যেটা হয় সেটাই আবার হচ্ছে। রাসেল আছেন আমাদের সাথে কমলাপুর থেকে, নিপা আছেন আমাদের সাথে।
বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমরা চেষ্টা করেছিলাম লিমাতের সাথে যোগাযোগ করতে, লিমাত কমিউনিকেটেড যে প্রোগ্রামটা চলছে সে শুনেছে, এবং লিমাত কোন রকম কমিউনিকেশন শারমিনের সাথে রাখতে চায় না, রাখে না বা কথা বলে না, বাট আমরা সর্বশেষ মুহূর্তে একটু ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
সুদীপ্ত বলছিলাম।
হ্যাঁ সুদীপ্ত, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আসলে কিছু বলার নাই, মানে আমার যেটা বলা সেটা হলো যে মানুষ কেন এত ভালোবাসাই দেয় আর কেন এইভাবে কাঁদিয়ে চলে যায়, আসলে এটা মানে বলার মতো আসলে ভাষা নাই কেন এরকম হয়।
হ্যাঁ, আমরা এটাও একটা ব্যাপার সুদীপ্ত, আমাদের আসলে এরকম কোনো ইন্টেনশন থাকে না যে এই এই রাতটা যেন আমাদের লিসেনারদের জন্য কষ্টের রাত না হয়, কিন্তু দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা তো এখন সমাজ, দেশ, বিশ্ব পরিমণ্ডল সব যেন ছেয়ে গেছে, এবং সবচেয়ে বড় যেটা প্রবলেম সুদীপ্ত সেটি হচ্ছে যে এই ঘটনাগুলোর হাত ধরে অনেক রকমের কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে অহরহ এই সমাজে, তাই আমরা এই জিনিসগুলো যত বেশি কমিয়ে নিয়ে আসা যায় তার জন্য হয়তো একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এই জন্য হয়তো সুখের ঘটনা আমরা ভালোবাসে বাংলাদেশে নিয়ে আসি, বাট দুঃখের ঘটনাগুলো এত বেশি যেগুলো কভার করা ছাড়া আমাদের কোনো বিকল্পও থাকে না। ওকে, আমরা পরবর্তী ফোন কলে যাব। আমরা হয়তো আর দুই তিনটি ফোন কল নিব এবং
কমেন্ট করেছেন খোকন আমাদের সাথে কমলাপুর থেকে, ওনার অনেক কষ্ট লাগছে সেই কথাটি জানিয়েছেন। আরিফ খান আছেন, আরিফ খান
এই কষ্ট দুঃখ এগুলো চাইতে খুব বেশি জরুরি যে একটা জনমত তৈরি করা, খুব বেশি জরুরি যে নিজেদের ওই নিজেদের ওইথিক্সের জায়গাটাকে আরো বেশি স্ট্রং করা। চাইলেই যেন যে কেউ এরকম কারো মন নিয়ে খেলতে না পারে, যে কেউ চাইলেই কোনো মানুষকে যেন স্যান্ডউইচ না বানিয়ে ফেলে, সেই ব্যাপারে একটা জনমত তৈরি করা উচিত। সেই ব্যাপারে আমরা যারা কাছের মানুষজন আছি তাদের কিন্তু প্রতিবাদী হওয়া উচিত, সম্ভব হলে প্রতিরোধ করা উচিত, সম্ভব হলে কেউ যেন এই জিনিসটা করতে না পারে সেজন্য তাকে কাউন্সিলিং করে ফিরিয়ে নিয়ে আসা উচিত। প্রথমত তো আমি অবশ্যই ঘোর বিরোধী, যে সময়টিতে তার পড়ালেখা শুরু হয়েছিল খুব ব্রাইট একটা স্টুডেন্ট ছিল, ফার্স্ট ইয়ার থেকে তার রিলেশনশিপ, যখন সেই সময় কিন্তু তার পড়ালেখা তার ক্যারিয়ারের অপমৃত্যু ঘটে। আমি কোনোভাবেই এই সময় এ ধরনের রিলেশনশিপ হোক এটার পক্ষপাতী না, কিন্তু তারপরে নিঃসন্দেহাতীত ভাবে কারো অধিকার এখতিয়ার নাই যে কোনো একটা মানুষকে মাঝপথে এরকম ভাবে জীবন মৃতের মতো লাশের মতো ফেলে দিয়ে চলে যাবে, এটা অন্যায়। কারো দীর্ঘ নিঃশ্বাস কারো কান্না বুকে নিয়ে ভালো থাকা যায় না, অবশ্যই ভালো থাকা যায় না। আমাদের অনুষ্ঠান প্রায় 10 মিনিট সমাতিক্রান্ত হয়েছে, আমরা তাও 2-4 মিনিট একটু কথা বলার চেষ্টা করছি। ফোনে প্রচুর জ্যাম, বাট ফোন কোনো নাম্বার এখানে আমরা হয়তো প্রেস করতে পারছি না, আমরা এখান থেকে দরকার দু একটি ফোন দেওয়ার চেষ্টা করি, দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করে নিয়ে আসব। শারমিন, আমরা একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে। কি করবে তুমি যদি একদম সর্বশেষ কথা তোমার কাছে জানতে চাই, কি করতে চাও তুমি? শুধুই কি নিজের নিজের ভাবনা, নিজের স্বার্থ, নিজের মনকে বুঝবে আর এভাবে কান্নাকাটি করে অপেক্ষা করবে ভালোবাসার মানুষটার জন্য, নাকি সেই সাথে এই ভাবনার একটু উপরে গিয়ে যে মানুষগুলো পাগলের মতো তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বাবা, তোমার মা, স্পেশালি তোমার মা, যার প্রত্যেকটি মুহূর্তের বাঁচা মরা ডিপেন্ড করতেছে তোমাদের ভালো থাকার মন্দ থাকার মধ্য দিয়ে, এত কষ্টের টাকা, যে টাকা তোমার জন্য উপার্জন করে পাঠাতে হয় সেমিস্টারের ফিজ ম্যানেজ করার জন্য, সেই মানুষগুলোর ভাবনা কি ভাববে, নাকি এরকম ভাবেই চলতে থাকবে? এবং চলতে থাকলে শেষ কোথায় একটু শুনি তোমার কাছে, একদম শেষ মুহূর্তে 2-1 মিনিটের মধ্যে যদি একটু বলো। ফিরিয়ে দিবে, ফেলে দিবে, উৎকৃষ্টের মতো ছুড়ে মারবে, তাও তুমি তাকেই চাও, রাইট? এই চাইতে গিয়ে তোমার বাবা মা শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তাদের স্বপ্ন চুলোয় যাক, কোন কিছুতেই তোমার যায় আসে না, তাই তো? হ্যাঁ, এটাই তো শেষ।
আমি তারপর আমার এক্সাম আসলে আমি অনেক কষ্ট করে আমার চোখ দিয়ে পানি পড়ে, তারপর আমি
এক্সাম আসলে এক্সাম আসলে পড়তে শিখেছো কবে থেকে? আমি তো ওই ধরনের ছাত্র ছিলাম, তুমিও কি এরকম নাকি? আমি তো তোমার যেটা টেক ট্র্যাক রেকর্ড শুনলাম তোমার তো এরকম মনে হয়নি, এক্সাম আসলে গা, তাই তো? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
অনেকদিন
পর ভালো আমার আর ভালো মন্দ থাকা এখন এই তো অবস্থা আর কি।
অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা, আজকের যে লিসনারটা অ্যাকচুয়ালি মানে মানে অনেকটা মানে খুব হার্ড লাগিয়ে গেছে যে এই কারণে হয়তো ফোন দেওয়া, আসলে কি বলবো আর আসলে যেটা বলার মতো কোনো ভাষায় পাইতেছি না, বুঝতে
পারছো ভাই? আমার কাছে যেটা মনে হয় যে কান্না কাটি দুঃখ এর শেষ তো এক জায়গাতে থামতে হবে, এই তো চলতে থাকবে, তা আমার কাছে মনে হয় একটা কিছু ক্ষেত্রে জনমত তৈরি করা, কিছু ক্ষেত্রে প্রতিবাদ, কিছু ক্ষেত্রে প্রতিরোধ তৈরি করা উচিত, যে চাইলে যে কেউ যে কারো কলিজা নিয়ে এরকম ভাবে যেন পিং পং বলের মতো খেলতে না পারে, আমাদের আশপাশে ঘটতে দেখলেই এটাকে কিভাবে মানে প্রতিবাদ করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়, এই 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 উদ্যোগে মনে হয় নামতে হবে আমার কাছে মনে হচ্ছে। যার কারণ এটা যদি এখানেই শেষ হতো তাহলে কিন্তু হতো, এর হাত ধরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতেছে সমাজে ভেরি ফ্রিকোয়েন্টলি, আর তাদের স্বপ্ন, তাদের 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 ভবিষ্যৎ এগুলোর তো অপমৃত্যু ঘটতেছে, এটা তো বলাই বাহুল্য। মানিক ভাই
আল্লাহ আপনাকে কতদিন বাঁচিয়ে রাখে ঠিক আছে, বাকিটা আল্লাহ ভালো জানে, বাট এই কথাটা বলতে পারতেছি কিবা বলতে চাইতেছি যে অ্যাকচুয়ালি আপনার কথাগুলা একটা সময় এমন ভাবে হার্ড লাগে যে জিনিসটা আসলে নিজেকে নিজে অনেক সময় অনেক বার অনেক কিছু চিন্তা করি আসলে এইভাবে না হইলে এইভাবে করা উচিত। আর অ্যাকচুয়ালি এই আপুদার কথাটা যে কথাগুলো বললো জাস্ট আমার লাইফটার সাথে তার কিছু অ্যাডজাস্ট ছিল, ও চাইছে পাইতেছে না বাট আমি চাইছি পাইতেছিলাম না, হয়তো এই কারণে আজকে ফোন দেওয়া আমি আর একটু কথা বলা আর কি, যে অনলাইন ফোনে এখন আর কি ফোন দেওয়া গুলো দোয়া করে।
হ্যাঁ ভালো থেকো ভাই, ওকে বাই বাই। আমরা আর একটা থেকে দুইটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব একদম শেষ মুহূর্তে।
ওকে 16260 তে যে সমস্ত
তুমি শেষ মুহূর্তে বলছিলে যে তার জন্য প্রতীক্ষা তো তোমার থাকবে, কিন্তু তারপরেও তুমি তোমার বাবা মার জন্য তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে, তাই তো? কথাটা জোরে বলো, কান্না, এই যে টিস্যু আছে, টিস্যু এখনো খতম হয়নি, মুখটা মুছো ভালো করে, 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড কোনো আওয়াজ ফুসফাস না হয়, মুখটা মুছো ভালো করে মুছো, কান্না বন্ধ একদম একদম সলিড। এখন ধরো ইন্টারভিউ দিচ্ছ কোন একটা এক্সিকিউটিভ পোস্টের জন্য, একদম একদম স্ট্রেট স্ট্রেট বসো, ভেরি গুড, দুঃখের আওয়াজ বন্ধ কর। তুমি যে কথাটায় দিয়ে এখান থেকে উঠতেছো এর সারসং কোনো ফুসফাস আওয়াজ দিও না, এখন আর কোনো দুঃখ কান্নাকাটি টলারেট করবো না, এখন আর সর্বশেষ যে কমিউনিকেশনটা তুমি দিচ্ছ তার সারসংক্ষেপটা এরকম, যেহেতু ছেলেটিকে তুমি ভালোবেসেছো পাগলের মতো, ছেলেটি যাই করুক তোমার সাথে, তোমার ভালোবাসাতে তো কোনো খাদ ছিল না, তাই পাগলের মতো ভালোবেসেছো, ভালোবেসেই যাবে এবং তার জন্য তুমি ওয়েট করবে, রাইট? বাট সেই সাথে সেই সাথে যত কষ্টই তুমি পাও না কেন, ছেলেটি আবার বললাম যে ফুসফাস করা যাবে না কোন রকম, ফোটাল প্রোগ্রাম বন্ধ করে উঠে যাবো আমি, আমি কোনো ফুসফাস করা যাবে না যত কষ্টই হোক না কেন, যেমন এখন কষ্ট হচ্ছে ফুসফাস করতে মন চাচ্ছে বাট আমি আটকায় ফেলছি, এরকম গলা টিপে হলেও যত কষ্টই হোক না কেন তুমি এতখানি স্বার্থপর হবে না যে স্বার্থের কারণে তুমি ভেসে যাবে, তুমি তোমার বাবা মার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে, রাইট? এটাই তো বললা, বলো কথাটা বলো, তুমি তোমার মতো করে বলো, সংক্ষেপে বলো, এক দুই লাইনে একদম স্ট্রেট বোল্ডলি, কোনো হুহা ফুসফাস কান্নাকাটি কোনো কিচ্ছু না, ওই চোখের পানি যেন ওহেনি থাকে নামে না যেন, আর বলো। ভালো থাকবো আর তাদের স্বপ্ন
পূরণ করবো,
বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এই তো ইনশাল্লাহ। এটা তোমারই তো সিদ্ধান্ত নাকি, নাকি আমি তোমার উপর নিয়ে চাপাই দিলাম? তোমার নিজস্ব সিদ্ধান্ত হইতে, রাইট? হ্যাঁ
জি গুরু,
আল্লাহ তোমার সাথে থাকুক। আমরা লাস্ট ফোন কলটা নিই, ফোনে কেউ আছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে বসিয়ে রাখলাম ফোনে, সরি। জি বলুন, যদি কিছু বলতে চান।
আমি রাসেল বলছি, আমার বাড়ি বগুড়া, আমি কমলাপুরে থাকি।
কে রাসেল?
আমি মকবুল ফ্লাইওভারের একজন স্টাফ আর কি, ফ্লাইওভার প্রজেক্টের একজন স্টাফ।
ওকে ওকে রাসেল বলেন।
আমি আপনাকে অনেকদিন ধরে শুনি গুরু।
হ্যাঁ,
সেই মানে 2013 ইয়ার থেকে।
বগুড়া কই বাসা আপনার?
কি
বগুড়া বাসা কোথায়?
বগুড়া সোনাতলা উপজেলা আমার বাসা, আমার বাড়ি পাকুল্লা ইউনিয়নে।
সোনাতলা বগুড়া স্পেশালি আপনাদের সাত মাথার জায়গাটা কি যে জমজমাট থাকে, আপনারা সব আকবর কি জমজমাট থাকে ওই জায়গাটা, সাত মাথার ওই এরিয়াটা স্পেশালি জমজমাট থাকে। আর ওই যে এখনো তো আকবরিয়া সাহেব ওই যে হোটেলের ওটা যে খাবার দেয় বছরের পর বছর এখনো তো কন্টিনিউ করে দেয়।
আর
এশিয়ার চাটা আমার খুব ভালো লাগছে, এশিয়ার চা অনেক সুন্দর। জি বলেন।
তো আমি যেটা যে জন্য আপনাকে অনেকবার ফোন ইয়ে করছি কথা বলার জন্য, সেটা হলো সাত্তার সাহেবকে, সাত্তার সাহেব 13 সালে একবার প্রথম কোন একটা রেডিওতে বলছিল তার জীবন কাহিনী, সেটা সেই পর্বটা আমি শুনছিলাম। পর আমি মাঝখানে 2 বছর মোগলাই বাগেরহাটের মোংলাতে ছিলাম, মোংলা থেকে আবার ঢাকায় ফিরে আসলাম যখন আমি গত মানে 15 সালের এপ্রিলে
জুলাই,
তখন আমি আবার এক্সাম শোনা শুরু করি আপনার এই প্রোগ্রামটা। আর তখন আমি এই পর্বটা আমি পাই সাতটা সাবের পর্ব আমার আপনার মানে আপনার কাছে সে কথা বলে। আর তখন থেকে আমার খুব ইয়ে যে জানার আগ্রহ যে উনি এখন কোথায় কি অবস্থায় আছে, ওটা হলো কি না আমি দোয়া করি আল্লাহ তার আশাটা পূর্ণ করুক, তার প্রতি খুব শ্রদ্ধা থাকলো। আর এই সারবিন কেন যেটা বলবো, সারবিন আমার জুনিয়র অনেক, সেটা হলো আমি আমার বয়স 33। আমি আমি যেটা বুঝতে পারলাম, কিন্তু মেয়েটা তো একটা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত একটা মানুষ। একটা মানুষ যদি আমাকে ভালো না বাসে, আমি যাকে ভালোবাসি আমার বেশি কাউকে ভালোবাসি না, যে আমাকে ভালো না বাসে আমাকে অ্যাভয়েড করে, আমি তার পিছনে দৌড়লে আমি তার প্রকৃত ভালোবাসা পাবো না। এটা বুকার স্বর্গে বাস করা এবং শারমিনকে দেখে যাওয়া উচিত যে তাকে ভুলে দেওয়া, ভুলে গিয়ে নিজেকে একটা স্টেপ করে দাঁড় করানো, ওটাই তার মানে বেটার হবে।
সর্বোচ্চ চেষ্টা এটার জন্যই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং আসলেই তাই, কোনো শিক্ষায় কাজে লাগে না যখন নেশা ধরে যায়, এই এসকের নেশা ধরে যায় কোনো পীড়িতির। এবং এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে যেটা আমি মাঝে মাঝে বলি, এর আগে বহুবার বলেছি যে নিউরনের নির্দিষ্ট একটি প্রকোষ্ঠ আছে যেখানে ভালো লাগা কাজ করলে একটা হরমোন নিঃসৃত হয়। তো ওই কারণে খারাপ লাগা ভালো লাগা যাই হোক, ওই ভাবনাতে গেলেই যেহেতু হরমোন নিঃসৃত হয় সেই কারণে হয় ওই ভাবনা থেকে বের হওয়া যায় না, বের হতে চায় না মানুষ। এবং শারমিনের ক্ষেত্রে সেটাই হচ্ছে, ওই হরমোন নিঃসরণ হওয়া মানে ওই ভাবনাগুলো নিয়ে ভাবতে ভালো লাগা, ওই ভাবনাগুলো নিয়ে পড়ে থাকা। কোনোভাবে যদি এটাকে শিফট করা যায়, কিভাবে যদি কোনোভাবে যদি শিফট করা যায় অন্য একটা ভালো লাগার, কোন কারো প্রেমে পড়ার কথা বলতেছি না, বাট অন্য একটা ভালো লাগার মাধ্যম তৈরি করা যায়, তাহলেই সম্ভব এই জায়গাটাকে, এই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখা। যাই হোক, আমরা তার কাছ থেকে পাকা কথা পেয়েছি, ইনশাল্লাহ সে কথাটি সে মেনটেন করবে। লাস্ট ফোন কল, সালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাংকস দিবে যে তার সুন্দর দারুণ কণ্ঠস্বরের ভাগ্নির নাম প্রতিভা রাখার জন্য। তোমার কণ্ঠস্বর কিন্তু অনেক সুন্দর।
গুরু, আমি একটু শারমিন আপুর সাথে কথা বলতে চাই।
কথা বলো।
জি শারমিন আপু, তোমার কি অবস্থা? আমার ঠিক একই অবস্থা ছিল।
তুমি কই ছিলা? আমি এর জন্য ফোনটা বললাম যে আরো ওপেন করে দাও। এই যে একসাথে থাকবে একই অবস্থার মানুষগুলো, গলা ধরে কথা বলবে, তাহলেই তো কাজগুলো সহজ হয়ে যাওয়ার দরকার কি? আমি এখন আগেই বলছিলাম মেঘলাতে মেঘলা আরেকটু আগে থেকে ফোন নে, নাও কথা বলো, আমরা আর মাঝখানে ঢুকতেছি না। ভালো করে তুমি তোমার মতো করে বুঝাও তো প্রতিভা, কথা বলো।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবা মা তো বাবা মাই, ওদেরকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবো না। নিজের স্বার্থটাকে বাদ দিয়ে বাবা মার দিকে চিন্তা করো, এইটাই বলবো তোমাকে আমি।
দেখো, এটা আমার মতো গুরু, এতে সবার মতো ভণ্ড কোনো ব্যক্তি না, যে হঠাৎ বনে হলো আর বলে গেল, ওর জীবন থেকে শিক্ষা নিয়ে বলতেছে। এটা এমন না যে হঠাৎ করে কেউ বলে দেওয়া।
আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি এই বছরই
বলো। নামটা শুনে তারপর চমকালাম কলার টোনে, এবার চমকালাম তোমার মানে স্ট্যাটাস শুনে। দেখি এসএসসি পরীক্ষা দিচ্ছ না কি যেন বললে, দিয়েছো রেজাল্ট 11 মে রাইট? আমি চিন্তা করতেছি এমএ মাস্টার্স করতে করতে কি অবস্থা হবে মেঘলা। আমি আগে চিন্তা করছিলাম যে তোর তো কোনো বিকল্প আপাতত আমি খুঁজে পাচ্ছি না। শোনো, কখনো যদি মেঘলা কুইট করে তুমি কিন্তু বুক থাকলে আগে থেকে আমার সাথে প্রোগ্রাম করার জন্য।
অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ।
হ্যালো,
হ্যাঁ বললাম যে ইট সাউন্ডস রিয়েলি গুড, মেঘলা কখনো কুইট করলে তুমি থাইকো আমার সাথে। তুমি আসলে অনেক ম্যাচিউর, অনেক ম্যাচিউর। এনিওয়ে, যে কথাটা অনেক হাসতে হাসতে অনেক সহজ ভাবে দৃঢ় কণ্ঠে, জাস্ট এসএসসি পড়ুয়া একটি মেয়ে, যদিও তার উচিতই হয়নি এই বয়সে এরকম একটি সম্পর্কের সাথে জড়িয়ে পড়া, কিন্তু সে বুঝতে পেরেছে। সি জাস্ট রিটার্ন ব্যাক, এখন একদম কত কণ্ঠস্বর কত দৃঢ় চেতে দেখছো। সে বলতেছে যে আমি কাম ব্যাক করেছি এবং কখনো এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। তুমি না কেন? থ্যাংক ইউ প্রদীপা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ভালো লাগা তোমার জন্য, আর অনেক অনেক শুভকামনা। অপেক্ষায় থাকবো তোমার রেজাল্ট জানবার জন্য স্পেশালি। জানায়ো, মনে করে জানায়ো, মনে রেখো দেশের কোনো এক কোণে এই গুরু এতেশাম একদম তাকিয়ে আছে তোমার রেজাল্ট জানবার জন্য, সেই সাথে সবাইকে শুভকামনা যারা পরীক্ষা দিয়েছে। এবং 11 তারিখ রেজাল্ট, রাইট? অল দ্য বেস্ট। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, তো আমার বিশেষ করে বন্ধুদের মন খারাপ করিয়ে দিতে মন চাই না, কিন্তু তারপরও এ ধরনের পরিস্থিতি, এ ধরনের নহবত চলে আসে। তারপরও যদিও চেষ্টা করি পরিস্থিতিকে হালকা করার জন্য, একটু ফান করার জন্য, কিন্তু জীবন তো জীবনের রঙে চলবে, এটাই তো স্বাভাবিক। সো আমার একটা প্রচেষ্টা, ভালোবাসার বাংলাদেশের একটি প্রচেষ্টা, ঢাকা এফএম 90.4 এর পরিবারের পক্ষ থেকে একটি প্রচেষ্টা, ভালোবাসার একটা সংস্কৃতি তৈরি করার চেষ্টা, যাতে করে ভালোবাসার মতো এত অতি পার্থিব একটি অনুভূতিকে কেউ যেন কালিমালিপ্ত না করতে পারে, কেউ যেন এটাকে ঘৃণিত জায়গাতে না নিয়ে যেতে পারে। কারণ এটির হাত ধরে সমাজে কাউকে চট দিলে তার প্রতিরোধের ব্যবস্থা আছে, ফৌজদারি আইন আছে, কিন্তু এমন একটি জিনিস এই অনুভূতি, এই অনুভূতি নিয়ে খেলা করে যায় মানুষ অবলীলায়, তাদেরকে আইনের সুপর্দ করার কোনো সুযোগ বা পরিস্থিতি নাই। কিন্তু এর হাত ধরে কিন্তু অনেক রকমের ডিজাস্টার ঘটে যাচ্ছে সমাজে। তাই আমরা চেষ্টা করতেছি যে যার মতো করে, যে যার জায়গা থেকে, যাতে করে একটা জনমত তৈরি করা যায়, যাতে করে প্রতিবাদ করা যায়, যাতে করে অ্যাটলিস্ট প্রতিরোধের একটি পরিস্থিতি তৈরি হয়, কেউ চাইলে যেন মানুষের মন নিয়ে খেলতে না পারে। কারণ এই খেলা করতে গিয়ে অনেক রকমের দুর্ঘটনা অঘটনের সামনে মানুষ পড়তেছে, অনেকের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জীবন। আর সেই সাথে আমরা চেষ্টা করতেছি একজনের ভালো লাগা বা মন্দ লাগা কি সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের ভালো লাগা মন্দ লাগায় রূপান্তরিত করতে, যাতে করে একটি ভালোবাসার সংস্কৃতি তৈরি হয়। কারণ আমরা তো বিশ্বাস করি একবার ভালোবাসার সংস্কৃতি তৈরি হয়ে গেলে এই দেশটাকে, সমাজটাকে আর পিছিয়ে রাখা যাবে না। আমরা গর্বের সাথে বলতে পারবো সত্যিকারের জাতি হিসেবে আমরা দাঁড়াতে পেরেছি, সত্যিকারের দেশ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। শেষ প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
বিদায় সময় হয়েছে, এবং যাবার আগে আগে আরেকবার বলতে চাই যে আপনাদের জন্য একটি দারুণ খবর, quickbuy.com.bd এর সৌজন্যে ঢাকা এফএম 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টের। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি 32 ইঞ্চি এলইডি টিভি। এবারের প্রশ্ন, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সর্বাধিক আলোচিত খেলোয়াড়ের নাম কি? অপশন এ মুস্তাফিজুর রহমান, অপশন বি ইমরান তাহির। SMS করবার নিয়ম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস আপনার নেম স্পেস লোকেশন স্পেস আপনার অ্যান্সারটি, লিখবেন এ হলে এ এবং বি হলে বি, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় 6 মে শুক্রবার রাত 11:55। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো বন্ধু চলে যাবার আগে আর একবার বলবো আমাদের ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেস www.facebook.com/90.4 ঢাকা FM, যেখান থেকে আপনি দেখবেন লাইকিং এর পরি
পরিমাণ 48,000 প্লাস। তো প্লিজ ওই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। আর চলে যাচ্ছে আগামী সপ্তাহে কথা বলার প্রত্যাশা নিয়ে। অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা।
I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. Man, who fit I am? It is my man, here in the air. Man, let me to learn. I do not know.